আসসালামু আলাইকুম। অদ্ভুতের 300তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 300তম এপিসোডে, এবং কথা ছিল আপনাদের জন্য নিয়ে আসবো একটি স্পেশাল এপিসোড, তো আমি নিয়ে এলাম। আমি জানি না কতটুকু স্পেশাল করতে পারবো, তবে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে সম্পূর্ণটাই। আর গতকাল হয়ে গিয়েছে আমাদের স্পেশাল এপিসোডের আগের রাতে থার্সডে নাইট ফিয়ার এপিসোড, সেটা শুনতেও কিন্তু আপনারা কার্পণ্য করবেন না, কারণ আমি কিন্তু আপনাদের অনুরোধেই কিন্তু এই এপিসোডটা শুরু করেছি, থার্সডে নাইট ফিয়ার। এবং আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সবসময় যে যেই ঘটনাটা আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটাই নিয়ে আসার জন্য, এবং যে ঘটনাটা আমার কাছে প্রাণবন্ত মনে হয়, মানে ঘটনা পছন্দ করার পেছনে কিন্তু একটা কারণ থাকে, ঘটনাটার মধ্যে একটা প্রাণ থাকতে হয়। যখন এটা প্রাণবন্ত মনে হয় যে ঘটনাটা প্রাণবন্ত হবে, মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি করবে, বা আমার নিজের মাঝে যখন আকর্ষণ তৈরি করে, তখন আমি ঘটনাটা নিয়ে আসি আপনাদের জন্য পিক করে, সেটাই আমি শেয়ার করি। তো যাই হোক, আজকে এখন আমরা শুরু করব আমাদের 300তম এপিসোড। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর চলে এসেছি আমরা, এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে পৌঁছে গেছি 300তম এপিসোডে, এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব আমাদের 100,000 সাবস্ক্রাইবারে। এই সাবস্ক্রাইবার্স ব্যাপারটা নিয়ে আমাকে কিন্তু অনেকেই লিখেন বা প্রশ্ন করেন যে ভাইয়া এটা এত ধীর গতিতে এগোচ্ছে কেন। আসলে আমি আপনাদেরকে অনেককে বলেছি যে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা বেশি মর্মাহত নই, বা আমি জিনিসটা নিয়ে খুব বেশি এফোর্ট দিই নাই। আসলে প্রথম থেকে কিন্তু অদ্ভুতরে একেবারেই অর্গ্যানিক ওয়েতে রান করেছে, এবং সবসময় চেষ্টা করেছে যারা অদ্ভুতরেকে ভালোবাসে বা পছন্দ করে শোনে তাদের দিকে ফোকাসড হতে, এবং এই জিনিসটাই কিন্তু আমি সবসময় করেছি। আমি চেষ্টা করেছি শোটাকে এমনভাবে রাখতে যারা আমাদের ঘটনা শুনতে পছন্দ করেন বা আমাদের টাইপের ঘটনা পছন্দ করেন তাদেরকে আঁকড়ে রাখতে। তো সেই ধরনের অ্যাকচুয়ালি যদি আমাদের শ্রোতার সংখ্যা কম হয়ে থাকে, সেখানে তো আসলে আমার কিছু করার নাই। আমি যেটা রিকোয়েস্ট করবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আছেন যারা অদ্ভুতের শ্রোতা, তারাই কিন্তু পারেন অদ্ভুতকে সবার সামনে তুলে ধরতে এবং এটাকে ছড়িয়ে দিতে, এটা প্রসার ঘটাতে। যাই হোক, এই এই কথার উপরে আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ছড়িয়ে দিন অদ্ভুতরে সবার মাঝে। যাই হোক, আমি এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, ফিরে আসব প্রথম ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, সবাই আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটি অনন আহমেদের ঘটনা। অনন বাস করে মালয়েশিয়ার পেনংয়ে, এবং তার জীবনের খুব ইন্টারেস্টিং একটি ঘটনা আমি আমার মতো করে গুছিয়ে শেয়ার করব। আমি চলে যাচ্ছি অননের ঘটনায়। আজ থেকে 15 বছর আগের কথা, অনন তখন পড়াশোনা করতে গিয়েছে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায়। সে একটা ইউনিভার্সিটিতে পড়তে যায়, তার এইম ছিল মাস্টার্সটা সে করবে অস্ট্রেলিয়াতে। তো যাই হোক, সেখানে পড়তে গিয়ে বেশ ভালোই লাগে তার, বেশ ইন্টারেস্টিং ফিল করে, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেখানে, সবার সাথে পরিচয় হয়, ভালো সময় কাটে। এবং তাদের যে ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসের বাইরে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেখানে ঘোরাফেরা করত, আড্ডা দিত, এবং বেশ ভালোই সময় কাটছিল। যাই হোক, এই পড়াশোনা করতে করতে তার সাথে পরিচয় হয় আলিয়ার, আলিয়া হচ্ছে তার এক কোর্সমেট বা ক্লাসমেট বা ব্যাচমেট যাই বলেন, তার সাথে তার পরিচয় হয় এবং তার সাথে বেশ ভালো সম্পর্ক হয়। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে, একসাথে অনেক সময় কাটাতো, গল্প করত, এবং এইভাবেই অননের সাথে তার একটা বেশ আন্তরিক রিলেশনশিপ হয়ে যায় এবং তারা একে অপরের কাছে পছন্দের চাইতে বেশি পছন্দের মানুষ হয়ে ওঠে। মানে তাদের মধ্যে একটা প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হয়। যাই হোক, বেশ ভালো কাটছিল অননের সময়, আর অনন এবং আলিয়া দুজনের সময় তারা বেশ সময় কাটাতো পড়াশোনার ফাঁকে, দুজনে গ্রুপ স্টাডি করতো, একসাথে গল্প করতো, মানে একই কোর্সগুলো নিত, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, সবাই তাদের বন্ধু বান্ধব ক্লাসমেট তারা জানতো এদের সম্পর্কের কথা। তো অনন একটা আশ্চর্য জিনিস খেয়াল করত এই আলিয়ার মধ্যে। আলিয়া কিন্তু বেশ ধনী পরিবারের মেয়ে, অনন যেখানে থাকতো, অনন কিন্তু তার ডর্মে থাকতো না, বাইরে একটা বাসা নিয়েছিল এবং যেখানে থাকতো সেই বাসাটা আলিয়া চিনত। আলিয়া প্রায় এসে তাকে নিয়ে যেত, মানে তাকে ক্লাস টাইমে আসতো, এসে তাকে পিক আপ করতো গাড়িতে, তো বাসা চিনত। তো অননের যে আশ্চর্য জিনিসটা অনন দেখতো সেটা হচ্ছে রাতের বেলা, অনন যখন বাসায় আছে, রাতের বেলা বাসায় আছে, চলে আসছে বাইরে থেকে, হয়তো তার সাথে আলিয়া দেখা হয়েছে সন্ধ্যার সময়, তো রাতে সে ঘুমাতে যাচ্ছে, হয়তো বন্ধুর সাথে আড্ডা দিয়ে সে ঘুমাতে যাচ্ছে। তখন তো ব্যাচেলরদের বাসা, যেটা কিন্তু খুব খুব মানে কি বলে খুব অর্গানাইজড হয় না, কেমন যেন একটু মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের এরকম। তো সে ঘুমাতে যাচ্ছে, তো সে দেখত যে তার বাসাটা ছিল নিচতলায়, তার ঘর ছিল, তো সে প্রায় দেখত যে তার জানালায় নক হচ্ছে, জানালায় টকটক করে নক করতেছে রাতের বেলা। সে প্রথম দিন খুব অবাক হয়, কে নক করে এত রাতে, এবং জায়গাটা একটু নির্জন, অনন যেখানে থাকতো মানে জিজি পোকা ডাকতেছে, একটু প্রকৃতি ঘেরা। তো অনন থেকে জানালা যখন সরাতো, মানে পর্দা যখন সরাতো জানলা থেকে, দেখতো যে ওই পাশে আলিয়া দাঁড়ায় আছে, হাসতেছে তাকে দেখে। তো অননও হেসে দিত, তার বুকের ভেতরে কেমন মানে অন্যরকম ভালো লাগা কাজ করত। কিন্তু সে জানালা খুলতে খুলতেই দেখতো আলিয়া সরে গেছে ওখান থেকে। তো সে পরে যখন আলিয়াকে জিজ্ঞেস করতো পরদিন, তুমি এত রাতে আমার বাসার কাছে কেন আসছো, কিভাবে আসলা, তোমার গাড়িও দেখি না কিছু না, আলিয়া হাসতো, কিছু বলতো না তাকে, জাস্ট হাসতো, মানে আর কিছু বলতো না। তো অনন ব্যাপারটাকে খুব মানে অন্যরকম নিত, মনে তো যারি এটা কেমন কথা, আমার সাথে মজা করে। তো অনেকবার জিজ্ঞেস করো, সে উত্তর পায়নি। এমনকি সে একবার মানে খেয়াল করছে যে মনে হচ্ছিল যে তার কাছে তার বারান্দার মধ্যে আলিয়া দাঁড়ায় আছে, তাদের বাসার যে বারান্দা ছিল, তাদের বাসার দোতলা ছিল, বারান্দার মধ্যে আলিয়া দাঁড়ায় আছে। তো সে উপরে উঠে গেছে, উঠে গিয়ে দেখছে যে না, বারান্দা খালি। ওই বাসাগুলো আসলে এরকমই ছিল, মানে নিচতলায় বেডরুম, মানে জিনিসটা একটু মানে একটু অপোজিট, ভাইস ভার্সা টাইপের। সাধারণত ডুপ্লেক্স গুলো হয় এরকম যে নিচে থাকে কিচেন, লিভিং রুম ইত্যাদি ইত্যাদি, উপরে বেডরুম। ওদের ছিল ডিফারেন্ট, মানে নিচে তাদের লিভিং অ্যারেঞ্জমেন্ট, থাকার বেডরুম, আর ওপরে হচ্ছে তাদের কিচেন, ওয়াশিং স্পেস ইত্যাদি, তো ওখানেই বারান্দা আছে। তো সে একদিন দেখছে আলিয়া বারান্দায় দাঁড়ায় আছে, অবাক হয়ে গেছে সে রাতের বেলা আলিয়া বারান্দায় কিভাবে গেল, তার বাসায় আসলো কেমনে, ঢুকলো কখন, এবং তার বাসায় ঢুকলো কেমনে। আলিয়ার ফ্যামিলি খুব স্ট্রিক্ট এবং তারা রিলিজিয়াসলিও স্ট্রিক্ট, তো সে মানে অবাক হয়েছে। তো সে যখন পরে গেছে তাকে নাই বারান্দায় কেউ, তো তখন কিন্তু অনন মনে করছিল যে এগুলা আমার নিজস্ব হ্যালুসিনেশনও হইতে পারে, হয়তো আমি তাকে নিয়ে এতটাই চিন্তা করি, এতটা ভাবি যে সে, আমার মনে হয় সে আশেপাশে আমার এরকম। এবং অননের মাঝে মাঝে মনে হইতো তখন যে মানে সে যখন ঘুমাতে গেছে, সে মানে শুয়ে পড়ছে, চোখ বন্ধ করতেছে, আলিয়া তার কানের কাছে কথা বলতেছে, এরকম মনে হইতো তার কাছে, ফিস ফিস করে কিছু বলতেছে। তো অনন এই ব্যাপারগুলো কিন্তু সবসময় মানে সে আলিয়াকে বললে আলিয়া শুধু হাসতো আর কিছু বলতো না। যাই হোক, অননের পড়াশোনার সময় প্রায় শেষ হয়ে গেছে, তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এরকম সময় আলিয়া তার বাবাকে বলে যে, তার বাবাকে আগে ফ্রেন্ড বলতো অননের কথা, তো বলছে যে আলিয়া তার বাবাকে বলে যে আমি ওকে পছন্দ করি, বিয়ে করবো ইত্যাদি ইত্যাদি। তো আলিয়ার বাবা একটু মানে অন্যরকম মানে ফিল করে, কারণ তারা আসলে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান, তাদের মূল ফ্যামিলি হচ্ছে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়া সেটেল করা ব্যবসায়ী তার বাবা, এবং বেশ বড় ব্যবসায়ী, দাতু আর কি, তাকে দাতু বলে নাকি ওখানে। যাই হোক, তো উনি একটু আপসেট হন, কারণ তার ইচ্ছা ছিল তার মেয়েকে তিনি আরো ভালো কোথাও বিয়ে দিবেন বা ইত্যাদি ইত্যাদি এরকম, বাট তার মেয়ের ডিসিশন শুনে তার বাবা একটু আপসেট হন। বাট বাবা খুব পছন্দ করতেন আলিয়াকে। তো যাই হোক, অননের সাথে তিনি কথা বলেন ডেকে এবং বলেন যে তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে চাই। তো অনন বলে ঠিক আছে। অননের পরিবার হচ্ছে হায়ার মিডল ক্লাস ফ্যামিলি বাংলাদেশে, মোটামুটি তাদের অর্থবিত্ত আছে, ঢাকায় মোটামুটি বাড়িঘর ছিল, তারা মোটামুটি হায়ার মিডল ক্লাস ফ্যামিলি। তো অনন প্রথমে তাদের সাথে, তার বাবা মার সাথে চিন্তা করে চেষ্টা করে ইন্টারনেটে যোগাযোগ করিয়ে দিতে, এবং পরবর্তীতে অনন তার যেই আলিয়ার বাবাকে বলে যে আপনি চাইলে আমাদের দেশে যাইতে পারেন, দেখতে পারেন আমাদের সবকিছু, আর নাহলে আমার বাবাকে আমি বলবো আসতে। তো যাই হোক, তিনি বলেন যে দুইটাই হবে, মানে আলিয়ার বাবা বলে দুইটাই হবে, আমিও তোমাদের দেশে যাব, তোমাদের বাড়িঘর দেখব, তোমাদের সবাইকে দেখব, আর তোমার বাবাও যদি আসে এসে দেখতে পারে। অননের বাবা আসে ফার্স্টে, তিনি মালয়েশিয়া আসেন এবং এসে দেখা করেন, কথাবার্তা হয় তাদের মাঝে, এবং পরবর্তীতে আলিয়ার বাবাও যায়, কিন্তু আলিয়াকে কিন্তু নেয় না। তো অননের আলিয়ার বাবা ওখানে যায়, যে বাংলাদেশে তিনি থাকেন একটা বড় হোটেলে ছিলেন, এবং তারপর দিয়ে অনন্দের বাসাবাড়ি ভিজিট করেন ওখানে, যাই হোক তাদের মধ্যে একটা ফর্মালিটিস হয় ওইখানে। তো কথাবার্তা যখন ফিক্সড হয় তাদের মধ্যে, যে মানে আলিয়ার বাবা বলেন যে আসলে আমরা তো এক রেইসের না, আমাদের রেইস আলাদা, যদি আমাদের রিলিজন এক, রেইস আলাদা, বাট বিয়ে শাদীটা তো ডিফারেন্টলি হয়, আমি জানি না আপনাদের নিয়ম কি। তো অননের বাবা বলে যে আমাদের নিয়ম হচ্ছে যে বিয়ে হবে এখানে, বাংলাদেশে আমার ছেলের বিয়ে হবে যেহেতু এসে। তো তখন আলিয়ার বাবা বলে যে না, এটা আসলে আমাদের এখানে হইতে পারবে না, বিয়েটা ওইখানেই হইতে হবে। আর দ্য থিং ইজ ওয়াট, যে আমাদের নিয়মটাও এরকম যে আমাদের ওইখানে বিয়ে হইতে হবে, আমার মেয়েকে আপাতত ওইভাবে পাঠাইতে পারবো না আমি। তো যাই হোক, কথাবার্তাতে ওইভাবেই সিলেক্ট হয়, তাদের আয়োজন টুকিটাকি হয়, অননের বাবা মা দুজনে চলে আসে মালয়েশিয়াতে এবং তাদের বিয়ে হয়। এবং বিয়ের পরে অননের শ্বশুর, তিনি তাদের থাকার জন্য একটা ছোট্ট কটেজ, যদিও তখনও কিন্তু তাদের গ্র্যাজুয়েশন শেষ হয় নাই, এই ঘটনাটা যখন ঘটছে তখন গ্র্যাজুয়েশন শেষ হয় নাই। অননের শ্বশুর চাচ্ছিল যে তাদের গ্র্যাজুয়েশনের পরেই বিয়েটা হোক, কিন্তু আলিয়া তার বাবাকে খুব চাপাচাপি করে, মানে তাদের মধ্যে খুব মানে খুব বৃদ্ধতা বেড়ে গেছিল, তো এই চাপাচাপির ফলে কিন্তু আসলে ফাইনাল ইয়ারে যেগুলো হচ্ছে আর কি, তাদের গ্র্যাজুয়েশনের আগেই। তো আলিয়ার বাবা একটা কটেজ তাদেরকে নিয়ে দেন, এবং কটেজটা হচ্ছে ইউনিভার্সিটির কাছাকাছি, ড্রাইভ করে যাওয়া তাদের জন্য খুব মানে সুবিধা, কিন্তু এটা বেশ খোলামেলা একটা জায়গা, প্রকৃতির মতো জায়গায়। এবং সেই জায়গাটাতে তার বাবা সে বাসাটাকে নাকি বিশেষ কায়দায় কিছু রিচুয়াল করেন ওই বাসায় তাদের উঠানোর আগে, এবং এই রিচুয়ালটা তিনি করেন, তার নিজস্ব একটা মানুষ আছে ডেজিগনেটেড, সেই লোকটাকে দেখে মনে হবে না কোনো যে ধর্মীয় ব্যক্তিত্ব বা কিছু, এটা কিন্তু অনন বলছে যে তাকে দেখে মনে হয় না কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, তিনি ওই বাসাটাকে, তিনি কিছু রিচুয়াল করে তিনি নাকি বাসাটাকে তার মতো থাকার যোগ্য বানান। তো এইটা অনন জিজ্ঞেস করছিল আলিয়াকে যে এটা কি করলো এই লোকটা, তখন বলে যে এটা আমার বাবা, আমাদের ফ্যামিলির একটা রিচুয়াল, এরকম ভাবে আমাদের বাড়িটাকে মানে আটকানো হয়, বন্ধ করা হয়, শুদ্ধি করা হয়। অনন বলে ও আচ্ছা, আমাদের দেশেও তো এরকম কোন বাসায় কেউ ওঠার আগে দেখা যাচ্ছে দোয়া দরুদ পড়ানো হয়, মিলাদ পড়ানো হয়, তো এরকম কিছু, কিন্তু উনি তো ওরকম কিছু না, আর ওরকম কিছু করতেছেও না, উনি নিজে ঢুকছে তোমার আব্বাকে নিয়ে এরকম এরকম। তো আলিয়া বলে যে আসলে বাদ দাও না, উনি ওনার মতো বাবা যাকে নিয়ে যা করতে চায়, মানে আমার আব্বার যে শখ বা আমার আব্বার যে নিয়ম, উনি ওনার মতো পালন করুক, তুমি তোমার মতো করো, হ্যাঁ উনি ওনার মতো করুক। যাই হোক, অনন এটা খেয়াল করে, করার পর তাদের সেই বাসাতে তারা উঠে, এবং বেশ মোটামুটি সুন্দর, কিন্তু এই বাসাটার সিস্টেমটাও কাইন্ড অফ লাইক দ্যাট, মানে ওই যে আগে যে স্টুডিও যে একটা বাসায় থাকতো সে ডুপ্লেক্সে, এটা কিন্তু ওরকম, মানে এইখানে তাদের বেডরুম অ্যান্ড এভরিথিং হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে তাদের কিচেন ইত্যাদি ইত্যাদি টুকিটাকি জিনিস, এমনকি ডাইনিং একটা স্পেসও আছে আলাদা ওইখানে। তো যাই হোক, অননের কাছে মনে হচ্ছিল যে সে মানে একটু অন্যরকম ফিল করতেছিল, সে চাচ্ছিল যে তার মতো আলাদা থাকতে, মানে শ্বশুরের দেয়া বাসায়, বাট তার শ্বশুর খুব স্ট্রিক্ট, সে ইনায় বিনায় বলছিল আলিয়াকে যে আমি চাচ্ছি যে তুমি আর আমি আলাদা থাকি নিজের মতো। তখন কিন্তু তার শ্বশুর খুব স্ট্রিক্ট, বলে যে না এখানেই থাকতে হবে, এরকম এরকম আমার মেয়েকে আমি এখানে রাখবো। তো যাই হোক, তারা ওই বাসায় উঠে, তো অননের যে শ্বশুর, সে অননকে যাওয়ার আগে বাসা থেকে যখন চলে যাচ্ছে, অননের যে ফার্স্ট নাইট ওইখানে, হ্যাঁ এর আগে কিন্তু তারা বিয়ের পর ছিল একটা হোটেলে, তাদেরকে রাখা হয়েছিল, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে হোটেলে যখন রাখছিল তখনও কিন্তু তার শ্বশুর ওই লোককে দিয়ে ওই মানে ওই ঘর, হোটেল ঘর শুদ্ধি করে দিছে তা। তো তার শ্বশুর যাওয়ার সময় অননকে ডেকে নিয়ে যায়, নিয়ে বাইরে নিয়ে বলে তোমার সাথে কথা আছে। তো অনন বলে যে আচ্ছা ঠিক আছে। তো সে বের হয়ে যায় শ্বশুরের পিছনে। তো শ্বশুর তাকে নিয়ে বলে যে গাড়িতে বসো। তিনি গাড়িতে বসেন, খুব মানে পশ একটা বিএমডাব্লিউ কার ভেতরে। তো বসে তার শ্বশুর বলতেছে, আলিয়ার একটা ব্যাপার, রহস্যময় ব্যাপার তুমি কি জানো? তোমার সাথে তো তার ভালোবাসার সম্পর্ক ছিল, বা তোমার সাথে এতদিন সে ফ্রেন্ড ছিল, সে কি তোমাকে কখনো বলছে রহস্যময় কথা? তো অনন বলতেছে যে না, আমাকে তো এরকম কিছু বলে নাই রহস্যময় কথা। তখন বলতেছে, তুমি শুনলে কি মনে করবো আমি জানি না, আলিয়ার কিন্তু একটা দ্বিতীয় সত্তা আছে। তো অনন বলতেছে, দ্বিতীয় সত্তা মানে? মানে তার কাছে একটু অবাক লাগছে, দ্বিতীয় সত্তা মানে কি আবার? বলে, আলিয়ার সাথে তার মতোই একটা সত্তা আছে, জানি না তোমরা কিভাবে নাও, মানে এটাকে অনেকে হয়তো বলতে পারে জিন, হ্যাঁ যেটা আছে সেটা আলিয়ার মতোই, আলিয়াকে ইমিটেট করে এবং মাঝে মাঝে তার ক্ষতিও করার চেষ্টা করে। তো তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে এই ব্যাপারটা থেকে, যেহেতু তুমি তার স্বামী এবং এইটা আসছে আলিয়ার মায়ের কাছ থেকে, মানে আলিয়ার মার বংশ পরম্পরা এটা তার মধ্যে আসছে। এবং ছোটকাল থেকে অনেক রকম ইনসিডেন্টের মধ্যে আলিয়া পড়ছে, এবং আমাকে আমার যে আছে, মানে আমাকে যে সাজেস্ট করে এসব ব্যাপারে, আমার ধর্মীয় সাজেশন দেওয়ার মানুষ আছে আমার কাছে, তো এইসব ব্যাপারে যে আমাকে সাজেস্ট করে, সে আমাকে বলছিল যে আলিয়ার বিয়ে হলে হয়তো আস্তে ধীরে ব্যাপারটা চলে যাবে তার মধ্যে থেকে, কারণ আলিয়ার মায়ের সাথে যখন ছিল আমার সাথে বিয়ে হয় আস্তে ধীরে চলে যায়, বাট আমি কিছু ইনসিডেন্টের মধ্যে দিয়ে যাই। তো তোমার ব্যাপারেও কিন্তু তাই হওয়ার কথা, তবে তোমাকে কিন্তু প্রথম প্রথম ক্ষতিও করার চেষ্টা করতে পারে, সো তোমাকে সাবধান থাকতে হবে। তো অনন একটু অবাক হয়, অনন তখন মানে নিজে চিন্তা করতে থাকে, তার শ্বশুর যখন এগুলো বলতেছে গাড়ির মধ্যে বসে সে চিন্তা করতে থাকে যে কি কি ঘটছে। তখন সে ওই দুয়ে দুয়ে মিলায় আর কি, যে ওই যে রাতের বেলা জানালা নক করা, তার কানের কাছে ফিসফিস করা, বা সে বারান্দা একদিন দেখছে আলিয়াকে দাঁড়ায় থাকতে, মাঝে মাঝে আলিয়াকে দেখতে বেশ অন্যমনস্ক, মানে সে কথা বলতেছে সে কথাগুলা মনে হচ্ছে সে শুনতেছে না, আবার হঠাৎ করে তার দিকে তাকায় বলতে, হ্যাঁ কি বলছে সেটা সে মানে তার মনেই নেই অনন কি বলছে তাকে এতক্ষণ। তো অনন চিন্তা করছিল যে এটা তো হতে পারে অ্যাবসেন্ট মাইন্ড, ওই সময় সে খেয়াল করে নাই, বাট ওই অ্যাবসেন্ট মাইন্ড একটু ডিফারেন্ট, সবার মধ্যে কিন্তু এই অ্যাবসেন্ট মাইন্ডের ব্যাপারটা থাকে, কেউ কিছুতে ডুবে যায় অনেক সময়, তখন আশেপাশের কথাগুলো ঠিক মতো খেয়াল করে না, বাট আলিয়ার ব্যাপারটা হয়তো একটু বেশি, মানে সে মোটামুটি মধ্যে ফ্রিজ হয়ে গেছে ওই সময়টা। অনন এগুলো একটু রিলেট করে, তো তার শ্বশুর বলে তখন তার পিঠে হাত দিয়ে বলে যে ইউনো ইউ আর লাইক মাই সান, তুমি আমার ছেলের মতো এখন থেকে, ইউনো ইউ আর মাই সান, কারণ ওনার কিন্তু আর কোনো সন্তান নাই, আলিয়াই একমাত্র সন্তান। সো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, এবং আমি তোমাকে কেন বললাম যে আমাকে আমার যে ফ্যামিলিগত যে ধর্মীয় যে জিনিসগুলো দেখে সে বলছে যে এখানে তাকে কিন্তু ক্ষতি করতে পারে, তার সাথে যার বিয়ে হবে তার ক্ষতিও করতে পারে, এটা কিন্তু প্রথম দিকে চেষ্টা করতে পারে, আস্তে আস্তে জিনিসগুলো হয়ে যায়। যেমন আমার নিজের ক্ষেত্রে আলিয়ার মাকে বিয়ে করার পর অনেক কিছু হয়েছিল, এবং সেগুলো আমি ডিটেলস বলবো না, বাট তুমি একটু সাবধানে থাকবা, এবং তুমি তো মুসলিম ছেলে, তুমি তোমার মতো তোমার রিলিজিয়াস প্র্যাকটিসগুলো করবা। এই বাসাটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়ে গেছি, এই বাসাটা তো মোটামুটি এভাবে থাকবা, আর আপাতত আলিয়া কিন্তু তোমাদের দেশে যেতে পারবে না তোমার সাথে, বেশ যতদিন পর্যন্ত তোমরা অ্যাডজাস্ট না করে ফেলো ততদিন পর্যন্ত আমি বুঝবো যে তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে না, এবং আমার এই যে যাজক আছে, আমার যে এখানে যে আমাকে ধর্মীয় যে অ্যাডভাইস দেয় তার কিছু হিসাব আছে, সে যদি অ্যালাউ করে, সে যদি বলে, তখন আমি আমার মেয়েকে যেতে দিব তোমার সাথে তোমার দেশে, বুঝতে পারছ? আর আপাতত এইখানেই থাকবা তুমি, আর তোমার এই যে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে গ্র্যাজুয়েশন পাস হওয়ার ব্যবস্থা আমি করে দিব, তারপর তোমার যে এমপ্লয়মেন্ট পাস সেটাও আমি করে দিব, আর তুমি আমার এখানেই থাকবা, তুমি আমার নিজের ছেলে, আমার অনেক বিজনেস আছে এখানে, আছে ইন্দোনেশিয়াতে আছে, সুতরাং তোমার সমস্যা হবে না। তখন শুনে এগুলো আর কি একটু ই করে, মানে সে হেজিটেট করে, তার ইচ্ছা হচ্ছে সে পড়াশোনা এখানে শেষ করে সে আলিয়াকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে পড়াশোনা করতে, এরকম মানে সে চায় না যে এখানে থাকতে বা এখানে থেকেই আর তার শ্বশুরের ব্যবসা দেখাশোনা, এটা তার পছন্দ না আর কি অননের। অনন জিনিসটা একটু চুপ করে থাকে, বলে যে আমি আপনার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। যাই হোক, সে চলে আসে বাসায়। তো বাসায় আসার পর আলিয়া তাকে জিজ্ঞেস করে যে আমার বাবা কি বলল। তো তখন অনন তার দিকে তাকায় বলতেছে যে তুমি কি জানো না তোমার বাবা কি বলছে? বলে আমি বুঝতে পারছি বাবা কি বলছে, বলছে যে আমি তোমাকে কখনো এই ব্যাপারগুলো ক্লিয়ার করি নাই, তুমি কি আমার উপর রাগ করছো? তাকে আলিয়া জিজ্ঞেস করে। তো অনন বলে যে না রাগ করি নাই, বাট অ্যাকচুয়ালি তুমি আমাকে বললেও পারতা, বললে এমন কোন ডিফারেন্স মেক করতো না, কারণ এগুলোর জন্য আমি তোমার কাছ থেকে পিছায় যেতাম না বা আমাদের মধ্যে কোনো ডিস্টেন্স হতো না এটার জন্য। জানতাম, আগে তোমার কাছ থেকে জানতাম। তখন আলিয়া বলে যে তুমি আমাকে মাঝে মাঝে বলতে না যে আমি তোমার জানলায় হাসছি বা এটা এরকম এরকম, আমার সাথে একটা স্ট্রেঞ্জ কিছু আছে যাকে আমি দেখি, আমি প্রায় দেখি, আমি আমাকেই দেখি। তখন অনন বলে যে এক্সপ্লেইন করো। ধরো আমি বসে আছি কোথাও, আমি বসে আছি, বসে আমি কোনো কাজ করতেছি, আমার নিজের কাছে মনে হয় যে আমার মতোই কোনো মানুষ আমার সামনে বসে আমাকে দেখতেছে। আমি যখন তাকাই তখন আমি একদম দেখতে পাই মাঝে মাঝে যে আমার মতোই একজন আমার দিকে তাকায় হাসতেছে, এবং মাঝে মাঝে আমি দেখি সে কোথাও মিলায় যায় ধোঁয়ার মতো হয়ে, মানে জিনিসটা অন্যরকম। আসলে এটা আমি ব্যাখ্যা করতে পারবো না, এই যে আমি তোমাকে এগুলো বলতেছি আমার মনে হচ্ছে যে আমার আশেপাশেই কেউ আছে। তনুনের কেমন জানি গা শিরশির করে ওঠে। তো সে বলে যে আমার বাবা আমাকে খুব কেয়ার নিয়ে রাখছে সব সময়, আর ব্যাপারটা কি অনন, তোমাকে আমি এতটাই পছন্দ করছিলাম যে আমি তোমাকে এগুলা বলে ভয় দেখাইতে চাইনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি এটাতে ভয় পাইছি। তনুন বলে যে হ্যাঁ দ্যাটস রাইট, হইতেই পারে, আমি ওই রকম ভয় পাইতাম। তো যাই হোক, সে তার ওয়াইফকে সে মানে বলে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তাই করো না, ওকে আমরা উই আর অল গুড। তারপর সে তার ওই বাসা থাকে। তো প্রথম দিন ওই বাসায় থাকতেছে, মানে তারা ওই বাসায় উঠছে, রাতের বেলা তারা সবকিছু তাদের কার্যকলাপ যা যা আছে রান্না বাড়া এটা সেটা সব শেষ করছে, দুইজনে একসাথে ছিল, শেষ করে এসে তারা বেডরুমে আসছে, তাদের লাইট টাইট সব নিভাই দিছে, নিভাই দিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে অনন আগে খুব ক্লান্ত ছিল, অনন বিছানায় শুয়ে পড়ছে, কারণ এই বাসাটা উঠতে যেয়ে তাদের, যদিও তার বাবা অনেক সব মানুষজন নিয়ে সব কাজ করে দিছে, তারপর অননের একটু মানে যে ডিরেকশন দিতে হয়েছে এদিক ওদিক এটা এটা রাখা, তার কাছে খুব ক্লান্ত লাগতেছে, সে যে বিছানায় চলে গেছে। তো সে শুয়ে বলতেছে তার স্ত্রীকে, মানে আলিয়াকে বলছে আচ্ছা তুমি এসে শুয়ে, আমি কিন্তু শুয়ে পড়তেছি, আই এম সো টায়ার্ড বলে সে বাতি নিভাই দিয়ে জাস্ট বেড সাইড ল্যাম্পটা জ্বালায় শুয়ে পড়ছে অনন, এবং কাত হয়ে সে ঘুমায় গেছে, মানে প্রায় মানে ঘুম এসে গেছে, তার চোখটা একদম বন্ধ হয়ে গেছে, মানে সে হি ইজ অলমোস্ট লস্ট, মানে ঘুমায় গেছে। এই সময় সে হঠাৎ করে শুনে যে তার কানের কাছে, সে ফিল করলো যে আলিয়া তার গায়ের উপর হাতটা দিয়ে কানের মধ্যে তার সাথে কথা বলছে ফিস ফিস করে। তো সেও হাসি দিয়ে, যেহেতু তার ওয়াইফ, সে হাসি দিয়ে মুখটা ঘুরায়, সে যখন নাকি ধরতে গেছে মানে হাতটা ধরতে গেছে আলিয়ার, সে তাকায় দেখে আলিয়া বসে আছে তার ড্রেসিং টেবিলের সামনে এবং সে টুকিটাকি তার কাজকর্ম করতেছে, গোছায় রাখতেছে। তো অননের বুকের মধ্যে একটা ধাক্কা লাগে যে হু ওয়াজ দ্যাট, সে স্পষ্ট ফিল করছে যে আলিয়া তার পাশে এবং সে একদম পুরো মানে নিঃশ্বাস বন্ধ পাইছে তার কানের কাছে। তো সে তখন মানে উঠে তার আলিয়াকে ডাক দেয়, আলিয়া ফিরে তাকায় বলে কি হয়েছে, বলে যে চলে আসো বিছানায় চলে আসো। তো আলিয়া বিছানায় চলে আসছে, আসার পর দুইজন যখন শুয়েছে তারা চাদর টেনে নিছে, মানে আবার কিন্তু ঘুম এসে গেছে অননে, কারণ খুব টায়ার্ড। হঠাৎ করে সে ফিল করতেছে যে আলিয়া তার হাতটা খামচায় ধরছে, তার হাতটা খামচায় ধরে মানে নখ বসে যাচ্ছে এরকম, মানে ভয় পাচ্ছে, সে কাছায় আসতেছে। এবং একটু পরে অনন ফিল করলো যে তাদের বিছানার আশপাশ দিয়ে মনে হচ্ছে কেউ একজন হাঁটতেছে, এবং হাঁটাটা খুব রাগম্বিত, মানে 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 রাগ করে, যেমন বাঘ পাইচারি করে, জাস্ট লাইক দ্যাট। আলিয়া বিছানায় এসে কিন্তু টেবিল ল্যাম্পটা নিভাই দিছিল, এখন ঘরের মধ্যে আলো আসতেছে তাদের যে পর্দা, মানে ব্লাইন্ড লাগানো তো জানালায়, ব্লাইন্ডের উপরে পর্দা দেয়া, ভারী পর্দা, এবং সেই পর্দা ব্লাইন্ড ভারী পর্দা হওয়ার কারণে বাইরের আলো খুব কম ঢুকতেছে, মানে রাতের যে আলোটা সেটা খুব কম ঢুকতেছে পর্দার ফাঁক দিয়ে, কারণ ঘরের মধ্যে বেশ অন্ধকারই বলা চলে। অন্ধকারের মধ্যে মনে হইতেছে কেউ একজন পায়চারি করতেছে, এবং একটু পরে অনন নিজের কানে শুনল মনে হয় নিঃশ্বাস পড়তেছে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে, এবং একটু পরে অননের কানের কাছে এসে কেউ মানে চোরে মানে একটা মানে শব্দগুলো মানে রাগের চোটে এরকম একটা শব্দ করে মনে হলো তাদের যে দরজাটা, দরজাটা থম করে বাড়ি খেলো রুমের দরজাটা, এবং সে দেখলো খুলে গেল দরজাটা, এবং পরমুহূর্তে আবার বাড়ি খেলো ধম করে, এবং ভয়ের চোটে আলিয়া তাকে একদম খামচিয়ে ধরে একদম তার গায়ে সেটে গেল। অনন তখন ভয়ে দোয়া পড়া শুরু করছে, জোরে জোরে দোয়া পড়ছে, এবং সে যখন দোয়া পড়তেছিল সে একটা বিশেষ সুরা পড়তেছিল। এই দোয়া পড়ার সময় মনে হলো যে তার যে দরজাটা রুমের কেউ থাম 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 করে মানে খুলতেছে লাগাচ্ছে জোরে জোরে, মানে বেশ খানিকটা খুলে লাগায়, একটু খুলে লাগায় এরকম, এবং শেষে সে যখন মানে লাস্ট আয়াতটা পড়ছে মনে হলো জোরে টান দিল কেউ দরজাটা, থাম করে মানে একদম মানে খুব জোরে আটকায় দিল দরজাটা। অনন দেখছে যে আলিয়া পুরা ঠান্ডা হয়ে গেছে। সে আলিয়াকে হাত চেপে ধরে রেখে সে আবার দোয়া পড়তেছে। বেশ অনেকবার দোয়া পড়ে সে মাথার মধ্যে হাত বোলায় ফু দিল আলিয়াকে, নিজের গায়ে ফু দিল এবং তারপরে সে ঘুমানোর চেষ্টা করলো দুজন ধরে। কিন্তু এই ভয়ের কারণে তাদের দুজনেরই একেবারে মানে শরীর ফ্রোজেন হয়ে গেছে এবং দুজনের ভাবার শক্তিটাও নাই, মানে কখন যে এমনি ঘুমায় পড়ছে বলতে পারে না। তো তাদের ফজরের দিকে মানে মানে ভোরবেলা সে বুঝতে পারছে যে তার খুব উল্টাপাল্টা দুঃস্বপ্ন দেখতে দেখতে ঘুম ভাঙে অননের। অনেক ঘুম ভাঙে এবং তাকায় দেখে যে আলিয়া শুয়ে আছে পাশে। সে উঠে বসে, উঠে বসে চিন্তা করে যে এই লোক নাকি তার মানে তার শ্বশুরের যে সাথের যে ধর্ম যাজক বা তার গণক বা হোয়াটএভার একজন তার মানে তার মনোনীত একজন ব্যক্তি, সে যে মানে এখানে কাজ করলো কি করলো, মানে ঘরের মধ্যে তো এরকম কিছু একটা রয়ে গেছে। তো একটু পরে দেখে যে আলিয়া উঠছে। আলিয়া উঠে বলতেছে যে কালকে রাত্রের কথা মনে আছে? বলে হ্যাঁ। বলে ওইটা ওই যে তোমার বিয়ে হয়েছে তো তোমার সাথে, আমার যে আর দ্বিতীয় সত্তা আছে সে খুব রাগ করছে, সে রাগ করছে এবং সে মানে যে তুমি যে এখানে আসো, এবং একটা সত্যি কথা বলি, তখন সে হাত ধরে বসছে অননের। বলে ও মনে তোমাকে পছন্দ করে এবং আমি যে তোমার সাথে আছি এটা সে জেলাস করতেছে, এটা বলল অননকে। এবং সে তখন বলছে আই এম সো সরি। অনন বলছে তুমি সরি হইতেছ কেন? বলে যে আমার উচিত ছিল না তোমার সাথে জড়ানো, আমি সরি। বলে কান্নাকাটি করতেছে। তো অনেক কান্নাকাটি করতে থাকে আলিয়া এবং তাকে বলে যে আমার তোমাকে বলা উচিত ছিল, আমি জানতাম যে আমার এরকম সমস্যা আছে, আমার উচিত ছিল না তোমাকে জড়ানো, কিন্তু আমি কি করব, আমি তো তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। অনন্ত তখন তাকে ঠান্ডা করে, বলে যে এগুলো নিয়ে এখন চিন্তাই করো না, ইটস নট ইয়র ফল্ট, এটা তোমার কোনো ফল্টই না, এটা যেহেতু এরকম একটা সমস্যা আছে এটা ঠিকও করা যাবে এবং ইনশাল্লাহ এটা ফিক্স করব, এটা নিয়ে তুমি এত চিন্তা করো না, আমি এইসব জিনিসে ভয় পাই না। তো সে তখন অনন উঠে, উঠে সে ঘরের মধ্যে হাঁটে, দেখে যে দিনের বেলাও ঘরটা বেশ অন্ধকার হয়ে গেছে। তো সে গিয়ে পর্দা টর্দা সরায় দেয়, সবকিছু পর্দা টর্দা সরায় দিয়ে ঘরের মধ্যে তারা অ্যাভারেজে তাদের মতো ব্রেকফাস্ট তৈরি করে, যাই হোক ঘরে তাদের দৈনন্দিন কাজ করে। করার পর দুইজন বের হয়ে যায় তাদের ক্লাসে এবং ওই দিন তারা ক্লাসে যে বেশ এনজয় করে, তার বন্ধু বান্ধবরা তাদের নতুন জীবন শুরু করছে জন্য তাদেরকে উইশ করে, তারা বেশ ভালো একটা সময় কাটায়। তারা ফেরত আসে তাদের বাসায়। বাসায় আসতে গিয়ে বাসা যখন কাছে চলে আসে তখনই অননের কাছে কেন জানি মনে হতে থাকে এই বাসাটা তো হন্টেড হাউস এরকম লাগতে থাকে। তার কাছে মনে হয় যে এই বাসা কি ঠিক করে গেল, বাসাটাই মনে হয় যে হন্টেড হাউস এরকম লাগতে থাকে তার কাছে। দিনের বেলা কিন্তু কোনো সমস্যা হয়নি তাদের, মানে তারা সে একটা ওয়াইফ যখন ছিল সমস্যা হয়নি, কিন্তু ওই বাসার কাছে এসে তাদের কাছে খারাপ লাগত। বাসাটা এমন একটা জায়গা একটু মানে গাছপালা অন্যরকম। তো যাই হোক, আলিয়া গাড়ি পার্ক করে তারা দুজন গাড়ির থেকে হেঁটে বাসা যায়। বাসায় গিয়ে ওঠার পরে তারা তাদের মতো টুকিটাকি যা যা করার, চেঞ্জ হওয়া, ফ্রেশ হওয়া ইত্যাদি হয়ে তারা রান্নাবাড়া করে, দুজন মিলে রান্নাবাড়া করে দুজন খাওয়া দাওয়া করে। এবং তাদের ওই কিচেনে এত গোছানোর আর এনার্জি থাকে না, ওরা বাসার রুমে চলে আসে, রুমে চলে এসে নিজেদের মতো শুয়ে পড়ে আর কি। ঘুমাই গেছিল অনেকক্ষণ, আজকে আর ওইসব ঘটতেছে না, মানে যেটা মানে ঘুমের আগে আগের দিন যেটা ঘটছে ওইটা আর ঘটতেছে না। তো ঘুমাই গেছিল অনেকক্ষণ, অননের খেয়াল নাই কতক্ষণ ঘুমাইছে, মানে হঠাৎ করে তার ঘুম ভাঙে, রাতের বেলা ঘুম ভাঙে, মাঝে মাঝে মানুষের ভাঙে, অনেক সময় রেস্টরুমে যায় মানুষ। তো ঘুম ভেঙে সে আজকে ঘুম ভাঙছে কেন, তার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু একটা শুনছে সে, মানে মনে হচ্ছে যে হাসাহাসির শব্দ, মানে হাসতেছে নারী কণ্ঠে কেউ এরকম শুনছে। তো সে এরকম উঠে মানে প্রথমে চোখ এরকম তাকাচ্ছে, তো তাকায় সে হঠাৎ করে পাশে দেখে যে তার পাশে আলিয়া নাই। তো অন্যের কাছে জানি কেমন লাগে, সে উঠে বসে, উঠে বসে হাঁটা শুরু করে। কি ব্যাপার, ও কি রেস্টরুমে গেল? তো যে দেখে যে অ্যাটাচ বাথরুম, নিচে কিন্তু লাইট বন্ধ এবং বাথরুমের দরজা খুলে বাথরুম পুরো অন্ধকার, ভিতরে কেউ নাই, লাইট চালায় দেখে বাথরুম অন্ধকার, কেউ নাই। খুবই অবাক অননের কাছে, এইবার একটু অস্বস্তি লাগে, কারণ সে মানে গতকালকের ঘটনা মনে হয় গায়ে একটু কাটা দিয়ে উঠে তার। সে বাথরুমের দরজাটা লাগায় আস্তে করে, তার বেডরুমের দরজা খুলে, বেডরুমের দরজা খুলে বের হয়। বের হয়ে কিন্তু বেশ ফাঁকা একটা জায়গা, ওই জায়গায় একটা লিভিং রুম, সামনে ওখানে ই রাখা, কাউচ টাউচ রাখা। তো এখানে লিভিং রুমে আলো ঢুকতেছে বাইরে, মানে এই তাদের যে বাসার বাইরে কিছু ওখানে স্কাইলাইট আছে, ওগুলো দিয়ে আলো ঢুকতেছে লিভিং রুমে, এবং রাতের আলো, চাঁদের আলো, সে আলো পড়ছে কাউচের উপরে এবং লেদার কাউচ সেটার উপরে পড়ছে এদিকে, মানে কেমন যেন একটা আলো আধারী টাইপের মানে পরিবেশ ওখানে, মানে ভৌতিক, মানে বেশ অস্বস্তিকর লাগতেছে তার কাছে। কিন্তু সে যে নাম ধরে ডাকবে আলিয়ার সেটাই সে সাহস পাচ্ছে না তাকায়। সে লিভিং রুমের দিকে তাকালো, ডান দিকে তাকালো, ডান দিক দিয়ে ঘুরে সে ইটা উঠে গেছে উপরে। তো বাঁ দিকে তাকায় সে একটু ফ্রিজ হয়ে গেল। হঠাৎ করে বাঁদিকে যখন তাকাইছে, তাদের বাঁদিকে ছিল হচ্ছে কি একটা গেস্ট রেস্ট রুম ছিল, একটা ছোট্ট করিডোরের মতো, ডান দিকে মানে বাঁদিকে গিয়ে ডানে একটা দরজা, সেখানে গেস্ট রেস্ট রুম ছোট। এবং সেই গেস্ট রেস্ট রুম পার হলে এই পাশে একটা পেইন্টিং দেয়া, পেইন্টিং এর পরে শেষ মাথা আর কি ওই করিডোরে। এবং সেইখানে আরো একটা বড় পেইন্টিং আছে, একটা ছোট্ট টেবিল আছে রাখা। হ্যাঁ, ওই টেবিলটার নিচে আর কি জাস্ট একটা ড্রয়ার, সেখানে নোট প্যাড ট্যাড রাখা এগুলো আর কি। তার হঠাৎ করে চমকে উঠে ভয়াবহ কারণটা হচ্ছে, অনন্ত দেখতেছে ওই যে ওই টেবিলটার উপরে মনে হচ্ছে আলিয়া বসা। মানে হি ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ তার ওয়াইফ যে ড্রেস পরা ছিল সে বুঝতে পারতেছে, এবং পেইন্টিংটার সামনে আর কি, এবং আবছা আলো পড়ছে। এই যে বাইরের আলোটা আবছা পড়ছে, ওইখানে আবছা আলোতে সে বুঝতে পারতেছে যে আলিয়া যে ড্রেস পরা ছিল ওইটাই, এবং আলিয়া বসে আছে, পা দুইটা ঝুলাচ্ছে, এবং তার চুল ছাড়া মাথাটা নিচের দিক করা, মাথাটা একটু নিচে দিয়ে রাখছে, এবং চুলগুলা একদম উল্টা হয়ে মাটির দিকে কাছায় চলে গেছে, বেশ লম্বা চুল ছিল আলিয়া। তো অননের এটা দেখে ভয় লাগছে, তো সে এখান থেকে একবার বলছে হেই আলিয়া। এই যে বসে, এই সময় তার পেছনে শুনলো হাসি, পেছনে কেউ হাসতেছে খিলখিল করে, মানে ওই আলিয়া যেভাবে হাসে তার সাথে দুষ্টুমি করলে কোনো সেইভাবে হাসতেছে। সে ঠাস করে পেছন দিকে তাকায়, দেখে আলিয়া দাঁড়ায় আছে সিঁড়ির গোড়ায়, এবং ওই একই ড্রেস পরা চুল ছাড়া, এবং সিঁড়ির গোড়ায় দাঁড়ায় হাসতেছে, এবং তাকে দেখে হাত দিয়ে এরকম ডেকে, হাত দিয়ে ডেকে সিঁড়িতে ওঠা শুরু করে। এখন অনন কনফিউজড, সে মানে আসলে কোনটা আলিয়া, এখানে বসে আছে না ওইটা। সে কিছুক্ষণ চিন্তা করে সে সিঁড়ির দিকে হাঁটা দেয় ফর সাম রিজন, কারণ ওইখানে আলিয়া যে বসে আছে সে কিন্তু বসেই আছে, পা দুইটা এরকম ঝুলতেছে, চুলটা নিচের দিকে দেয়া। অনন হেঁটে ফর সাম রিজন, তারও মনে হয় একটা মানে ডিফারেন্ট টাইপ অফ মানে ই হয়, মানে আকর্ষণের মতো, যে ওই সিঁড়ির দিকে সে হাঁটা দেয়, এবং অন্ধকারে কোনো বাতিও জ্বালে নাই সে লিভিং রুমে, সে দৌড়ায় সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে। সে দেখে আলিয়া উঠে গেল উপরে সিঁড়ি বেয়ে, সিঁড়িটা একটু স্পাইরাল টাইপের ছিল ঘুরানো, সিঁড়ি দিয়ে সে উপরে উঠে, উঠে দেখে আলিয়া হাসতে হাসতে চলে গেল ওখানে লন্ড্রি ম্যাট রুমের দিকে। তো সে লন্ড্রি ম্যাট রুমে যে উঁকি দেয় ঢুকে, অনন যে ঢুকে, ঢুকে সে আবার ডাকে আলিয়া, কোনো শব্দ নাই। এরপর দেখে যে হাসিটা পাশ থেকে আসছে কিচেন থেকে, তো সে তাড়াতাড়ি কিচেনে মাথা ঢুকে উঁকি দেয় ভিতরে। তা ফার্স্টে তার চোখ পড়ে তার ছোট টেবিলটার দিকে, তারপর দেখে যে কিচেন কাউন্টার, এবং দেখতেছে কিচেন কাউন্টারের চুলার পাশে আলিয়া দাঁড়ায় আছে, কারণ তার পেছনে কিন্তু জানালা, এবং এই জানালায় কোনো কার্টেন নাই, কিন্তু ব্লাইন্ড দেয়া, উইন্ডো ব্লাইন্ডের একটু করে ফাঁক হয়ে আছে, সেটা আলো এসে পড়ছে। এখন উইন্ডো ব্লাইন্ড থেকে যদি বাইরের আলো এসে পড়ে কিভাবে পড়ে আপনারা তো জানেন, দিনের আলো পড়লো এরকম মনে হয় যে র্যাক 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 র্যাক, এবং রাতের আলোটাও কাইন্ড অফ সেইভাবে পড়ছে, এবং সে বুঝতে পারতেছে আলিয়ার যে সে প্রতিকৃতি সেটা সে বুঝতে পারছে, এবং চুলগুলা ছাড়া, এবং যে ড্রেস পরা ছিল সেটা। এবং ওখানে মনে হচ্ছে যে কিচেন কাউন্টারের কাছে দুইটা হাত দিয়ে তার দিকে তাকায় আছে আলিয়া, এবং মানে কোনো কথা বলতেছে না, এবং সে যে নিঃশ্বাস ফেলতেছে সেই নিঃশ্বাস, তারপর সে চাপা হাসি শুনল আলিয়ার, এবং পরবর্তী সেকেন্ডে দেখল তপ করে ওই পাশে চুলার মধ্যে আগুন জ্বলে উঠল, এবং চুলার আগুনটা দাউ দাউ করে পরে উঠে গেল, প্রায় ফুট দুই আড়াই ফিটের মধ্যে এরকম, মানে এত গ্যাসের প্রেশার আলা এরকম ভাবে জ্বলে না। এবং সেই আগুনের আলোতে সে আলিয়াকে দেখতেছে, সে হাসতেছে, এবং সে আগুনের আঁচ আলিয়ার এত কাছে ছিল যে মানে আলিয়ার কিন্তু মানে ই হয়ে যাওয়ার কথা, মানে ওখানে মানে তাপে মানে পুড়ে যাওয়ার কথা বা সামথিং লাইক দ্যাট, সেগুলো কিচ্ছু হচ্ছে না, সে হাসতেছে, এবং আগুনটা দাউ দাউ করে এরকম দুই আড়াই ফিট উঠে এরকম ছড়াই গিয়ে আবার চুলার সামনে চলে আসলো, এবং জ্বলতেছে চুলাটা দাউ দাউ করে, এবং আলিয়া ঠিক পাশেই দাঁড়ায় হাসতেছে তার দিকে। এখন অনন কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, অনন সাথে সাথে জোরে জোরে সেই মানে সে মনে হলো যে সে একটা ঘোরের মধ্যে ছিল, ঘোরটা তার ভেঙে গেছে, সে সাথে সাথে সুরা পড়া শুরু করলো জোরে জোরে। সুরা পড়ার সাথে সাথে দেখলো যে আলিয়া যে দাঁড়ায় ছিল ওর চেহারা বিকৃত হয়ে গেল, কেমন জানি একটা ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, মানে চেহারাটা একটা মানে তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন আলিয়া, এবং মানে মানে আসলে এখনো সুন্দরী, তো সেই সুন্দরী চেহারাটা হঠাৎ করে বিকৃত হয়ে কেমন করে একটা কালো ধোঁয়ার মতো পরিণত হইল, এবং তার আশেপাশে একদম কালো ধোঁয়া মনে হচ্ছে মানে কালো রঙের আগুনের মতো, এবং সেটা দৌড়ে আসলো অননের কাছে। অননের খুব কাছে যখন চলে আসছে, অনন কিন্তু ধোঁয়া পড়তেছে জোরে জোরে, এবং মনে হলো তার ধোঁয়া পড়ার কাছে এসে বাড়ি খাইল, মনে সামথিং লাইক তার কাছে আসতে পারে নাই, তার তার কাছে এসে বাড়ি খেয়ে সরে গেছে ওইটা, এবং সে দেখল ওই ধোঁয়াটা খেলা করতেছে ওদিকে চুলার আগুনের কাছে এবং চুলার আগুন নিভতেছে না। তখন ধোঁয়া পড়তে পড়তে সে মানে ওখান থেকে আস্তে করে বের হয়ে আসছে, সে আর তার মাথার মধ্যে নাই যে চুলার আগুন জ্বলতেছে বা নাকি। সে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেছে এবং নেমে সে রুমে যখন মানে যাবে তার আগে সে বুঝতে পারছে যে আসল আলিয়া ওখানে বসা। সে যখন রুমে যাবে তখন দেখল যে ওই যে ছোট ওই যে উঁচু টেবিলটা ছিল পাশে, ওই টেবিলের উপর থেকে তার স্ত্রী ধাপ করে মাটিতে পড়ে গেল, একদম ধাপ করে সাউন্ড করে মাটিতে পড়ল। সে দ্রুত যে আলিয়াকে ধরল, ধরে সে উঠাইল, উঠায় দেখল যে তার শরীর আলিয়ার শরীর পুড়ে যাচ্ছে গরমে, একদম শরীর পুড়ে যাচ্ছে গরম, মনে হচ্ছে খুব হিট শরীরে, সবাক হয়ে গেল এত গরম কেন, তার কি জ্বর আসছে। তাড়াতাড়ি সে আলিয়াকে নিয়ে বিছানার মধ্যে শোয়াইল এবং শোয়ায় সে দ্রুত মানে বাতি জ্বালছে, বাতি জ্বেলে সে বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে সে পেপার টাওয়াল নিছে ওখান থেকে, পেপার টাওয়াল নিয়ে পেপার টাওয়াল ভিজায় সে তার শরীর মোছা শুরু করলো আলিয়ার মানে কলের পানি দিয়ে, এবং দেখতেছে যে পানি যে যে মুছতেছে পানি মনে হয় শুকায় যাচ্ছে এত জ্বর, মানে গরম শরীর। সে চিন্তা করতেছে ও কি জ্বর আসছে এখন কি করবে, সে মানে মানে মাথা খারাপ হয়ে গেছে আসলে অরুণের। অরুণ চিন্তা করতেছে এটা মেডিকেল হেল্প দরকার, বলো যদি বেশি এক্সট্রিম ফিভার হতে কি হবে। তো এই সময় দেখলো আস্তে আস্তে জ্বর কমে যাচ্ছে, মানে মানে শরীরটার টেম্পারেচার নর্মাল হয়ে যাচ্ছে এবং আলিয়ার নড়াচড়াগুলো নর্মাল হইতেছে, নড়াচড়াগুলো নর্মাল হচ্ছে এরকম একটা অবস্থা। তো সে মোটামুটি মানে বুঝলো যে এখন মনে হয় একটু ঠিক হবে, তাহলে সে মাথা চুল টুল ঠিক করে দিয়েছে। এই সময় সে মনে হলো যে তার পিছনের ওই যে দরজার ওই পাশে কইরর এখানে কেউ হাসলো, তো প্রচন্ড ভয় পেয়েছে অনন, ভাবছে যে না এইখানে আর এইভাবে সম্ভব না। তো সে দেখলো যে আলিয়ার জ্বর টর যখন কমছে এবং সে ওখানে বসেছিল অনেকক্ষণ আলিয়ার টেক কেয়ার করছে, তো যখন ভোর হয়ে আসছে আজানের সময় হয়েছে সে বুঝতে পারছে আজান, এবং সে উঠে তাড়াতাড়ি তার মতো সে পরিচ্ছন্ন হয়ে উজু করে গোসল করল, গোসল করে সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যখন নামাজ পড়তেছে তখন তার কাছে মনে হচ্ছে তার শান্তি লাগতেছে, মানে অননের মনে হচ্ছে যে এখন মানে তার মনে হচ্ছে যে তার সব মানে টেনশন দূর হয়ে যাচ্ছে, তার যে ভেতরে যে ভয় বা যা কাজ করছে রাত্রেবেলা সেটা নাই। অনন নামাজ পড়ছে, নামাজ পড়ে, এবং সে কিন্তু আসলে খুব প্র্যাকটিসিং ছিল না, সে এই প্র্যাকটিসগুলো সবসময় করত না। যাই হোক, নামাজ পড়ার পর ওই দিন তার কাছে খুব শান্তি লাগছে এবং সে সাথে সাথে নামাজ পড়ে এসে চেক করছে তার ওয়াইফ ঠিক আছে। সে তখন দেশে ফোন করলো, বাংলাদেশে, বাংলাদেশে ফোন করে তো অননের বাবা ধরছে। তো অনন তার বাবাকে সবকিছু বলছে যে এই ব্যাপার এই ব্যাপার। তো অননের বাবা শুনছে, তার বাবা তার সাথে খুব ফ্রেন্ডলি ছিল অননের বাবা, তো শুনে বলছে যে আচ্ছা আমি দেখতেছি, আমি এখনই ব্যবস্থা করতেছি। আর অননের বাবা বলল যে তুমি তোমার ওয়াইফ কিনে ওই বাসাটায় আর থেকো না, হ্যাঁ তুমি একটু চেষ্টা করো তোমাদের বন্ধুদের কোন ডর্ম বা কোথাও বা কোথাও যদি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পারো ওখানে চলে যাও, তুমি খরচ নিয়ে চিন্তা করো না, অননের বাবা বলে তাকে। তো অনন বলে ঠিক আছে। তো অনন দিনের দিন যখন হয়েছে তার বাবার সাথে কথা বলে, তার বাবা বলছে আমি দেখতেছি ব্যবস্থা করতেছে কি ব্যাপার। তো যখন দিনের বেলা হয়েছে অনন দেখল যে তখন মনে হলো যে ঘুম থেকে নর্মালি উঠছে আলিয়া, এবং সে আলিয়ার সাথে কথা বলল কালকে রাতে কি হয়েছে। আলিয়া বলল যে আমার কিচ্ছু মনে নেই, আমার শুধু একবার মনে আছে যে আমি মনে ঘুম থেকে উঠে এই দরজার কাছে গেছি, এরপর আর আমার কিছু মনে নেই। তো বলল আচ্ছা তোমার মনে করার দরকারও নাই, আজকে আমরা এই বাসায় থাকবো না। তালিয়া বলতেছে কি বলতেছে আমরা এই বাসায় না থাকলে কি, বলে যে এই বাসায় থাকা মানে সমস্যা, এই বাসাটাই সমস্যা আছে সবচেয়ে বড় কথা, সামথিং ইজ রং ইন দিস হাউস, এটাতে আমরা থাকবো না, আমরা আজকে দেখি ব্যবস্থা করব। তো আলিয়া বলে আচ্ছা তুমি যা বলো। অনন বলে যে তুমি আমার কথা শুনতে হবে, তো আমার কথা শুনতে হবে, তুমি তাহলে বুঝবা আমি তোমাকে বলতেছি বাসাটাই সমস্যা আছে। যাই হোক, সে আলিয়াকে নিয়ে ওই দিন যখন বের হয়, বেরোনোর সময় এক্সট্রা কিছু কাপড় চোপড় নিয়ে নেয় এবং যে বলে তোমার আব্বাকে ফোন করে বলো যে আমরা ফ্রেন্ডের বাসায় থাকবো আজকে। তো সে অনন তার একজন ফ্রেন্ড ছিল, তার ওইখানে একজন পাকিস্তানি ফ্রেন্ড ছিল, তার সাথে গল্প করে বলে যে এই ঘটনা মানে গল্প মানে কি সবকিছু সে বলে যে এই ব্যাপার এই ঘটনা ঘটছে আমার সাথে এরকম এরকম। তো তার পাকিস্তানি ফ্রেন্ড বলে যে বুঝতে পারছি এগুলো জিন্নাতের কাজ, তুমি থাকো আমার বাসায় থাকো, দরকার হলে আমি আমার রুম থেকে চলে যাব। তার ফ্রেন্ড একটা ওই জায়গাটায় ঘর ভাড়া করে থাকতো, তো বলে যে আমি চলে যাবো ওই বাসার থেকে, আমি অন্যজনের সাথে থাকবো, তুমি থাকো আমার বাসায়, আর কোন চিন্তা নাই, হ্যাঁ আমি ওখানে নামাজ কালাম পড়ি সব সময়, আমার বাসা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, অনন চলে যায় আলিয়াকে নিয়ে ওই বাসায় ওই দিন উঠে, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার ওই বাসায় উঠে কিন্তু আলিয়ার ওরকম এফেক্ট হচ্ছে না, এবং অনন ওই বাসায় ঢুকে তার ফ্রেন্ডই তাকে বলছে যে তুই এই দোয়াগুলা পড়বা, তুমি এই দোয়াগুলা পড়বা, গায়ফু দিবা এবং এভাবে থাকবা, আর আমার বাসায় আমি সবসময় নামাজ কালাম পড়ি, সমস্যা হবে না। তো যাই হোক, ওরা ওই বাসায় ছিল, রাতের বেলা কিন্তু তেমন কোনো সমস্যাই হয় নাই, কিন্তু আননের মনে হয়েছে যে তার ওয়াইফ দুঃস্বপ্ন দেখতেছে রাতে। তো যাই হোক, ওই রাতের মধ্যেই ফোন আসে, অননের বাবার ফোন আসে। অননের বাবা বলে যে আমি আমাদের এখানকার যে হুজুর, মানে অননের বাবার একজন ই ছিল আর কি, একজন ওস্তাদ ছিলেন আর কি, হুজুর যার কাছে তিনি যাইতেন এবং তার কাছ থেকে তিনি সব রকমের ই নিতেন আর কি, সালাহ নিতেন, মাসলা মাসাইল শুনতেন, ই করতেন। তো ওনার হুজুরের সাথে কথা বলছেন, হুজুর বলছে তাকে এই আমল করতে অননকে, ও সেই আমলগুলো করো, এবং উনি হুজুর সামনেই বলছে, খুব সামনেই তিনি উমরায় যাবেন, এবং অননের বাবাও বলছে যে আমিও যাবো ওনার সাথে, এবং আমরা মালয়েশিয়া থেমে যাব, এবং তারপর সেখানে ই হবে। তুমি এই কয়টা দিন ওই বাসায় থেকো না বাবা। তার বাবা বলে যে সবকিছুর দরকার হলে খরচের ব্যবস্থা আমি করতেছি, তুমি ওই বাসায় যাও না। তননের বাবা তার শ্বশুরের সাথে কথা বলে এবং তার শ্বশুরকে বলে যে আমরা ওই বাসায় যাওয়া থাকা সম্ভব না, আপনি আমাকে যা যা বলছিলেন সেরকম কিছু এখানে ঘটতেছে, খারাপ ওই বাসায় গেলে আরো বেশি হয়। তো তার শ্বশুর বলে আচ্ছা তোমাকে আমি জানাচ্ছি। তার শ্বশুর নাকি তার ওই যে তার নিজস্ব একজন অ্যাসিস্ট্যান্ট যে আছে ধর্মীয়, তার জন্য কাজ করে, তার সাথে কথা বলে, সে নাকি তাকে বারবার ইনসিস্ট করে ওই বাসায় যাইতে নাইলে আসতে ঝেড়ে দিবে। কিন্তু অননের বাবা বলে দিছিল যে কোনো ক্রমেই আর কারো সাথে কনসাল্ট করবা না তুমি, তুমি তার তোমার শ্বশুরকে বলবা, বাট উনি যদি কাউকে বলে দরকার নাই যাওয়ার, আমি আসি আগে। তো যাই হোক, সে বলে যে বাবা এগুলো নিয়ে করেন না। তো অনন তার পাকিস্তানি ফ্রেন্ডকে বলে যে দেখ তোর এই ইটা আমাকে দে একদিনের জন্য, আমি যখন এটা রেন্ট পে করবো। তো ওইরকম তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয় বন্ধুর সাথে। যাই হোক, তারা ওই বাসাটাই, অনন আর আলিয়া ওই বাসাটাই থাকে সপ্তাহখানেক। এর মধ্যে অননের বাবা আসে হুজুরকে নিয়ে, সেই হুজুর আসে তো সালাম দেয়, তারা দুজন সালাম দেয়, এবং তিনি সেই যে হুজুর উনি অননের স্ত্রীকে আলিয়াকে দেখেই বলে যে এই মেয়ের উপর তো মানে ওর সাথে জিনের ই আছে এবং এটা বংশ পরম্পরা এটা চলতেছে। উনি কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ওই হুজুরকে, এই ঘটনাটা এই যে তার শ্বশুর কি বলছিল এই কথাটা কিন্তু অনন বলে নাই তার বাবাকে, শুধু বলছে যে জিনের সমস্যা হয় এরকম এরকম ব্যাপার বাসায় যে তো বংশ পরম্পরায় যেরকম চলতেছে এটা কিন্তু বলে নাই, এটা হুজুর বললেন যে ওর এটা বংশ পরম্পরায় চলতেছে, যাক আমি ওই বাসা দেখতে চাই। তো ওই বাসায় নিয়ে আসে হুজুরকে তারা, বাসায় এসে ওই হুজুর যিনি ছিলেন বাসায় এসে ঢোকার সময় তিনি বলেন যে এই বাসায় সমস্যা আছে, এই বাসায় কুফুর করা হয়েছে, কুফুর করছে, এবং ওই জিনিসকে সামন করে করে নিয়ে আসা হইতেছে, মানে ডেকে আনা হইতেছে ওই জিনিসটাকে, ওদের তো বংশ পরম্পরা আছেই এই মেয়েটার উপরে, এবং তাকে সমন করে ডেকে আনা হইতেছে। তো তিনি দোয়া পড়ে ওই বাসায় ঢুকেন এবং ঢোকার পরে তিনি বলেন যে এখানে বাড়ির মধ্যে অনেক কিছু করা হয়েছে যেগুলো নাকি ঠিক না, যেগুলো কুফুর করে করা হয়েছে, তো এগুলা এখন আমি একা এটা সম্ভব না, আমি যদি উমরা করে আসি তুলতে পারবো, তোমরা আরো কয়েকদিন এখানে থাকো, ওই বাসায় থাকো যেখানে থাকতেছ ওখানে থাকো, আর তোমার শ্বশুর যে আছে তার সাথে আমাকে কথা বলতে হবে, হুজুর বলেন যে অননের বাবা সহ। তো তখন ওই তার শ্বশুরকে খবর দেয় অননরা এবং আসে, আসার পরে সেই যে হুজুর ছিলেন তিনি খুব জ্ঞানী, খুব বড় আলেম, তিনি নাকি বলেন ঈশ্বর বাবাকে, সেই মেয়ের বাবাকে আর কালিয়ার বাবাকে বলেন যে আপনাকে কে গাইড করে আমি জানি না, যেই করে সে রাইট গাইড করেন আপনাকে, আপনাকে কিন্তু প্রতিনিয়ত কুফুর করা হইতেছে, কুফরি কালাম করা হইতেছে, আপনার মেয়ের উপরেও করা হয়েছে, এবং এটা কিসের জন্য আমি জানি না, আপনাদের সম্পদের জন্য বা কিছুর জন্য, হুনোজ, বা আপনার মেয়ের ভালো চায় না কেউ, বা আপনাকে এরকম কালো জাদু করতেছে, এবং আপনার মেয়ের যে বাসা এটার মধ্যে কালো জাদু করছে যাতে আপনার যে জামাতা বা জামাই তার ক্ষতি হয়, সেই তো এইটা ই করতে গেলে, ঠিক করতে গেলে আমার কাজ করা লাগবে, বাট আমি এখন ই করব না, আমি উমরা করে এসে তারপরে এই কাজে হাত দিব, আর আপনি থাকেন তখন, আপাতত ওরা ওখানে থাকুক। তো অননের বাবা এটা বলে, তো তাকে বলে যে আপনি কারোর সাথে ডিসকাস করবেন না এই কথাগুলো, যদিও আপনার ব্যাপারটা কিন্তু জানবে, যে কুফুর করে তার সাথে খারাপ জিন আছে সেই খবরগুলো নিবে, তো আপনি ই করেন না, আমি আসি ওই তারপরে এসে ব্যবস্থা করব। তো তখন অননের শ্বশুর মানে আলিয়ার বাবা এটা বুঝে এবং তিনি বলে ঠিক আছে, তিনি মেনে নেন। তো হুজুর আর অননের বাবা চলে যান, তারা উমরাতে যান এবং উমরা করে ব্যাক করেন। ইন দ্য মিন টাইম অনন তার ওই বন্ধুর বাসাটাতেই থাকে। তো আসার পরে ওই বাসাটার মধ্যে তিনি যান, উমরা করে এসে হুজুর যান, এবং তিনি যে তার মতো তিনি সাথে করে তার উনি পানি নিয়ে আসছেন, জমজম কূপের পানি, এবং উনার মতো তিনি সেখানে তিনি শুরু করেন ওই ভাষাটাকে শুদ্ধি করা। এবং তিনি নাকি অনেক জায়গার থেকে, বেশ কয়েক জায়গার থেকে কিছু তাবিজ বের করেন। তো সেই জিনিসগুলো, তাবিজগুলোর কথা আলিয়ার বাবা বলছে যে এই তাবিজগুলো, এই জিনিসগুলো আমি দেখছি যে এগুলা নিয়ে কাজ করছিল আমার অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট মানে তার তাকে যে সাজেস্ট করতো ধর্মীয় জিনিস, বলে আমাদের ফ্যামিলিগত ভাবেই সে ছিল আগের থেকে, কিন্তু সে যে আরো এই যে আরো কিছু জিনিস বের করছে, হুজুর বলল যে এগুলো আমি দেখি নাই, বলে এগুলো এখানে ছিল এবং আপনার মেয়েকে ক্ষতি করার জন্য করা হয়েছিল, এবং আপনার মানে উনি বলে যে আপনাকে দেখে বোঝা যায় আপনার সাথে কথা বলে আপনাকে আরো অনেক রকম ক্ষতি করা হয়েছে, সেগুলো আপনি হয়তো জানেন না, আপনার বড় বড় জিনিসের সাথে এগুলো ইনভলভ। তো যাই হোক, আমি এগুলো এই বাসাটাকে শুদ্ধি করলাম, আপনি কাইন্ডলি এই ছেলে আর এই মেয়ের কাছে ওই আপনার লোককে আসতে দিবেন না, এবং সে কিন্তু মানে বাজে কাজ করতেছে, সো বি কেয়ারফুল ফ্রম হিম, তার থেকে সাবধানে থাকেন। তো উনি তো খুব রেগে গেছে, তিনি বলছে যে ওই লোককে আমি এই করে দিব সেই করে দেবো, না আপনি ওইভাবে ক্ষতি করেন না, তখন কিন্তু আপনার ক্ষতি করবে, আপনি অনেক কিছু জানে, বাট আপনি তাকে তার থেকে দূরে থাকেন, তাকে আপনি সরাই দেন, আপনার এখানে আর রাখেন না, আর আপনার মেয়ে আর ইসের মধ্যে যদি না আসে সবচেয়ে বেস্ট হয়, তখন ওই হুজুর বলে সবচেয়ে বেস্ট হয় যে ওকে আলিয়াকে কিছুদিন বাংলাদেশে নিয়ে যাক অনন, তার তাদের এর মধ্যে কিন্তু তাদের ওই যে ই গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, অনন্তের গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, তো বলছে যে ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, তো এখন টুকিটাকি কাজ শেষ করে ওরা জানি দেশে যায়, দেশে যে কিছুদিন থাকে তারপরে আসুক, আর আপনি এই জিনিসগুলো ই করেন, আর ওইখানে আমি তাকে রীতিমতো সবসময় ঝাড়ব চিকিৎসা করব। তো আলিয়ার বাবা রাজি হয় এবং অননও কয়েকদিন ওই বাসায় থাকে, এবং থেকে তারপর সে বাংলাদেশ যাবে আর কি। তো যেদিন বাংলাদেশ চলে যাবে, তারা সেই দিন রাতের বেলা নাকি তাদের বাসার আশেপাশে মনে হয় ঝড় শুরু করে দিয়েছিল, কেউ মনে হচ্ছে যে একদম ভেঙে চড়ে ফেলবে এরকম অবস্থা। তবে অননকে যেই আমল শিখাই দিয়েছিল হুজুর, তিনি সেটা পরে রাতের বেলা তার স্ত্রীকে ধরে থাকেন, তো তখন আর ওই রাতের বেলা আর কিছু হয় না, বাসার আশেপাশে মনে হয় কি ঝড় হচ্ছে বিশাল, কিন্তু তারা জানে যে এই ঝড়টা রিয়েল ঝড় না, অন্য কিছু এরকম। তো যাই হোক, আলিয়াকে নিয়ে অনন বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে সে 3 মাস ছিল, এবং 3 মাসে আলহামদুলিল্লাহ কিছু হয় নাই তাদের, তারা সব ভালো ছিল বাংলাদেশে, কোনো সমস্যা হয় নাই, এবং তারপর যখন ব্যাক করে তার শ্বশুর তখন তাদের জন্য অন্য একটা থাকার জায়গা করে দেয় এবং বলে যে ওই লোককে টেক কেয়ার করা হয়েছে, এবং তার আলিয়ার বাবা তখন ওইখানকারই একজন বড় মসজিদের ইমামের সাথে কথা বলে ওই লোকের সম্বন্ধে বলছে, তো ওই লোককে নাকি ওই ইমাম সাহেব সায়স্তা করে দিছে, ভালো মতো সায়স্তা করে দিছে, এবং তার আসলেই আলিয়ার বাবার উপরে সে অনেক কুফরি কালাম করছিল, সেগুলার ই করছে, ব্যবস্থা করছে। তো ওই ওনার বিরুদ্ধে কি করছে সেটাতে আসলে অননের বাবা কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ বা অননের বাবার হুজুর কোনো ব্যবস্থা নেন নাই, কারণ হয়তো তিনি আরেক দেশের মানুষ, সেটাকে তারা কিভাবে নেয় সেটা জানে না। তো যাই হোক, অনন পরবর্তীতে 3 মাস থেকে যখন ফেরত আসে মালয়েশিয়াতে, তখন তার আর এই সমস্যাটা ছিল না, এবং ওরকম তার সেই ওই জিনিস আর এই জিনিসগুলো দেখত আর কি, আলিয়া যে এরকম আয়নায় কিছু দেখত বা তার সামনে বসা মন হইত কিছু, এরকম কিছু আর দেখে নাই, তবে মাঝে মাঝে সে দুঃস্বপ্ন দেখত, খুব দুঃস্বপ্ন দেখত। আলিয়াকে সবসময় বলে দিছিল যে হুজুর উনি ঝাড়তেন তাকে, আলিয়াকে এসে প্রতিদিন আসরের পর ঝেড়ে যেতেন, এবং তিনি বলতেন যে মা তুমি সবসময় প্র্যাকটিসিং অবস্থায় থাকবা, তাকে সবসময় তিনি বুঝাইতেন যে এই যে প্রেয়ার এবং পর্দা এই দুইটা জিনিস, এবং ক্লিনিং হাইজিননেস এগুলো খুব স্ট্রং ভাবে রাখবা নিজের ভিতরে, সেটা তো হবে কি তাহলে তোমার মধ্যে কখনোই ওই জিনিসটা আসতে পারবে না, তোমাদের যেহেতু এই জিনিসটা বংশ পরম্পরায় আছে সেটা কখনোই আসতে পারবে না। আর দেখো ওই জিনিসটা কিন্তু তোমার সাথে বাংলাদেশ পর্যন্ত ফলো করে আসে নাই এবং আসতে পারে নাই, তার ক্যাপাবিলিটি এতটুকু নাই, ওইখানে ছিল। তো যাই হোক, ওইখানে কিন্তু তোমাকে আবার চেষ্টা করতে পারে, তো তুমি যদি নিজেকে এই প্রেয়ারের মধ্যে রাখো সবসময়, তুমি যদি সবসময় এই যে নিজের এই প্র্যাকটিসটা, ইসলামিক প্র্যাকটিস বা ধর্মীয় প্র্যাকটিসটা ঠিক রাখো, নামাজ কালাম পড়ো, তুমি যদি পর্দার মধ্যে থাকো, নিজের হাইজিন সেন্স ঠিক রাখো, সবসময় ওযু হালাতে থাকো, ওযু করো সবসময়, তাহলে তোমার মধ্যে এই জিনিসগুলো আর আসতে পারবে না এবং তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে আর পাস করতে পারবে না। তো আলিয়া এগুলো শুনে এবং সে খুব মানে খুব মন দিয়ে শুনে, এবং এরপর তো সে ওই সময় থেকেই কঠিন ভাবে এগুলো প্র্যাকটিস করত। তো পরবর্তীতে তারা যখন মালয়েশিয়া ফিরে আসছে তখন আর এগুলো হয় নাই, তবে আলিয়া দুঃস্বপ্ন দেখত মাঝে মাঝে, আলিয়া দুঃস্বপ্ন দেখতে, এবং বিশেষ করে তাদের যখন নাকি বেবি হয় তখন এই জিনিসটা অনেকটা বেড়ে যায়, একটু বেশি রকমের দুঃস্বপ্ন দেখত, এবং আলিয়া দেখত যে একটা বিড়াল তাদের তারা নতুন বাসায় যেটা থাকে সেই বারান্দার কাছে একটা বিড়াল, কালো রঙের একটা বেশ বড় বিড়াল এসে তার দিকে তাকায় থাকতো, এরকম ভাবে মানে অ্যাবনর্মালি তাকায় থাকতো, একটা স্বাভাবিক বিড়াল যেভাবে তাকায় থাকে সেরকম না, এবং দোয়া পড়লে পরে তাকালে আর বিড়ালটাকে দেখতো না। তো যাই হোক, পরবর্তীতে তার অনন্দের বেবি হয় এবং তাদের এইসব সমস্যার আর হয় নাই, তারা ভালো আছে। এই হচ্ছে অননের ঘটনা। অননের ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, এবং আপনাদের মতামতটা জানা জরুরি, অবশ্যই আমাকে মেইল করে জানাতে পারেন। আপনারা মেইলে কিন্তু বেশ ডিসকাস করতে পারেন যে কি কোন ধরনের ঘটনা ভাল লাগে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান, সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে তার ঘটনাগুলো শেয়ার করে ফেলবেন আমাদের কাছে। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো ঘটনা বা কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দিতে পারেন। যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, আপনারা যারা আমাদের সাথে এখনো আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। একবার ফিরে এলাম অদ্ভুতুরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। তবে হ্যাঁ, ঘটনাটি এবার আমি শেয়ার করব না, এই ঘটনাটি শেয়ার করবেন আমাদের অতি প্রিয় একজন মানুষ, যিনি অদ্ভুতুরের সূচনা লগ্ন থেকে আমাদের সাথে ছিলেন এবং সবসময় আমাদের অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন তার ঘটনা পাঠিয়ে। সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে তিনি এখন সবসময় ঘটনা পাঠাতে পারেন না, তবে যখনই একটা বিশেষ অনুষ্ঠান হয় তখনই আমার অনুরোধে সাড়া দেন তিনি। হাবিব ভাই ঘটনা পাঠিয়েছেন এবং চলুন আমরা শুনে আসি একটি ঘটনা হাবিব ভাইয়ের কাছ থেকে।
আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাবু ভাই, আশা করি ভালো আছেন। অদ্ভুতুরের সকল শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম, আমি হাবিব বলছি রাজশাহী থেকে। হাঁটি হাঁটি পা পা করে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমাদের প্রিয় আহমেদ বাবু ভাইয়ের এই ভৌতিক ঘটনাগুলো কালেক্ট এবং শেয়ার করার এই যাত্রা, দেখতে দেখতেই এই অদ্ভুতুরের চ্যানেলের প্রায় 300টি এপিসোড অন এয়ার হতে চলেছে। আমি মনে করি এটি অনেক বড় একটি পাওয়া। আমি ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে একদিকে যেমন আহমেদ বাবু ভাইকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই, ঠিক তেমনি আপনারা যারা শ্রোতা আছেন এবং যারা ঘটনা পাঠান আপনাদেরও যথেষ্ট অবদান আছে এই শোয়ের পেছনে। আপনাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। শুরু করতে যাচ্ছি আজকের ঘটনা। আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি প্রায় 120 বছরেরও পূর্বের একটি ঘটনায়। তখন কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন কিছু ছিল না, ছিল হচ্ছে সমগ্র একটি অঞ্চল যেটা ছিল ভারতবর্ষ। তখন পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বলে কিছু ছিল না, ছিল না তেমন কোনো বর্ডার। ঘটনাটি বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গেরই কোন একটি স্থানের, সঙ্গত কারণে আমি সুনির্দিষ্ট স্থানগুলো বা নামগুলো ব্যবহার করব। আপনারা উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের কিছু অংশে গেলে দেখতে পাবেন যে বেশ কিছু অঞ্চলের নামের সাথে বা এলাকার নামের সাথে ড্যাং বা ডাইং নামটা থাকে। যেমন ধরেন আলফা ডাইং, করিম ডাইং, বিলেট ডাইং। ডাইং অ্যাকচুয়ালি ডাং শব্দ, অর্থাৎ একটা ডাঙা। সে সময় বিস্তীর্ণ বিল অঞ্চলের মধ্যে কিছু কিছু জায়গা থাকতো একটু উঁচু, অনেকটা ট্যাকের মতো বা আইল্যান্ডের মতো। এগুলো পরবর্তীতে যখন একটু ঘনবসতি বা মানুষ বসতি স্থাপন করে তখন এটার নাম হয়ে যেত এরকম সুনির্দিষ্ট নামে ডাইন। আজকে আমরা যে স্থানটার ঘটনা বলবো সে আমলে পরবর্তীতে এই জায়গার নাম ছিল পাঁচ পায়ের ডাইন বা পাঁচ পাই ডাইন, অনেকটা পাঁচ পাই বা পাঁচ পয়সার ড্যাং। বর্তমানে এই জায়গাটার নাম কিন্তু একেবারে ভিন্ন, শুধুমাত্র পুরনো অনেক পুরনো বা অনেক বৃদ্ধ যারা রয়েছেন তারাই নামটা বললে চিনতে পান। 1800 শতাব্দীর শেষ ভাগ চলছে তখন, অর্থাৎ 19 শতক তখনও শুরু হয়নি। দেশে তখন জমিদারি প্রথা বিদ্যমান, অনেক অংশই বিভিন্ন জমিদার রয়েছে যারা ব্রিটিশদের কাছ থেকে এই জায়গাগুলো লিজ নিয়ে বা জমিদারি নিয়ে জমিদারি চালিয়ে যাচ্ছে। এই জমিদারি প্রথার মধ্যেও কিন্তু বেশ কিছু গুমোট ছিল। তখন কিন্তু সাধারণত এই ব্রিটিশদের কাছ থেকে জমিদারি প্রথা কেনা হতো, অর্থাৎ অর্থকড়ি দিয়ে বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি কিনে নেওয়া হতো এবং জমিদাররা সেখানকার খাজনা দিয়ে তারা তাদের অংশ রেখে বাকিটা ব্রিটিশদের হাতে দিয়ে দিত। এবং অনেক সময় এটা ঘটত যে অঞ্চলে খরা হয়েছে, বন্যা হয়েছে, তখন ঠিকমতো ফসল বা খাজনা হয়নি এবং ব্রিটিশরা তখন বিভিন্ন রকম সমস্যা করত, এবং এই কারণে গোপনে অনেক জমিদারি ছিল যারা বিভিন্ন ডাকাত পালত, অর্থাৎ তাদের ডাকাত দল ছিল, রাতের বেলা এরা বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে নিয়ে আসত এবং তাদের কাছ থেকে খাজনা নিয়ে তারা যে ঘাটতিতে আছে এই জমিদাররা সেটা গোপনে পূরণ করে এই ব্রিটিশদের কাছে দিয়ে দিত। এই অঞ্চলেও একজন জমিদার ছিলেন, তিনিও এভাবে কিছু ডাকাত পালতেন এবং তার ছিল আরও একটি খারাপ দিক, সেটি হচ্ছে তিনি কালো জাদু করতেন। এই জমিদারের বাড়িতে একবার তার বোন বেড়াতে এসেছেন, জি তার বোনকেও দূরে কোন একটি অঞ্চলে জমিদারের ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেও জমিদার ঘরে বিয়ে করেছে। তো তখন যাতায়াত ব্যবস্থা কিন্তু এখনকার মতো এত ভালো ছিল না, এত সুপ্রশস্ত রাস্তা, সব জায়গায় রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যাওয়ার রাস্তা ছিল খুব বাজে, কেননা বিভিন্ন মাঠ ঘাট মেঠো পথ নদী এগুলো পার করে যেতে হতো। তখন যাতায়াতের মেইন ব্যবস্থা ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি অথবা পালকি। এরকমই একটা সিজন বলছি যখন বর্ষা আসেনি কিন্তু বৈশাখের শেষ অংশ এবং যথেষ্ট পরিমাণ কালবৈশাখী হচ্ছে, মাঠঘাট মোটামুটি ভেজা এবং কাদা। এরই মাঝে এই জমিদারের বোন এসেছে তার বাড়িতে এবং শ্বশুরবাড়ি থেকে আসার সময় পালকিতে করে এসেছে এবং সাথে পাইক পেয়াদা অনেকেই আছেন। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এই সময় এই ধরনের সম্ভ্রান্ত ঘরের মধ্যে যখন যাতায়াত হতো তখন কিন্তু অনেক সোনার মোহর, গহনা, উপঢৌকন, খাবার এগুলো কিন্তু দেয়া নেওয়া হতো। এভাবে তার বোন যখন তার ভাইয়ের বাড়িতে এসেছে তখন অনেক কিছু নিয়ে এসেছে। আসার পর বেশ কিছুদিন তার বোন ছিল, কিন্তু যখন চলে যাবে তখন এই জমিদার যে আছেন তার মেয়ে বায়না ধরল যে সে ফুফুর বাড়ি যাবে বা পিসির বাড়ি যাবে। যা হোক, একসাথে নিয়ে তারা রওনা দিল। তাদের যাতায়াতের মাধ্যম ছিল পালকি, তারা এসেছিল পালকিতে করে। পালকিতে করে যাবার সময় তারা কিন্তু এই জমিদার তার বোনের জামাই বা বোনের বাড়ি অথবা এই আরেক যে জমিদার বাড়ি আছে তাদের জন্য বেশ কিছু উপঢৌকন দিয়েছিলেন, সাথে দিয়েছিলেন প্রায় শখানেক সোনার মোহর, সাথে বেশ কিছু পালোয়ান ছিল অর্থাৎ গার্ড এবং যারা পালকি বহন করত তারা ছিল। যাতায়াত শুরু করার পরেই তারা কিছুটা সমস্যায় পড়ে এবং সেটা হচ্ছে মেঠো পথে আপনার এই বৃষ্টির কারণে কাদা ছিল এবং যাতায়াত খুব সমস্যা। তাদের চিন্তাধারা ছিল যে সন্ধ্যার আগে তারা নদীতে পৌঁছে যাবে, নদীর ঘাটে, এবং সেখান থেকে নদী পার হয়ে তারা বাকি যাত্রাটা করবে। সে সময় কিন্তু এত ঘর বাড়ি ছিল না এবং বিস্তীর্ণ বিল অঞ্চল বিভিন্ন জায়গায়, বিলে তখনও পানি উঠেনি কিন্তু মোটামুটি কাদা। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে কাজেই তারা চিন্তা করে যে বিলের মাছ দিয়ে তারা মেঠো পথ বা আইল দিয়ে না যে বিলের মাছ দিয়ে সোজা শর্টকাট নদীর দিকে চলে যাবে, যেই ভাবা সেই কাজ। তারা বিলের মাছ দিয়ে যাওয়া শুরু করলো কিন্তু বাধল একটা বিপত্তি, সেটা হচ্ছে বিলের মাটিতে বেশ নিচু হওয়ার কারণে কিছুটা পানি জমা ছিল এবং সেখানে বেশ কাদার কারণে তাদের যাত্রা আরো স্লো হয়ে যায়। সন্ধ্যা একেবারে নেমে আসছে কারণ আকাশ ভরা মেঘ এবং মেঘলা দিনে দেখতে পাবেন সন্ধ্যা কিন্তু একটু আগেই নেমে আসে। তারা কোনো মতে দূরে বিলের মধ্যে একটা ট্র্যাক দেখতে পেল বা একটা উঁচু জায়গা দেখতে পেল যেখানে বেশ কিছু তাল গাছ আছে। তারা ওদিকে যাওয়ার চেষ্টা করলো যেন আশ্রয় নিতে পারেন। কাছাকাছি যেতেই একেবারেই সন্ধ্যা নেমে আসলো এবং প্রচন্ড মুষলধার বৃষ্টি। তাদের তাল গাছ থেকে বিভিন্ন রকম তালের ডগা বা তালের যে ডালগুলো আছে এলে নিয়ে সরকার একটা মেকশিফট শেল্টারের ব্যবস্থা করলেন এবং সেখানে তারা আশ্রয় নিল। পালকির মধ্যে রয়েছে এই জমিদারের বোন এবং জমিদারের মেয়ে। বলে রাখা ভালো, এদের গায়ে কিন্তু তখন যথেষ্ট পরিমাণ গহনা রয়েছে, সাথে আরো অনেক কিছু রয়েছে। যাই হোক, এক পর্যায়ে যখন হালকা একটু বাতাস ছাড়লো, এই ভিজা অবস্থায় সবাই ভাবলেন যে একটু আগুন ধরানো যাক, তাহলে কাপড় চোপড় বা যা আছে একটু শুকিয়ে নেওয়া যাবে। তারা তাল গাছের উপর থেকে কিছু শুকনো ডালপালা কোনোভাবে নিয়ে এসে আগুন জ্বালায়। দুর্ভাগ্যক্রমে এটা বিলের মধ্যে হলেও, একদম নির্জন এলাকা হলেও, ডাকাতের যেহেতু দৌরাত্ম্য ছিল, এক ডাকাত দল তাদেরকে নোটিস করে যে তারা এই বিলের মাঝখানে আগুনের মতো জ্বলছে। দূর থেকে তারা খেয়াল করে এবং আস্তে আস্তে তারা এদের দিকে আসে এবং দেখতে পায় যে পালকি রয়েছে এবং বেশ কিছু পালোয়ান রয়েছে। তারা দেখেই বুঝতে পারে যে অবশ্যই বিত্তবান কেউ যা আসছে বা যাত্রা করছে। তারা সাথে সাথে হামলা করে বসে। এখানে আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকবেন যে সেই আমলে যারা জমিদার ছিল তারা কিন্তু একদিকে যেমন কলকাতায় যেতেন, ঠিক তেমনি আনন্দ উপভোগ করার জন্য অনেক সময় বিলেতেও যেতেন। এই জমিদার বাবু কিন্তু বিলেতে গিয়েছিলেন এবং বিলেতে কিন্তু বিভিন্ন ধরনের তখন জিনিস পাওয়া যায়, বিভিন্ন গহনা বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যার মধ্যে বিভিন্ন জিনিস লুকিয়ে নিয়ে যাওয়া যেত, যেমন চিঠিপত্র অথবা সোনার মোহর। তো সে তার মেয়ের জন্য বিশেষ কায়দায় তৈরি এক ধরনের চুড়ি নিয়ে এসেছিল, একটু বড়, প্রায় 2-3 ইঞ্চি চওড়া। এর ভেতরে ভাজের মধ্যে আপনার এই সোনার মোহরগুলা রাখা ছিল। ওখানে যখন সবাইকে এই পালকির বহরে সবাইকে মেরে ফেলা হয়, তারপরে তাদের কাছে মূল্যবান কি আছে সেগুলো দেখার জন্য সবাইকে সার্চ করা হয়। তারা যেটা করে যে অবশেষে খুঁজে পায় এই মোহরগুলো, অন্যান্য গহনা টহনা বাকি সবকিছুর সাথে এই মোহরগুলো এর ভেতরে ছিল। এটাকে আপনারা তারা পুরোপুরিভাবে খুলতে পারেনি। পরে যেটা তারা করে যে এই দু হাত কেটে তারা এই চুড়িগুলো আলাদা করে তারা নিয়ে যায়। পরবর্তীতে এক দুদিন পর আপনার এই বিলের মাঝে দূর গ্রামের লোকজন যাওয়া আসার কারণে তারা দেখতে পায় যেভাবে বেশ কিছু মৃতদেহ রয়েছে, এবং তারা ভালোভাবে দেখার পরে যেহেতু এটা এই জমিদারের বোনের পালকি ছিল আরেক অঞ্চলে, তারা চিনতে পারে না এবং সেখানেই তারা এই দেহগুলো সৎকার করে বাকি সবকিছু করে দেয়। ইতিমধ্যে আমাদের এই যে জমিদার বাবু আছেন তিনি খোঁজাখুঁজি শুরু করেন যে তার বোন বা এরা ঠিকমতো পৌঁছেছে কিনা, এবং উনি কোনো না কোনো ভাবে খবর পান যে তারা নিহত হয়েছেন বিশেষ কোনো কারণে, বা সুস্পষ্ট কারণ তিনি তখনও জানতে পারেননি। এরই মাঝে ডাকাত দলের সর্দার একদিন জমিদার বাবুর কাছে গিয়েছেন তার যে কালেকশনগুলো আছে সেগুলো জমা দিতে, এবং সেখানে জমিদার দেখতে পান যে এই জিনিসগুলো, এবং এতে জমিদার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়েন এবং সেখানেই এই ডাকাত দলের সর্দারকে মেরে ফেলেন। ডাকাত দলের সর্দারের সাথে কয়েকজন ছিল, তারা কোনো মতে যান নিয়ে পালিয়ে আসতে পারেন। এই ঘটনার পর এই যে জমিদার বাবু আছেন তিনি একেবারেই প্রায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনি তা করেন। এটা ছিল এই গল্পের বা এই ঘটনাটার প্রথম অংশ। এরপরে আমরা মূল ঘটনা এখন যাচ্ছি। ইতিমধ্যে এই ঘটনাগুলোর কয়েকটি বছর পেরিয়ে গেছে, প্রায় 4-5 বছর। জমিদারও তখন এবং তার পরিবর্তে ক্ষমতার পটবদল বা পালা বদল চলছে। এই ডাকাত সর্দারের যারা বাকিরা ছিল তারা কিন্তু পুরো ঘটনা জেনে এলাকা ত্যাগ করেছিলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়েছিলেন, এবং পরিস্থিতি শান্ত হওয়ার পর কিন্তু তারা আবার এই অঞ্চলে ফিরে আসে। এদের মধ্যে কিছু লোক এই বিলের মধ্যে বসতি তৈরি করার চেষ্টা করে, আর ততদিনে জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, কাজে বিলে দুই একটা বাড়ি হচ্ছে বিভিন্ন ট্র্যাকের উপর। এর মধ্যে একজন ডাকাত সদস্য এরকম বিলের মাঝে বাড়ি তৈরি করে। তখনকার বাড়ি কিন্তু খুব সাধারণ ছিল, অর্থাৎ বিভিন্ন ছন বা বিভিন্ন খ্যার আউর এগুলার বেড়া দিয়ে এবং উপরে দিয়ে ঘর তৈরি করা হতো। পাশে গরু অনেকে পালতের জন্য একটা গোয়াল তৈরি করা হতো, রান্নাঘর করা হতো, আর বাথরুমটা থাকতো একটু দূরে। এই স্ট্রাকচারগুলো কিন্তু এখন অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন, সেই সময়ও ছিল। আর এই ডাকাত দলের সদস্য তখনও পরিস্থিতি একেবারে মানিয়ে উঠতে পারেনি, কারণ নতুন যে জমিদার ওখানে হবে তার সঙ্গে কিন্তু তাদের সখ্যতা তখনও হয়নি, কাজেই তাকে এভাবেই এখন চলতে হচ্ছে। সে একলা সেখানে থাকা শুরু করে নতুনভাবে এককভাবে, এবং যখন তিনি থাকা শুরু করেন আস্তে আস্তে তিনি কিছু জিনিস লক্ষ্য করেন যে প্রতিদিন রাতে বিলের মাঝে কিন্তু অনেক রকম প্রাণী থাকে, তখন বাঘ দাস বাঘ সবই ছিল। তার মনে হতো তার এই বেড়ার পাশ দিয়ে সারা যেন কিছু চলাফেরা করত। মাঝে মধ্যে তার মনে হতো যে এটা কোনো প্রাণী নয়, হয়তোবা কোনো মানুষ চলাফেরা করছে। সে দু একবার সুস্পষ্টভাবে নুপুরের আওয়াজও কিন্তু পেয়েছিল। কখনো কখনো তিনি দেখতেন যে এই বেড়ার মধ্যে কেউ যেন আঁচড় কাটছে। একদিন এরকমই বিষয়টা হয় এবং তিনি আর রাতে সাহস করে বের হন না। যদিও তিনি ডাকাত, তার সাহসের অভাব নেই, তারপরও তারা ভাবতেন যে সব ঝামেলাতে না যাওয়াই ভালো। সকালে তিনি উঠে দেখেন যে বেড়ার এক পাশে বেশ কিছু শুকনো রক্তের দাগ। তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। এভাবে একলা থাকাটা আসলে তার সম্ভব না। তিনি ভাবলেন যে বিয়ে শাদি করে সংসার করবেন এবং সদস্য বাড়বে। তো তিনি এই বিয়ে করার চিন্তা ভাবনা করেন এবং দূরে এক গ্রামে উনি বিয়ে শাদি করেন। যাই হোক, বিয়ে উনি করেছেন। বিয়ে উনি করার পরে মেয়ের পক্ষ থেকে লোকজন এসেছে, সেও তার স্ত্রীকে নিয়ে এসেছে। বাসর ঘরের দিকে সাজানো হয়েছে, তার কিছু পরিচিত লোকজন বাসর ঘর সাজিয়েছেন এবং তারা লোকজন নিয়ে এসেছেন। যাই হোক, ঘর কিন্তু ওখানে খুব বেশি ছিল না, মাত্র দুটি ঘর এবং একটি গোয়াল আর একটি রান্নাঘর। তো তার স্ত্রীকে, নতুন বউ, তাকে ঘরে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। রাতে উনি যখন বাসর ঘরে ঢুকবেন, বেশ রাত হয়ে গেছে, আশপাশের লোকজন শুয়ে পড়েছে। তিনি বাসর ঘরে ঢুকলেন, ঢুকার পর তিনি দেখতে পাচ্ছেন যে তার যে নববধূ, তিনি বিছানার উপর বসে আছেন, মাথায় ঘোমটা দিয়ে লাল শাড়ি পরা একদম কাচুমাচু হয়ে বসে আছেন, চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না। যাক, উনি কাপড় চেঞ্জ করে আস্তে করে বিছানার উপর যখনই বসতে যাবেন, তখনই তার নববধূ আস্তে করে বলে উঠল যে আমার গহনা। ওনার কাছে বিষয়টা খুব অবাক লাগলো, ব্যাপার কি, আমার নতুন বউ গহনা বলছে, আমি তো গহনা দিয়েছি তাকে। সে তখন বলল যে কোন গহনা। তখন নববধূ বলে বসল যে আমার পায়ের গহনা, আমার সিক্কার গহনা। খুব অবাক লাগলো তার কাছে, তিনি ঠিক মিলে উঠতে পারছেন না। তিনি আবার জিজ্ঞেস করলো কোন সিক্কা কোন গহনা। তখন হঠাৎ করে তিনি দেখলেন যে এই নববধূ তার দিকে দু হাত বের করে বলছে যে আমার এই দু হাত কেটে যে গহনা নিয়েছিলি, যে সিক্কা নিয়েছিলি, যে মোহর নিয়েছিলি, সেগুলা দে। সাথে সাথে উনি খুব ভয় পেয়ে যান। উনি দেখতে পান দুটো কাটা হাত। ঘরে কিন্তু এই কুপির আলো, তখন কিন্তু এরকম বিদ্যুতের ব্যবস্থা নেই, এবং দেখতে পেলেন যে এই নববধূর যে ঘোমটা ছিল সেটা পড়ে যায় এবং বিভৎস একটা পোড়া মেয়ে তার সামনে বসে আছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং একদম সবকিছু ভেঙে ঝেড়ে উনি চিৎকার করে বাইরে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকজন ততক্ষণে পাশের রুম থেকে, ঘুম থেকে উঠে পড়েছে এবং বাইরে এসেছে, দেখছে যে জামাই অজ্ঞান হয়ে রয়েছে এবং রুম খালি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নববধূ যে আছে সে ওয়াশরুমে গিয়েছিল, সে হেঁটে আবার এদিকে আসছে আওয়াজ পেয়ে। সকালে যখন এই জামাইয়ের জ্ঞান ফিরে, ডাকাতের জ্ঞান ফিরে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল এবং তিনি তখন বলে এই ঘটনা। তিনি মনে মনে ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে বিষয়টা কি ঘটেছে, অর্থাৎ সেই পুরনো যে ঝামেলাটা ছিল সেটা হয়তো বা কোনো জিন আকারে ফিরে এসেছে বা কোনো অভিশাপ দেয়া ছিল সেটা তার লেগে গেছে। তার শরীর প্রচন্ড খারাপ, গায়ে প্রচন্ড জ্বর। এক পর্যায়ে তিনি অসুস্থ অবস্থা, আস্তে আস্তে তার পেটের পীড়া হয় এবং উনি বমি করা শুরু করেন। তিনি কিছুই খেতে পারতেন না, খুবই অসুস্থ, কিছুই খেতে পারতেন না এবং প্রচন্ড বমি হতো এবং একসময় তার রক্ত বমি হওয়া শুরু করল রেগুলারলি। তিনি যখন মারা যান, তিনি অবশেষে জীবিত থাকেননি, একসময় মারা যান। এবং মজার বিষয় ছিল, তিনি যখন মারা যান, এই শেষবার তিনি যে রক্ত বমি করেছিলেন তার মুখ দিয়ে বেশ কিছু জিনিস বের হয়েছিল এবং তার মধ্যে পাঁচটা সিক্কা, এই সোনার সিক্কা বা পাঁচটা মোহর তার বমির সাথে পাওয়া গিয়েছিল। মুখ থেকে তার এটা বের হল এবং তারপরেই সে মারা যান। ইতিমধ্যে এই বিষয়গুলো গ্রামের অনেক মানুষ জানতে পেরেছে এবং আশপাশের লোকজন জানতে পেরেছে এবং বাকি যে ডাকাত দলের সদস্যরা ছিল তারাও কিন্তু অনেকটা খবর পেয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে বিষয়টা কি হয়। এই জিনিসটা ওই অঞ্চলে তখন বেশ চাঞ্চল্য সৃষ্টি করে এবং দুর্ভাগ্যক্রমে এই ডাকাত দলের যারা সদস্য ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মারা যান এবং প্রত্যেকের মৃত্যুর সঙ্গে কিন্তু পাঁচটা করে এই সোনার মোহর বা সোনার পাই বা সোনার সিক্কা সংযুক্ত ছিল। অনেকগুলো ঘটনাই জানা আছে আমার, কিন্তু সবগুলো ঘটনা এখানে শেয়ার করতে আমি পারছি না। তবে এর পরবর্তী এরই আরেকটি ঘটনা আছে যেটা একই সঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, বা আপনাদের যারা অনেক সিনিয়র আছেন তারা হয়তো বা জানেন বা আপনারা একটু খোঁজাখুঁজি করলে জানতে পারবেন যে 1885 সাল থেকে 1915 সাল পর্যন্ত এই ভারতবর্ষ বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা ভূমি জরিপের ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ ল্যান্ড রিকভারি অ্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট একটা প্রতিষ্ঠিত হয়, যাদের কাজ ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ভূমিগুলো কার কাকে ইজারা দেওয়া আছে বা কোন জমিদারের কাছে আছে সবকিছু একত্রে নথিভুক্ত করা এবং সীমানা নির্ধারণ করা। তো আপনারা যারা জানেন যে এই সীমানা নির্ধারণের কাজ বা ল্যান্ড সার্ভে যখন শুরু হয় তখন বিভিন্ন অঞ্চলে আসলে ল্যান্ড সার্ভের যারা লোক আছেন তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আপনার মার্কিং করেন বা এইগুলো মাপেন। ঠিক সেই সময় কিন্তু এরকম একটা বিশেষ ব্যবস্থা চলছিল। এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে পূর্বে যে ঘটনাটা বললাম তার থেকেও 5-7 বছর পরের একটি ঘটনা, তবে এটা 1915 সালের কাছাকাছি। তখন সমগ্র বাংলা অঞ্চলে বা এই বঙ্গ অঞ্চলে এরকম ল্যান্ড সার্ভে চলছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়, ওই অঞ্চলেও ল্যান্ড সার্ভে শুরু হয়। তো ওই বিলের মধ্যে যখন ল্যান্ড সার্ভেটা শুরু হয় তখন হচ্ছে এই ভূমি অফিস থেকে অথবা তখন যারা যে ডিপার্টমেন্ট ছিল তাদের ওখান থেকে লোক আসে। সাধারণত যারা পশ্চিমা থাকতো অর্থাৎ ব্রিটিশ যারা থাকতো তারাই বড় বাবু হতেন, কিন্তু তখন আস্তে আস্তে বিষয়গুলো শিথিল হয়ে আসছে। তাদের মধ্যে অর্থাৎ যারা জমি মাপেন তাদের মধ্যে যারা বড় বাবু ছিল তারা সহ একটি দল আসলে ওই অঞ্চলে জমি মাপতে যায়। তারা সাধারণত একটি অঞ্চলে 3-4 দিন করে অবস্থান করতেন একটা যে কোনো স্থানে বা খোলা জায়গায়, একটা তাঁবু খাটিয়ে তারা তাদের সবকিছু যন্ত্রপাতি সহ সেখানে অবস্থান করতেন এবং তারা যাদের জমির মালিকানা আছে তারা কাগজ নিয়ে আসতো বা সবকিছু নিয়ে আসতো, সেটা দেখে তারা সীমানা নির্ধারণ বা পিলার টিলার ব্যবস্থা করতেন আর কি। এবং এই সময়গুলো কিন্তু ওই যে আপনারা দেখবেন যে ব্রিটিশ আমলে বিভিন্ন রকম বড় বড় বজ্রপাত রোধ করার জন্য যে বড় বড় পিলারগুলো সেগুলো পোতা হয়েছিল এই সময়কার দিকে। যা হোক, এরকম সার্ভে চলছে এই বিলের মধ্যে। বড়বাবুরা তার দলবল সহ যখন ওখানে যায় তখন কিন্তু আসলে সময়কালটা হচ্ছে শীতকালের কাছাকাছি, অর্থাৎ প্রায় শুকিয়ে গেছে একেবারে বিল, তেমন কোনো কাদা রাদা নেই। আর যেহেতু বিলের মধ্যে একদম বিস্তীর্ণ খালি অঞ্চল, দূরে দূরে একটা দুটো বাড়িঘর আছে, তারা এরকম একটি উঁচু ট্যাক খুঁজছেন যেখানে তারা মানে অবস্থান করতে পারবেন, কারণ রাতে অবস্থান করলে দূরে সবকিছু দেখা যায় ক্লিয়ারলি, এরকম একটা জায়গার প্রয়োজন হয়। তো তারা সেই যে ট্যাকটা ছিল সেই যে উঁচা জায়গা ছিল ডাইংটা ছিল সেখানেই তারা একটা তালগাছ বেষ্টিত অঞ্চল সেই জায়গাটাতেই তারা তাদের তাঁবু খাটান এবং সেখানে অবস্থান করেন। যেহেতু শীতকাল সেহেতু সন্ধ্যা নামার আগে আগেই সন্ধ্যা খুব দ্রুত নেমে পড়ে এবং সন্ধ্যা নামার আগে আগেই কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন জায়গা। ওখানে তারা রান্না বাড়া খাওয়ার সবকিছুর ব্যবস্থা তারা নিজেদের মতো করে নেন এবং প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য যা ব্যবস্থা ছিল সবকিছু তারা ওই জায়গায় নিজের মতো করেন। তারা ওখানে প্রথম দিন অবস্থান করলেন এবং দ্বিতীয় দিন যখন মাপজোক করছেন যে কোনো একটা সীমানা পিলার পোতার জন্য যখন তারা করেছেন সেখানে তারা সৌভাগ্যক্রমে একটা সোনার কয়েন পান, একটা মোহর পান। এই মোহরটা পাওয়ার সাথে সাথে বড়বাবু দেখেন এবং তিনি তার কাছে রেখে দেন। এই বড়বাবু যিনি ছিলেন উনি কিন্তু ভারতের লখনৌ অঞ্চলে ছিলেন। এই কয়েনটা তিনি খুব সযত্নে রাখেন কারণ তখনও কিন্তু এই সব কয়েনের স্বর্ণের সোনার মোহর বা স্বর্ণের কয়েনের ভালো চাহিদা ছিল, এটা তিনি তার কাছে রেখে দেন। তো রাতে যখন তারা সব কাজটা সেরে শুয়েছেন এই তাঁবুর মধ্যে তাদের বারবার কেন যেন মনে হয় যে বাইরে প্রচন্ড বাতাস বইছে। এমনি তারা দেখছেন তাঁবু নড়ছে না কিন্তু তারা আওয়াজ পাচ্ছেন যে বড় বড় তালগাছগুলো এগুলোর পাতাগুলো খুব খসখস শোষো করে আওয়াজ করছে যেন বাইরে খুব ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টা তাদের কাছে খুব অবাক লাগে। মাঝরাতের দিকে বড়বাবু তা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠেন। উঠার পর তুমি কুয়াশার মধ্যে ওনার কাছে উনি দেখতে পান যে দূরে যে তালগাছ আছে খুব বেশি দূরে না, হয়তো বা 50-60 হাত দূরে, তার কাছে মনে হচ্ছে যে তালগাছের গোড়ায় কেউ যেন বসে ছিল, কিছু একটা খুঁজছিল। এবং উনি যখন যেতে যেতে থমকে যান তাকিয়ে থাকেন তখন মনে হলো এই আলো আধারির মধ্যে কুয়াশা আলো আধারি সবকিছুর মধ্যে তার মনে হলো এটা ঘুরে তার দিকে একটা মানুষ আকৃতি তার দিকে তাকালো এবং তাকে দেখা মাত্রই খুব তাড়াহুড়ো করে হুট করে বে তালগাছের উপরে একদম উঠে গেল। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। তিনি সুস্পষ্টভাবে দেখেছেন যে এটা একটা মানুষের অবয়ব, একটা কাপড় পরা বা শাড়ি পরা একটা অবয়ব আর কি, তাড়াহুড়ো করে একদম তালগাছের উপর উঠে গেল। উনি ফেরত আসেন, ফেরত এসে তাদের ওই সময় তেমন টর্চ লাইটের বা ইলেকট্রিক্যাল টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, বিকল্প পদ্ধতিতে তখন কার্বাইডের ল্যাম্প ছিল, অর্থাৎ একটা কেমিক্যাল দেওয়া থাকতো তার ভিতরে পানি দিলেই সামনে গ্যাস বের হতো সেটাতে আগুন ধরাতে হতো আর কি। এটা নিয়ে সাথে সবাইকে নিয়ে তারা আবার সেখানে যান, যে দেখেন যে তেমন কিছুই ওখানে নেই। যা হোক, এই ঘটনাটা বলাবলির পর সবাই জানার পর সবাই একটু সাবধান হয়ে পড়ে এবং একটু সাবধানে থাকা শুরু করে, একটু কানাঘুষা শুরু হয় দলের বাকি সবার মধ্যে, যেখানে নিশ্চয়ই ভূত আছে বা জিন আছে, ধরনের একটা কথার প্রচলন তখন শুরু হয়ে যায়। তার ঠিক দুদিন পরের কথা, এরকম সন্ধ্যার পরপরই হয়তো বা 6টা 7টা বাজে, তাদের যেহেতু দিনের কাজ শেষ, অনেকে কিন্তু সে সময় আপনার গুটি খেলত। শব্দটা গুটি এই কারণে বলছি কারণ এখন হয়তো বা আমরা লুডু বলে থাকি, কিন্তু তখন কিন্তু এক ধরনের বোর্ড পাওয়া যেত যেটা হচ্ছে আপনার 6 মাথা অর্থাৎ ডাইস থাকতো। তো তারা বসে কুপি জ্বালিয়ে বাইরে একটা তাল গাছের গোড়ায় এরকম গুটি খেলছেন কয়েকজন লোক মিলে, নিম্ন স্তরের যারা কর্মকর্তা, যারা জমি টমি মাপেন তারা। তো খেলতে খেলতে এই সময় বড়বাবু আসেন। বড়বাবু তাবু থেকে বের হয়ে আসলে সবাই খুব মানে সচেতন হয়ে যান। বড়বাবু বলেন যে আপনারা কি খেলছেন, দেখেন উনি, দিয়ে বলেন যে তাহলে আমিও খেলি। তো এভাবে বসে সবাই মিলে খেলা শুরু করেন সময়টা পার করার জন্য। কিছুক্ষণ পরেই তারা একটা আওয়াজ পান পেছন থেকে, কোন জঙ্গলি জানোয়ার হয়তো বা কুকুর, এ ধরনের কোনো কিছু একটা যদি কোন ঝোপ ছাড় বা ময়লার মধ্যে দিয়ে যাতায়াত করে বা কিছু খুঁড়ে, তাহলে যে আওয়াজটা হতে পারে ঠিক সেরকম। তো এটা দেখে তারা সবাই ঘুরে তাকায়। তো আলো কিন্তু তখন তেমন নেই। তারপর আলো আধারিতে যেটা তারা বুঝতে পারে যে ওখানে আপনার কেউ একজন মানুষ অবয়ব বসে এই ময়লার মধ্যে, অর্থাৎ বিভিন্ন পাতা পড়ে আছে, তালের ডোগা পড়ে আছে, এগুলোর মধ্যে এই ট্যাকের উপর কিছু একটা হাতড়াচ্ছে বা খুঁজছে। তারা প্রথমে ভাবে যে এটা হয়তো বা কোনো পাগল বা কোনো কিছু হতে পারে, সেভাবেই মনে হয়েছে তাদের সবার কাছে। তো এর মধ্যে তিনি তার সাথে একজনকে বলেন যে আচ্ছা বাদ দাও, আমরা যেটা করছি সেটা আমরা খেলতে থাকি। কিন্তু এটা চলতেই থাকে, পিছনে দেখা যায় যে সে কোনো একজন ব্যক্তি হবে, এটা খুব খোঁজাখুঁজি করছে। তো এক পর্যায়ে তারা আওয়াজ দেয় কে ওখানে কি খুঁজছেন, কোনো আওয়াজ নেই ওখানে, কোনো রকম কোনো আওয়াজ টাওয়াজ নেই। যা হোক, কিছুক্ষণ পর তারা আবার খেয়াল করেন যে ওখানে আর কেউ নেই, চলে গেছে। তা আস্তে আস্তে রাত হতে থাকে, রাত বাড়ার সাথে সাথে লোকজন কমতে থাকে। কিন্তু বড়বাবু বলেন যে না, আমি আর একটু খেলি। তো বড়বাবুর সাথে আরো একজন ব্যক্তি, দুজনা মিলে ওখানে বসে খেলছেন, আর বাকিরা তাবুর দিকে আগিয়ে গেছে এবং তারা রান্না বাড়ার ব্যবস্থা করছে আর কি। তাবুটা তাদের অবস্থান থেকে হয়তো বা 20 হাত দূরে। এই অবস্থায় কিছুক্ষণ পর বড়বাবু এবং ওই ভদ্রলোক শুনতে পান যে কান্নার আওয়াজ আসছে, ফুপিয়ে ফুপিয়ে একজন মহিলার চাপা কান্না আসে। তারা ঘুরে তাকায়, দেখছে যে ঠিক যে জায়গায় কিছুক্ষণ আগে একজন ব্যক্তি ওই কিছু খুঁজছিল, ঠিক সে জায়গায় তালগাছের গোড়ায় কেউ একজন এরকম হাঁটু গেড়ে বসে মুখ নিচু করে খুব কাঁদছে। তো তার মধ্যে বড়বাবু উঠে দাঁড়ায় ওদিকে এগিয়ে যায়, হাতে যে সামনে যে এই যে কার্বাইডের ল্যাম্প ছিল, কুপি ছিল, এটা নিয়ে এগিয়ে যায়। মোটামুটি আলো হয়েছে। তো ওখানে যাওয়ার পর দেখেন যে একজন মহিলা, শীর্ণকায় একজন মহিলা, গা একদম কুচকুচে কালো, লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া, মাথা নিচু করে, হাতে ভোঁ জড়ো করে খুব কাঁদছে, ফুপি ফুপে কাঁদছে। তো উনি জিজ্ঞেস করেন, আপনি কে, কোথেকে এসেছেন, কি হয়েছে? তো মহিলা কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে যেটা হয়, পিছন থেকে তার যে সঙ্গী ছিল, অর্থাৎ যার সাথে খেলছেন, তিনি বলছেন যে স্যার কোথায় গেল, মহিলা কোথায় গেল, স্যার আপনার সামনে কেউ নাই তো? ভদ্রলোক আবার সামনে তাকিয়ে দেখেন, না, উনি দেখতে পাচ্ছেন সামনে একজন বসে কাঁদছে। অর্থাৎ পিছের যে ব্যক্তি আছে একটু দূরে, সে কিন্তু আর দেখছে যে সামনে থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু এই বড়বাবু কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন সামনেই আছে। তো মহিলাকে যখন আবার জিজ্ঞেস করে, এই আপনার কি সমস্যা, কে আপনি, তখন মহিলা মাথার ঘোমটাটা নামিয়ে এই দুই হাত সামনে দিয়ে বলে যে আমার সিক্কা দে, আমার পাই দে, আমার পাই নিছিস, আমার পাই দে, আমি আমার বাকি পাই খুঁজে পাচ্ছি না, এখনই দে। চোখগুলা দেখতে পায় একদম কুঠুরির মধ্যে ঢুকা, একদম শূন্য, মহিলা বিবর্ণ, একটা কালো রঙের কুচকুচে কালো মহিলা। এটা দেখার পর এই বড়বাবু হচ্ছে প্রচন্ড ভয় পায়, এবং মজার বিষয় হচ্ছে মহিলার হাত দুটোই কাটা, সামনে কবজি নেই, এবং সেখান থেকে মনে হচ্ছে যে আপনার রক্ত ঝরছে। এটা দেখে বড়বাবু সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বড়বাবু যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে সবাই যারা আছে সবাই এসে তাকে ধরাধরি করে তাবুতে নিয়ে যায়। যখন সকাল হয়, সকাল হওয়ার পরে দেখা যায় যে বড়বাবু প্রচন্ড অসুস্থ, এবং সে খুব পাগলামি শুরু করে দিয়েছে। সে ঘুম থেকে উঠে, অর্থাৎ একটু সুস্থ হয়ে উঠে, হন্তদন্তের মধ্যে সব দিক খুঁজে বেড়াচ্ছে যে আমার সিক্কা কই, আমার পাই কই, আমার সিক্কা কই, আমার মোহর কই, এভাবে সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। সবাই মোটামুটি বিষয়টা বুঝতে পারে যে সমস্যাটা কোথায়। যাই হোক, তারা তাদের ওখানকার যে অভিযান আছে সেটা শেষ করে ওখান থেকে চলে যায়, অপূর্ণ রেখেই তারা শহরে ফেরে। পরবর্তীতে যেটা জানতে পারা যায় যে এই যিনি ছিলেন বড়বাবু, অর্থাৎ লখনৌ এর যে বড়বাবু ছিলেন তাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়ানো হয়, কিন্তু উনি ট্রিটমেন্ট আসলে কোনোভাবেই সেভাবে পান নাই। অবশেষে যে কোনো একটা বড় মাদ্রাসায় একজন আলেমের শরণাপন্ন হন। সে আমলে কিন্তু ভারতবর্ষে বেশ বড় বড় কিছু স্বনামধন্য মাদ্রাসা ছিল যেখানে বড় বড় আলেম থাকতেন, সেখানে যে কোনো এক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সে আলেম পরে তার উপর রুকাইয়া করেন। সে বেশ কয়েক মাস প্রচন্ড অসুস্থ ছিল এবং তার স্বাস্থ্য একেবারে শুকিয়ে গিয়েছিল, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারত না এবং একই রকম সেই যে রক্তবমি করার জিনিসটা কিন্তু তার মধ্যে লক্ষণীয় ছিল। পরবর্তী তাকে যখন রুকাইয়া করা হয়, রুকাইয়া করার পরে এখানে যিনি বড় হুজুর ছিলেন উনি কিছু জিন হাজির করেন এবং দেখা যায় যে সেখানে এই যে বড়বাবু আছেন তার উপর একাধিক জিন হাজির হয় এবং তখন আসলে পুরো ঘটনাটা জানতে পারা যায় ক্লিয়ারলি যে কি ঘটনা ঘটেছিল। এই যে সিক্কাগুলা ছিল, যারা যারা পূর্ববর্তী যারা ডাকাত ছিলেন তাদের অনেকের কাছ থেকে সিক্কাগুলা রিকভারি হয় এবং গ্রামবাসী যারা ছিলেন আশপাশে তারা ভয়ে এই স্বর্ণের মোহরগুলা কিন্তু কেউ নিত না, তারা এই মোহরগুলা নিলেই যেই নিয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো নিয়ে ওই যে ডাইং বা ট্যাক আছে সে ডাইং বা ট্যাকের কাছে যে সবাই ওগুলো ফেলে দিয়ে এসেছিল। কালের বিবর্তনে এগুলো মাটিতে গেড়ে গেছে বা পুঁতে গেছে বা কাদার মধ্যে ডুবে গেছে, পরবর্তী যারা যখন এটা যায় তখন এটা পায় এবং তাতেই সমস্যা হয়। এর মূল কারণ হচ্ছে মেইন যে জমিদার ছিলেন উনি কিন্তু কালো জাদু করতেন এবং সেই যে একটা প্রথা ছিল চখের ধনের মতো প্রথা, ঠিক সেরকম তার বোন এবং তার মেয়ে যখন যাত্রা করছিল সে কিন্তু এই যক্ষের ধনের যে যজ্ঞটা আছে সেটা করে কিছু খারাপ জিনিস হাতে দিয়ে দিয়েছিল যাতে তার এই সম্পদগুলো অন্য কারো হাতে না যায়, সঠিকভাবে পৌঁছায়। এবং যখন ডাকাত দল এভাবে তাদেরকে হত্যা করে এবং বাকি কাজগুলো করে তখন কিন্তু এক ধরনের অভিশাপ লেগে যায়। এই কারণে এই কিছু জিন আছে যারা হচ্ছে কিছু খারাপ জিন যারা হচ্ছে এই সবসময় এই সিক্কাগুলাকে বা এই সম্পদগুলাকে পাহারা দেয়, এটা যেই নেওয়ার চেষ্টা করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন আলোচনা বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে অবশেষে এই যে বড় হুজুর ছিলেন বা আলেম ছিলেন উনি এই সমস্যাটার সমাধান করতে সক্ষম হন। বড়বাবু অবশেষে জানে বাঁচেন আল্লাহর রহমতে। এই ছিল একদম সর্বশেষ একটা ঘটনা। এর মাঝে এই যে ডাকাত দলগুলো আছে এদের বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন রকম ঘটনা আমি জানতে পেরেছি, সবগুলো আসলে শেয়ার করা সম্ভব না, খুব বিচিত্র। যেমন এর মধ্যে একটা একজনটা জানতে পেরেছি যে সেই যে পাইগুলো ছিল ওই পাইগুলো গলিয়ে একটা সোনার চেন বানিয়ে তার বাচ্চাকে, তার মেয়ে হয়েছিল সদ্য ভূমিষ্ঠ বাচ্চা তাকে দিয়েছিলেন এবং এই মেয়েটাও কিন্তু পানিতে ডুবে একসময় মারা যায়। তো যারাই এই সিক্কাগুলা বা এখান থেকে স্বর্ণ মোহর এগুলা নিয়েছিল তারা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো ভাবে অভিশপ্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে বলে ইতিহাসে এটা খুঁজে পাওয়া যায়। আশা করছি এই ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে ভয়ের চেয়ে আমি মনে করব শিক্ষণীয় বিষয় অনেক বেশি। একটা কথা আছে না, লোভে পাপ পাপের মৃত্যু, এই বিষয়গুলো থেকে সবসময় আমাদের সাবধান থাকা উচিত। গল্প শেষ করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যারা মুসলিম ভাই আছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়া কিন্তু ফরজ। আর পরিশেষে বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হাঁটি হাঁটি পাপা করে আমাদের এই 300তম এপিসোড অদ্ভুতরের আজকে অন এয়ার হচ্ছে। আর শ্রোতা ভাইরা যারা আছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আরো একবার চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বাকের আলমগীর বরগুনা থেকে। বাকেরির এক বন্ধু যার বাড়ি শরণখোলা, তার নানা বাড়ি সুন্দরবনের সংলগ্ন একটা জায়গা, একটা গ্রামে, এবং সেই গ্রামেরই একটি ঘটনা বাকেরের বন্ধু বাকেরের কাছে শেয়ার করেছে। তো বাকের সেটি শেয়ার করল আমাদের কাছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি বাকেরের পাঠানো ঘটনায়। তো যে গ্রামটি ঘিরে এই ঘটনাটি, সেই গ্রামটি ছিল মৎস্যজীবীদের গ্রাম, মানে সেই গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ছিলেন, মাছ ধরে জীবনযাপন করতেন। তো সেখানকারই একজন মৎস্যজীবী মানুষ নাম আলমাস মিয়া এবং তার মোটামুটি দুটো নৌকা ছিল, একটা বড় একটা ছোট, তিনি মাছ ধরতে যেতেন এবং মোটামুটি মাছ ধরে তার জীবন ভালোই কেটে যেত। তো তার ছেলে একজন ছিল, তার ছেলের নাম মিজান, একমাত্র ছেলে, এবং মিজানকে নিয়ে তিনি মাঝে মাঝে যেতেন, গিয়ে দুই বাপ বেটা মিলে মাছ ধরতেন এবং মানে তার ছেলেকে যথেষ্ট তিনি শিখিয়েছেন। ছেলে স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, গ্রামের স্কুলের পড়া তার শেষ, আর পড়াশোনা করতে যাওয়া হয় নাই, বয়স 18-19 হবে এরকম। তো বেশ সুস্থ সবল ছেলে মাশাআল্লাহ, এবং তার বেশ গায়ে বেশ শক্তি ছিল। তো ছেলে কুস্তি পছন্দ করত, তো তাদের গ্রামে ওরকম হতো না, পাশের গ্রামে গিয়ে সেখানে একটা কুস্তি প্রতিযোগিতা হতো, সেই কুস্তি প্রতিযোগিতায় অংশ নিত নিয়মিত। আর বাবাও এই আলমাস মিয়াও খুব মানে ছেলের প্রতি খুব তার ই ছিল, মানে মানে সুখ ছিল, গর্ব ছিল যে আমার ছেলে অনেক শক্তি সামর্থ্য সম্পন্ন, এবং সে ছেলেকে সাপোর্ট দিত সবসময়, তার কুস্তি প্রতিযোগিতায় যেত। যাই হোক, এটা বলার কারণ হচ্ছে যে মিজানের শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ বেশ ভালো ছিল। তো যাই হোক, আলমাস মিয়া এরকম মাছ ধরে ছেলেকে নিয়ে যায়, সব শেখায়, মোটামুটি সে নদী সম্বন্ধে, সুন্দরবন সম্বন্ধে তাকে একেবারেই মানে পুঙ্খানুপুঙ্খ শিখিয়েছে, এবং মিজানেরও সেন্স অনেক ভালো, সে বাবা যা বলতো তা একদম অক্ষরে অক্ষরে পালন করত। তা আলমাস মিয়া কিন্তু মিজানকে অন্য কারো সাথে যেতে দিত না, সে ছেলেকে বলতো যে নিজেদের কাজ নিজেরা করো, আর নিজের যদি ইচ্ছা হয়, নিজের যে ছোট নৌকা আছে ওটা নিয়ে একা একা বের হয়ে যাও, অন্যদের সাথে যে লাভ নাই। মানে তার বাবা কেন জানি এটা তাকে সবসময় শিখাইতো, তার বাবা চাইতো যে তার পরিবারের মধ্যেই তাদের কাজ থাক, এরকম মানে আছে এক একজন মানুষের এক এক রকম নীতি। তো আলমাস মিয়া একবার সে এরকম যায়, প্রায় তিন দিনের একটা সফর ছিল তাদের, বেশ দূর পর্যন্ত তারা গিয়েছিল সমুদ্রের কাছ পর্যন্ত, এবং এসে সে অসুস্থ ফিল করে। অসুস্থ ফিল করার পরে মোটামুটি সে বিছানায় পড়ে যায়, আর বাইরে যাওয়া হচ্ছে না। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে তার ছেলে মিজান দেখে যে বাবার তো অবস্থা মানে অসুস্থ বাবা, এবং এরকম মাছ না ধরলে আস্তে ধীরে তাদের যতটুকু সঞ্চয় আছে সবই শেষ হয়ে যায়, টাকা পয়সা তাদের আবার এগুলো দেনা, সেই দেনাগুলো শোধ করতে হয়। তো মিজান দেখলো যে বাপ বেশ পড়ে গেছে এবং তাদের টাকা পয়সার দরকার। তো মিজান তার মাকে বলল যে আমি বেরোই। তো একবার তার মাকে বলছিল যে অমুক মানে আরেকজনের কথা যে সে যাইতেছে নৌকা নিয়ে, ওর সাথে যাবো নাকি। তো তার মা বলে না লাগবে না, মানে যেহেতু তার বাবা আগে তাকে এটা করতে দেয়নি, বলছে যে তুই নৌকা নিয়ে এমনি যা, নিজের মতো যা, যে ধরে যা পারিস সে নিয়ে এরকম কর। মিজান আর ওইসব চিন্তা করে না, সে নিজেদের ছোট নৌকাটা, তার বাবার দুইটা নৌকা, বড় একটা নৌকা আছে ছোট একটা নৌকা, তো ছোট নৌকাটা নিয়ে সে বের হয়ে যায় আর কি তার মতো। যখন সে বের হয়েছে তখন প্রায় মানে একটা বাজে, দুপুরের মতো একটা সময়। তার ইচ্ছা ছিল আরো আগে বেরোনোর, কিন্তু এই মায়ের সাথে কথাবার্তা বলা সবকিছু তৈরি করতে করতে দুপুর হয়ে গেছে। মিজান তার নৌকা নিয়ে যাচ্ছে এবং সে জানে যে কোথায় কোথায় জাল ফেললে হবে, এবং সে অতীতেও এটা করছে। তো সেইভাবে সে ওরকম জাল পেতে ওইসব জায়গায় বসে থাকে, এবং মোটামুটি মাছ কিন্তু উঠছে, বেশ বেশ ভালো কিছু সে মাছ পেয়েছে। তো সেগুলো গোটা গোটা উঠাইছে মাছ, এবং সে আরো সামনে যাচ্ছে। যেতে যেতে তার কয়েক জায়গায় জাল পেতে ভালো বেশ মাছ কিছু আহরণ করে সে দেখলো যে ভালোই মাছ উঠতেছে, মানে তার মাছ আহরণের ই খুব ভালো, মানে সংখ্যা খুব ভালো, বেশ মানে তার নৌকার যেই জায়গায় মাছগুলো জমা রাখে ওই জায়গা বেশ ভরে গেছে। এবং সে এই নেশায় পড়ে আরো সামনের দিকে যাওয়া শুরু করলো। সে চিন্তা করলো যে এই লাইনে যেহেতু পাচ্ছি বড় খাল ধরে যাচ্ছে, যেখানে মাছ যেহেতু এত ভালো উঠতেছে, আজকে মাছ ভালো উঠবে। তেমনি যেতে যেতে এক সময় সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং সে ফাইন্ড আউট করলো যে মানে ঢেউ বেশ মানে বড় বড় ঢেউ উঠছে নদীতে, এবং আকাশটা একদিকে একদম মানে ধূসর রঙের হয়ে গেছে, ঢেউগুলো এসে এসে জোরে বাড়ি খাচ্ছে। তার নৌকার ছোট নৌকা তো, তারা তো বড় নৌকা আনে নাই, সে নৌকা বাড়ি খেয়ে খেয়ে বোঝা যাচ্ছে যে উপরের সামনের গুলিটা উঁচা হয়ে যাচ্ছে, ঝপাস করে পড়তেছে। তো সে বুঝলো আশেপাশে ঢেউ দেখলো, তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসন্ন। এখন সে চিন্তা করলো যে না, এই লাস্ট সে যে এখানে যে জাল টাল পাচ্ছিল এগুলো গুটায় নি, সব গুটায় নিল, এইবারও বেশ মাছ উঠলো, তার নৌকা বেশ ভারী হয়ে গেছে মাছে, এত মাছ ধরছে সে। তো সে চিন্তা করলো এখন তো ফিরে চলার সময়, দ্রুত সে তার মতো বওয়া শুরু করলো। এবং এখানে মিজানের একটা ই ছিল, নৈপুণ্য ছিল, মিজান কিন্তু তার নৌকাতে যে ছোট নৌকা সেটাতে সে দুইটা দাঁড় ব্যবহার করত। অন্য অনেকে যেহেতু একটা দাঁড় ব্যবহার করে সে দুইটা করে, এবং সে অনেকটা ওই যে বিদেশে যেভাবে মানুষ কায়াকিং করে সেই স্টাইলে সে তার নৌকার মধ্যে এই দুইটা দাঁড় বাইত, এবং যেহেতু মাশাআল্লাহ শক্তি সামর্থ্য ছিল তার ভালো, সেই কাজটা করত, এবং এর ফলে তার নৌকা অনেক দ্রুত এগোতো। তো মিজান চিন্তা করলো যে না, আমি এতক্ষণ মাছ ধরছে এসে, এখন দুইটা দাঁড় সেট করার সময়। সে দুইটা দাঁড়ি সেট করে ফেললো এবং নৌকা বাওয়া শুরু করলো। তো নৌকা এগিয়ে যাচ্ছে এবং সে দেখলো যে বেশ বাতাস ছাড়ছে, সে যখন এগিয়ে যাচ্ছে তার বাসার দিকে খাল ধরে, সে জানে যে এই বড় খাল ধরে যেতে হবে, যেতে যেতেই একসময় তাদের ছোট খাল পড়বেই পড়বে এবং তাদের বাসার কাছে চলে আসবে। কিন্তু দেখলো যে না, বেশ বাতাস ছাড়ছে, বাতাস মানে একদম তুমুল বাতাস এবং নদীর ঢেউ উথাল পাতাল করতেছে। সে বুঝতে পারলো যে আমি সাগরের বেশ কাছাকাছি চলে গেছিলাম, মানে এখান থেকে সাগর ডিস্টেন্সটা কম, এবং সে বুঝলো যে এইখানে টেকা যাবে না, মানে এই ঝড় যদি চলে আসে আমি সে ঝড় বৃষ্টি। এবং একটু পরে টপ 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 বড় বড় ফোঁটা বৃষ্টি নামা শুরু করলো এবং সে দেখলো এই পানি যেখান থেকে সে আসছে পেছনের অংশটা জল বিক্ষুব্ধ হয়ে গেছে, মানে একদম ফেনা উঠে যাচ্ছে এইভাবে আসতেছে। তো সে একদম ভয় পেয়ে গেল, কারণ পানিগুলো এক একটা বাড়ি মারতেছে, তার নৌকা এরকম কাত হয়ে যাচ্ছে। দ্রুত বাওয়া শুরু করলো সে, অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। সে নৌকা বাইতে বাইতে সে দেখলো যে না, এই সার্ভাইভ করা যাবে না, নৌকা ডুবে যাবে এরকম অবস্থায়। তো পানির তো একটা ব্যাপার আছে ওখানে, কিন্তু যেই সব জায়গা দিয়ে সে গেছে ওইসব জায়গায় কিন্তু কুমির আছে, ভয়ঙ্কর নোনা পানির কুমির বড়। তো সে দ্রুত বাইতে বাইতে চোখ খেয়াল করতেছে, সে দেখলো যে এখানে খাল আছে এবং তার চোখে পড়লো যে একটা ছোট্ট খাল। সে জানে যে এই খালটা খুবই ছোট, সে এর আগেও দেখছে এই খালটাতে, যদিও সে কখনোই খালে ঢুকে নাই। কেন ঢুকে নাই সে জান না, তার বাবার সাথেও চলার সময় দেখছে এই খালটা, সে ঢুকে নাই। অনেকেই যাইতো ওখানে মাছ শিকার করতে যাইতো, কিন্তু ওই খালটা না ঢোকার কারণ হচ্ছে ওই খালের সামনে দিয়ে এত বেশি গোল পাতা এবং কিছু ফার্ন হয়ে আছে, ফার্ন আর গোল পাতা, যে খালটা মোটামুটি বোঝাও যায় না, অনেকটা মনে হয় যে একটু ডোবা অংশ, জোয়ার আসলে পানিতে ডুবে যায় এরকম। তো ওর খেয়াল আছে, মিজানের খেয়াল আছে যে একটা খাল, ছোট্ট খাল। সে দ্রুত ভেয়ে নৌকাটাকে অনেক কষ্ট করে, ঢেউয়ের বাড়িতে উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে নৌকা এরকম অবস্থা, সে যে ওই খালের মধ্যে ঢুকে গেল নৌকা নিয়ে, একদম খাস করে দুই পাশের গোল পাতা সরা একদম মাঝখান দিয়ে ঢুকে গেল ওইখানে। তো ঢুকে দেখলো যে হ্যাঁ, এখানে পানি কম, কিন্তু এই যে মানে একই যে ঝড় আসছে আর জোয়ারের পানি বৃষ্টির পানি সব মিলে পানি বাড়তেছে এখানে, তো সরাসরি সে পাওয়া শুরু করলো। তো এখানে একটা ভয় আছে, এরকম ছোট খালের মধ্যে হঠাৎ দেখলো, এটা মিজান আর তার বাবার একবার অভিজ্ঞতা হয়েছিল, তারা বেয়ে ঢুকতেছিল নৌকা, হঠাৎ করে সামনে যে দেখছে বিশাল একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল, মানে বড় একটা মানে এই নোনা পানির কুমির এবং বেশ বড়, মানে ভয় লাগার মতো আকারের বড়। তার বাবা আর সে দেখছিল এবং তারা সাথে সাথে, তাদের নৌকা তো বড় ছিল, তো ওইটা তো ইঞ্জিন আলা নৌকা, তো ওইটা নিয়ে নর্মালি ওইভাবে ঢোকার কথা না, কিন্তু ওই খালটা এমন ছিল যে মোটামুটি তারা শেয়ার তার বাবা চাইছিল একটা সাইডে ভিড়তে আর কি। তো তাড়াতাড়ি তারা একটা সাইড পর্যন্ত দিয়ে দাঁড়ায় গেছিল, তো দেখছে যে ওই কুমির নড়াচড়াও করে না, পরে তারা ওই ব্যাক করে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো ওই ভয়টা আছে মিজানের, সে মনে করে সামনে যদি আবার বড় কুমির টুমির পড়ে থাকে বিশাল, তার নৌকার সাইজ খুব বেশি বড় না, ওই বিশাল আকৃতির কোন কুমির হইলে এটা খবর আছে তার, তো এর জন্য সে একটু সাবধানও যাচ্ছে। এদিকে বৃষ্টি কিন্তু ঝুমঝুমায় পড়তেছে, কঠিন অবস্থা। সে তার কাছে পলিথিন ছিল সে ঢেকে দিছে, তার নৌকার যে অংশে সে মাছ রাখছে ওগুলো ঢেকে ফেলছে পুরো, এবং সে নিজে ভিজতেছে, তার শরীরে সে তার ই পরা ছিল, জামা পরা ছিল, খুলে ফেলছে সে খালি গায়ে নৌকা বাইতে বাইতে, দুই হাত দিয়ে বাইতে বাইতে সে চলে আসে খালে, যত মোটামুটি পানি আছে জন্য কোনো সমস্যা হচ্ছে না। একটা জায়গায় এসে দেখলো যে হ্যাঁ, এই জায়গায় পানিটা একটু অন্যভাবে উঠছে, মানে এত এত বেশি উঠে নাই, সাইডে ঘেঁষায় রাখা যাবে। তো সে ভালো মতো চোখ বুলে এলো আশেপাশে, এখন তো আবার বাঘের ভয় আছে যে বাঘ অনেক সময় লুকায় থাকে এদিক ওদিক, তো চিন্তা করলো যে ওরকম ব্যাপার স্যাপার আছে নাকি। আর বাঘ সাধারণত মানে ওরকম রেস্ট নিলে বা শিকারে বেরোলে সেটা রাতে বের হয়, এরকম দিনের বেলা এইভাবে শিকারে বেরোয় না, বাট কাউকে দেখলে হঠাৎ করে এইম করে বাঘ। তো যাই হোক, সে আস্তে করে সাইডে নৌকাটাকে চাপায় রেখে আস্তে করে সে ওই পাড়ে হাঁটু পানি তখন কাদার মধ্যে সেটার মধ্যে উঠে গেল, নৌকাটাকে টেনে সে কাছে নিয়ে আসলো, কারণ চিন্তা করলো যে পানি যদি আরো বাড়ে কঠিন অবস্থা হইতে পারে। তো নিয়ে এসে ওখানে একটা এরকম গাছের ডাল বেলোটার সাথে নৌকাটাকে বাঁধলো দড়ি দিয়ে, বাড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে সে দাঁড়ায় আছে, চিন্তা করতেছে কি করবে। এদিকে বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে এবং পানি বাড়তেছে, তো সে খেয়াল করলো যে এখানে দাঁড়ায় থাকার কোনো উপায় নাই, সে নৌকাতে উঠে বসে ওয়েট করতে থাকলো। আর পানি কিন্তু বেশ বাড়তেছে, মানে সে বুঝলো যে জোয়ার আছে, মানে জোয়ার আসতেছে, মানে জোয়ারটা এখনো শেষ হয় নাই, ভাটা হলে পানি যখন নামতে থাকবে তখন বুঝবে যে পানি নেমে যাবে এরকম। এই নৌকাতে বসে বসে সে পলিথিনের নিচে সে তার শরীরটা ঢেকে রাখছে, ঢেকে সে বসে আছে, এই পলিথিনের উপরেই পানি পড়তেছে, বৃষ্টির পানি এবং গড়ায় পড়ে যাচ্ছে, এবং সে বুঝতেছে চারিপাশ অন্ধকার হতে হতে আরো অন্ধকার হয়ে যাচ্ছে, বেশ অন্ধকার হয়ে গেছে, ডার্ক মানে বেলা প্রায় শেষ এরকমই বৃষ্টিতে। তো সে ভাবতেছে যে এই বৃষ্টি পড়া অবস্থায় বেরোলে তো সমস্যা, নদীতে আবার এই একই বিপদ, তো এর জন্য সে আর বেরিতেছেও না। তো একটা সময় যখন ডার্ক হয়ে গেছে, বেশ ডার্ক, এই সময় বৃষ্টিটা ধরে আসছে, মানে বৃষ্টি মানে থেমে যাবে এরকম অবস্থা, তো চিন্তা করলো যে না, এখন রওনা দেওয়া দরকার আস্তে ধীরে। তো সে ওই পলিথিনটা নিজের গায়ের থেকে নামায় তাকাইলে, এখন চিন্তা করতেছে যে আমি কি পেছন দিকে, ততক্ষণে কিন্তু বেশ পানি বাড়ছে, ওই খালের মধ্যে বেশ পানি হয়ে গেছে। তো এখন মানে সে বুঝতেছে যে চাইলেই সে সোজা দিয়েও বেরোতে পারবে, বেরোয় আরেকটা বড় খালে পড়বে সেটা সে জানে। তো চিন্তা করতেছে এমনি সোজা দিয়ে বেরোবো নাকি আবার মানে নৌকা ঘুরায় ওদিক দিয়ে যাবো আর কি, এরকম চিন্তা করতেছে। তো এই চিন্তা করতে করতে সে পলিথিন সরায় ফেললো, তখন দেখলো যে বৃষ্টি টিপ 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 টিপ, খুব ঝিরঝিরে বৃষ্টি আর অন্ধকার, মানে একেবারে অন্ধকার, এবং মানে বনের ভেতর থেকে শব্দ শুরু হয়ে গেছে, অন্ধকারের শব্দ বেশ ভয়ঙ্কর কিন্তু। এবং তা মানে সে এই দিনের বেলা যেহেতু বেরিয়েছিল, সে সাথে কোনো টর্চ লাইট কিছু আনে নাই, তার ওই পলিথিনের শেষে মানে তার নৌকার গুলির তলে একটা ছোট্ট এরকম বাক্সের মতো কুঠুরি আছে, ওই কুঠুরির মধ্যে তার হারিকেন আছে, ম্যাচ আছে। তো সে ওটার দিকে গেল, গিয়ে সে হারিকেনটা বের করলো এই অন্ধকারের মধ্যেই। তখন আলো মানে কি একটা আলো কিন্তু থাকে আকাশের, সেটা একটু আছে আর কি। তো সে বের করে ওই কুঠুরির নিচে রেখেই জ্বালালো, যেহেতু চিটচিট বৃষ্টি তখনও পড়ে, এবং পাশ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখলো। একটা অদ্ভুত আলো তৈরি হলো তার নৌকার মধ্যে, অদ্ভুত আলো, কারণ একটা পাশ দিয়ে পলিথিন দিয়ে ঢাকা, ওই পলিথিনের মধ্যেও মাঝে মাঝে পরপর করে হালকা হালকা বৃষ্টির পানি পড়তেছে, তার শরীরেও পড়তেছে, এবং তার শরীরটা কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে একটা মানে মানে গরম একটা ভাব চলে আসে শরীরের মধ্যে, মানে একে তো ঠান্ডা হয়ে গেছিল, এর মধ্যে এগুলো খাটাখাটি করছে, কেমন জানি একটা ভাব, মানে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা। তো সে মোটামুটি গোছায় যখন চিন্তা করতেছে যে সামনে বেরোবে নাকি নৌকাটা ঘুরাবে, তো সে ডিসিশন নিল যে আমি নৌকা ঘুরে পিছন দিয়ে, মানে যেখানে যেই রাস্তা দিয়ে এসে ঢুকছে ওখান দিয়ে বেরোয় যাবো, কারণ ওদিক দিয়ে যদি পর আটকায় টাটকায় যায় একটা সমস্যা, বা কি আছে সামনে তো যাই নাই, আর অজানা জায়গা ওখানে সে ঢুকে নেই কখনো। তো সুতরাং সে নৌকা ঘুরানোর মতো প্রিপারেশন নিচ্ছে, এই সময় হঠাৎ দেখলো কড়কড় শব্দে একটা বাজ পড়লো, এবং বাজটা সে চোখে দেখতে পারছে, একটা বিদ্যুৎ চমকাইছে, বিদ্যুৎটা মনে হলো একপাশ থেকে আসছে, কিন্তু একটু অদ্ভুত অদ্ভুত টাইপের একটা বিদ্যুৎ, মানে এরকম বিদ্যুতের ঝলকানি সে আগে দেখে নাই। আসলে একদিক থেকে সে বাঁ পাশের দিকে একটা গাছ ছিল, সে গাছের উপর পড়ল হঠাৎ করে, এবং সে গাছের ডাল মনে হলো কেঁপে উঠল, এরকম মানে প্রচন্ড জোরে কেঁপে উঠছে, সে বুঝতে পারছে মানে এরকম করে কেঁপে উঠছে, এবং মনে হলো দুই একটা জিনিস ভেঙে চুরে পড়ছে উপর থেকে। তো মেজান অবাক হইল যে এই ভাই এটা কি ঠাটা পড়লো গাছের উপরে, মানে তাদের হয়তো ঠাটাই চিন্তা করে যে ঠাটা পড়ছে। তো অনেকক্ষণ চিন্তা করে চিন্তা করলো ভাই সরে যায় এখান থেকে, যা রাখছে আল্লাহ কপালে, মানে মানে ভয়ের অবস্থা, রাত হয়েছে কি হয়েছে, আমার তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। আবার সেই অঞ্চলে মানুষ বাঘকে অনেক ভয় পেত, যে রাতের বেলা বাঘ হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায়, এবং সে এতক্ষণ বসে আছে তাকে দেখছে কিনা কে জানে। তো সে তাড়াতাড়ি নৌকা ঘুরায় নৌকাটাকে ঠেলে সামনে নিবে, এই সময় সে তার সামনের যে পানির মধ্যে হঠাৎ ধুপাস করে একটা শব্দ পেল, মানে যে সামনে যে পানি জমে আছে, এবং সে বুঝলো যে এখন বৃষ্টিটা কিন্তু এই যে ঝিরঝির ছিল এটাও থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, পানির মধ্যে ঝপাস করে শব্দ হয়েছে। মানে একটু মানে অবাক হয়ে গেল মিজান যে কি পড়লো পানির মধ্যে, মানে সে একটু ভয় পেয়ে গেছে, কোনো কিছু ঝাঁপায় পড়ছে, মানে কি বাঘ ঝাঁপায় পড়ছে কিনা পানির মধ্যে, কি দেখে ঝাঁপায় পড়লো। তারপর সে দেখলো পানির মধ্যেই ঝপ করে শব্দ হচ্ছে, তো সে বুঝলো যে পানি যা উঠছে উঠছে, আর পানি উঠবে না, পানি মনে এখন নেমে যাবে, এখন ভাটার সময় হবে, তাকেও দ্রুত বেরিয়ে যেতে হবে এখান থেকে, তারও সময় নেই, কারণ নৌকা আটকায় গেলে এক বিপদ পড়বে সে, কারণ তার নৌকা ভর্তি মাছ, এত ওজন নিয়ে সে কিভাবে নৌকা ঠেলবে। তো এই মানে টেনশন মাথায় ঢুকে গেছে, এনে কি আসতেছে সামনে এটা নিয়ে সে ভয় পেতেছে, বাঘ কিনা। তো হঠাৎ করে সে শব্দ পাইল, কেমন একটা গো গো শব্দ, এই শব্দের সাথে সে পরিচিত না, সে আগে বাঘের ডাক শুনছে, কিন্তু কোন হিংস্র কিছু বাঘের মতোই ভয়ঙ্কর কিছু ডাকতেছে তার থেকে কয়েক ফিট দূরে, অন্ধকারে বোধ হইতেছে না। হঠাৎ সে দেখলো দুইটা চোখ জ্বলে উঠছে, এরকম দপ করে দুইটা মানে এক জোড়া চোখ জ্বলে উঠছে অন্ধকারের ভেতর থেকে। তো সে দ্রুত তার হারিকেনটাকে একটু উঁচা করে ধরলো, আর নৌকার মধ্যে একটা লগি ছিল, বাঁশের লগিটাকে হাতে নিল, মানে প্রোটেকশন তো কিছু দিয়ে নিতে হবে, মিজানের সাহস ছিল অনেক। হারিকেনটা মারার পর সে যে দেখতেছে তার থেকে ফুট দশেক সামনে, তার নৌকা যেদিকে নাক ঘুরায় রাখছে সে, ফুট দশেক সামনে একটা বিশাল আকৃতি মানুষের মতো, দুইটা পা আছে, দুইটা হাত আছে, এরকম বাঁকানো, বেশ মাস্কুলার, এবং মুখের মধ্যে এরকম দাড়ির মতো ঝুলে আছে, শ্বশ্রুর মতো এরকম দাড়ির মতো, এবং চোখটা জ্বলতেছে, মাথায় কোনো চুল নাই, সারা শরীর চকচকে শরীর, মানে এই যে হালকা হারিকেনের আলো যখন রিফ্লেক্ট করছে চমকাচ্ছে, এবং তার পিছে ডার্ক অন্ধকার, এবং ওইটাই একটা হুঙ্কার দিল ওইখান থেকে বেশ ভয়ঙ্কর শব্দে, এবং হুঙ্কার দিয়ে আরো সামনে চলে আসলো, এবং হাত দুটো বাঁকায় রাখছে মিজানকে ধরবে এরকম। লিজান প্রচন্ড রকমের ভয় পেয়েছে, কারণ সে ধারণা করছিল হয়তো এখানে বাঘ পড়ছে। কিন্তু সে জানে বাঘ যদি কাউকে এম করে সে পেছন থেকে সে ঘাড়ের উপরে আক্রমণ করার চেষ্টা করে, এরকম এর সামনে পড়ে সামনের থেকে আসে না, এটা তার ধারণা ছিল। এজন্য সে কনফিউজ ছিল এটা কি। এটা দেখার পরে মিজান প্রচন্ড রকমের ভয় পেয়েছে, সে নৌকার সামনে দাঁড়ায় চিন্তা করছে এখন সে কি করবে, এই জিনিস যদি সামনে এসে তাকে ধরে বসে নৌকার মধ্যে তো বিশাল সমস্যা। তো সে হারিকেন হাতে ডানে পামে তাকাচ্ছে, তো তাকায় দেখলো যে পাশের যে জায়গাটা ওই জায়গা থেকে পানি খানিকটা নেমে গেছে কাদার মধ্যে। তো সে হারিকেনটা রেখে লাফায় ওই লগি হাতে, হারিকেন নৌকায় রেখে লগি হাতে লাফায় নামলো ওই কাদার মধ্যে। তার পা গেড়ে গেল, হাঁটুর নিচ পর্যন্ত পা গেড়ে গেছে এখানে, এবং তার আশেপাশে অনেক শ্বাসমূল আছে কাছে চোখা চোখা। মিজান দিশেহারা হয়ে গেছে, ভয় পেয়েছে কি করবে সে। তার নৌকা কিন্তু তখনও দড়ি খোলা না, ওই যে একটা ডালের সাথে বাঁধছিল ওটা বাঁধা আছে। দেখলো ওই জিনিসটা খুব দ্রুত এই পানির মধ্যে দিয়ে ছপ ছপ করে দৌড়ে আসলো এবং প্রচন্ড শব্দ করে থপ 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 পান কাদার মধ্যে। মিজান পিছাইতে পিছাইতে আর দেখলো যে সামনে পিছনে ডালপালা, এরকম সময় এই সময় জিনিসটা তার উপর ছাপায় পড়লো। তো মিজান যেটা বলছে সে তো কুস্তি করতো, তার কিছু টেকনিক আছে। সে জানতো যে কোনো ফোর্স ধেয়ে আসলে ওই জিনিসটা তখন ডিফেন্সলেস থাকে, সাধারণত সে অ্যাটাকিং মোডে থাকে। তো মিজান যেটা করলো এইটা একটা টেকনিক, কুস্তির টেকনিক, এটা অনেক টেকনিক আছে, কারাতেও আছে। সে সাইড কেটে সরে গেল খানিকটা এবং সে দেখছে ওই জিনিসটা সরে কিন্তু পিচ্ছিল। তো সে বুঝতে পারলো যে মানে ওকে ধরে রাখা যাবে না বা ওকে পিছলায় চলে যাওয়াটা সুবিধা ওর কাছ থেকে। তো মিজান খানিকটা সরে গিয়ে সে আস্তে করে চেষ্টা করলো, ওই জিনিসটা বিশাল আকৃতি, মানে মিজানের থেকে এক দেড় হাত লম্বা। মিজান চেষ্টা করছিল যে তাকে পিছন থেকে উঁচু করে ধরে ফেলে দিবে সে, কিন্তু সে যখন ওটাকে ধরার চেষ্টা করলো দেখলো ওটা শরীরে পিচ্ছিলের মধ্যে কেমন জানি কাটা 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 আছে সারা শরীরে, রোমগুলা মানে তার শরীরে যদি রোম থাকে রোমগুলো যদি কাটার মতো হয় অনেকটা ওইরকম শক্ত শক্ত। মিজানের হাত ছড়ে গেল কাইন্ড অফ, আর ওইটাকে সে ধরে উঁচা করা তো প্রশ্নই আসে না, চেষ্টা করলো এত শক্তি ওইটার ওজন। ওইটা এক হাতে মিজানকে একটা থামা মারল, মিজান ছিটকায় যে পড়লো দূরে এবং তার মাথাটা যে লাগছে নৌকার সাথে, তার মাথা ঝুম করে উঠছে মানে বেউস হয়ে যাবে সে, নৌকার যে বডির সাইডে যে তার মাথাটা আছে মনে হচ্ছে বেউস হয়ে যাবে, তার মুখটা যে পানিতে পড়ছে পানির নিচ থেকে সে তাড়াতাড়ি মুখটা তুলছে, কারণ সে বুঝতে পারছে দেখতে না পারলে তো মানে কঠিন অবস্থা। তো দেখে কয়েক সেকেন্ড সে ঘোলা দেখতেছে চোখে, তারপর সে খেয়াল করলো ওইটা আবার দৌড়ে আসতেছে তার দিকে। মিজান তাড়াতাড়ি গড়ায় সরে যাওয়ার চেষ্টা করলো, ওইটা থাবা দিল ওই জায়গায়, এক খাবলা কাদা ওইখান থেকে উঠায় ফেলছে। আরেক হাতে মিজানকে সে থাবা দিল মিজানের ঘাড়ের কাছে এবং দেখলো যে মিজানের শরীরের একটা অংশে মানে ওইটা নখ ডুবে গেছে এরকম, মানে এরকম মিজান প্রচন্ড ব্যথা পেয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে তার ঘাড়ের কাছের পেশিতে, দেখলো যে নখ ডুবে গেছে। মিজান অনেক কষ্টে তাকে ছাড়ালো, কারণ দুই পা দিয়ে সে ধরে ওইটার পেটে লাথি মেরে নিজেকে ছাড়ায় পড়ে গেল ওইখানে। এবং সে বুঝলো যে সে কোনো ম্যাচ না, তাকে এই জিনিসটা ই করে ফেলবে মানে শেষ করে দিবে। এবং তারপরে এক সেকেন্ডের মধ্যেই দেখলো যে ওইটা আবার কাছায় চলে আসছে এবং মিজানকে ধরে ফেলছে দুই হাত দিয়ে, ধরে মিজানের পায়ের মধ্যে একটা কামড় বসায় দিছে। তো মিজান তখন প্রচন্ড ভয় পেয়েছে, কারণ ওইটার মুখ সে দেখছে কাছের থেকে, চোখ দুইটা এরকম ঝলঝল করতেছে এবং মিজানের পায়ে যেখানে কামড় দিছে রানের কাছে ওই জায়গার থেকে রক্ত পড়তেছে ওইটার মুখে, এবং ওইটা মনে হচ্ছে খুব আগ্রহ নিয়ে ওই মানে ব্লাড তার মুখে নিয়ে নিচ্ছে সে, মানে মানে মনে হচ্ছে তার চক 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 করতেছে। মিজান বুঝতে পারছে যে এটা নরক হাদক কিছু। তো সে প্রচন্ড জোরে আরেক পা দুইটার মুখে একটা লাথি মারলো, তো ওই লাথিতে সামহাও মিজানের শরীরও পিচ্ছিল ছিল, যেহেতু কাদা পানি বৃষ্টি লাগছে ছুটে গেছে ওইটার হাতের থেকে মিজান, এবং মিজান পড়ছে নৌকায়। নৌকায় পড়েই সে ওখান থেকে তার লগিটা নিল, লগিটা নিয়ে সে লগিটা সরাসরি একদম মানে সামনে সোজা করে বর্ষার মতো ওইটার বুকে ঢুকায় দেওয়ার মতো আঘাত করলো। বুকটাকে সে মিস করছে ওইটার পেটের এক সাইডে যেটা লাগছে এবং প্রচন্ড শব্দ খ্যাঁচ করে লগির মাথাটা ওখানে ঢুকে গেছে। সে ভয়ঙ্কর রকমের হুঙ্কার শুনলো সে, এবং হুঙ্কারের সাথে সাথে ওই প্রাণীটা এক হাত দিয়ে বাড়ি মেরে ওই লগিটাকে ভেঙে ফেলছে এবং সে মানে চিৎকার করতে করতে সেই লগির অংশটা বের করা, যেটা ঢুকে গেছে সেটা বের করার চেষ্টা করতেছে। মিজান তাড়াতাড়ি তার দড়িটা যে বাঁধা ছিল টান দিয়ে সে লাভ দিয়ে নৌকার ওই পারে পড়ে, কারণ সে এখান থেকে সে বুঝতে পারছে যেখানে দৌড়ায় বা সাঁতরা এখান থেকে বাঁচবো না। সে তার নৌকা তো তখনও পানির মধ্যে আসে না, সে দ্রুত তার ওই বইটা দিয়ে ঠেলা মেরে নৌকাটাকে পানির মধ্যে অনেকটাই নামায় ফেলছে। সে দ্রুত বাওয়া শুরু করলো এবং ওইটা ওখানে চিৎকার করতেছে, তখনও চেষ্টা করতেছে তার বাঁশ বের করতে এখান থেকে, তাই যে লগিরিটা ঢুকে গেছে যেখানে বের করার চেষ্টা করছে। মিজান সর্বশক্তিতে দুই হাত দিয়ে নৌকা সামনের দিকে বাওয়ানো শুরু করছে, মানে বেরোনোর জন্য, এবং নৌকা এগোয়ে যাচ্ছে। তো মোটামুটি ডিস্টেন্স হয়ে গেছে তার সাথে, কিন্তু নৌকা কিন্তু অনেকটাই বেরোয় যাচ্ছে, যেহেতু পানি টান দিচ্ছে, পানি চলে যাচ্ছে বড় খালের দিকে। তো মিজান এই সময় শব্দ পেল যে তার ওই পাশের যে, সে কিন্তু অনেকটা বেরোয় আসছে, দুই পাশের ই ভেঙে চুরে ওই পাশে গোল পাতার ওই পাশ থেকে ভেঙে চুরে কিছু দৌড়ে আসতেছে। তো মিজানও বেয়ে চলতেছে এবং সে তখন মানে আর উপায়ন্ত না দেখে দোয়া পড়া শুরু করলো, আর মানে একদম জোরে জোরে সুরা পড়তেছে। যখন সুরা পড়ছে তখন দেখলো যে মনে হলো যে কোন অদৃশ্য কিছু ওইখানে থামাই দিছে, ওই জিনিসটাকে থামাই দিছে, মানে কি মানে কিছু আসতে পারতেছে না তার দিকে। সে জোরে চিৎকার করে করে সুরা পড়তেছে, যত জোরে সাউন্ড যাচ্ছে সেখানে কিছু আসতেছে না। এক পর্যায়ে মিজান সুরা পড়তে পড়তে জোরে বের হয়ে আসছে খালের মধ্যে তার নৌকা নিয়ে, তার পা দিয়ে দর 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 করে রক্ত বেরোচ্ছে, মানে ভরে গেছে, যা লাল হয়ে গেছে। তো সে তারপরও গায়ের জোরে নৌকা বাইতেছে, নৌকা বাইতে বাইতে বড় খাল ধরে তার বাসার দিকে, এবং সে বুঝতেছে রাত হয়ে গেছে, তার আলো যে হারিকেনের আলো আছে এবং নৌকা উঁচু নিচু হইতেছে। এই অবস্থায় সে নৌকা বাইতে বাইতে হঠাৎ দেখলো দূরে একটা ট্রলার, একটা ট্রলার আসতেছে, ওইটাও মাছ ধরা ট্রলার আসতেছে। তো মিজান ওই ওখানে দাঁড়ায় গেল, তো দাঁড়াইতে যেয়ে দেখতেছে দাঁড়াইতে পারতেছে না, ওখানে দাঁড়ায় সে তার ওই হারিকেনটা উঁচা করে ধরে চিৎকার শুরু করলো ট্রলারের দিকে, এবং ওই কয়েকবার অনেকবার চিৎকার কোনো শব্দ হয়, ট্রলারের তো শব্দ আছে মেশিনের। অনেকক্ষণ পর দেখলো ট্রলার খেয়াল করতে থাকে এবং ট্রলারটা কাছে আসলো, এসে মিজানকে যখন তারা দেখতেছে, এই সময় মিজান আসলে আর তার সেন্স রাখতে পারে নাই, প্রচন্ড রক্তক্ষরণ এসে সে বেহুশে পড়ে গেছে। যাই হোক, মিজানের যখন হুশ ফিরছে তখন সে মানে বুঝতে পারছে সে কোথাও শুয়ে আছে, এবং তার আশেপাশে কয়েকজন মানুষ তারা তার দিকে তাকায় আছে, কি অবস্থা জিজ্ঞাসু দৃষ্টি তাকে আছে। মিজান চোখ মেলে বলল, আমি কোথায় ভাই? তারা বলল যে আপনি আছেন, আমাদের সাথেই আছেন, আমরা আপনার নিয়ে আসছি আমাদের এই আড়তে। আড়ত মানে বলে যে এখানে আমরা তো মাছ ধরি আইনা এখানে জমাই, আপনার বলে মিজান বলছে আমার নৌকা, আপনার নৌকাও আছে, আপনার মাছও আছে এখানে, অসুবিধা নাই। কি নিয়েছিল আপনার, আপনার পায়ের মধ্যে এরকম কত কারণ? মিজান তাকায় দেখলো যে গামছা দিয়ে তার পা বাঁধা। তো লোকটা ওরা বলতেছে আপনাকে বাঘে ধরছিল নাকি? মিজান বলতেছে না ভাই, বাঘ না, আরো ভয়ঙ্কর কিছু। তো তারা বললো আচ্ছা, ওখানে দেও দেখে মানুষ, অনেকে দেখে দেও ওই জায়গায়, দেও দেও ধরছিল আপনারে? তখন মিজান বলল যে হ্যাঁ, আমি ওখান থেকে আসতেছিলাম, দেওই হবে, এরকম একটা এরকম মানে প্রাণী এরকম ধরছে। শেষ পর্যন্ত সে পুরো ঘটনা বললো তাদের। তারা বললো যে হ্যাঁ, ওখানে দেও আছে, কারণ ওইখানে এরকম এক মাঝি যাচ্ছিল রাত্রেবেলা, সে রাত্রেবেলা মাছ ধরত ওইখানে। তো যাওয়ার সময় রাতের বেলা নাকি ওই খালের কাছে আসার সময় ওর নাকি মাথা নিয়ে গেছে, এবং তার দূরে ওই ওর তারা দুই বন্ধু বেরিয়েছিল আরেক নৌকা নিয়ে, সে দূর থেকে হঠাৎ দেখছে যে তার বন্ধু নৌকার মধ্যে শব্দ হইল, তারপর একটু পরে দেখলো তার বন্ধু এখান থেকে আসতেছে, মাথা নাই শরীরটা ওখানে। এছাড়া ওই জায়গায় আরো কিছু এরকম ঘটনা ঘটছে, মানুষজন দেখছে ভয়ঙ্কর জিনিসপত্র ওই জায়গায়, দেওয়া আছে ওখানে যায় না, আপনি তো অনেক বাঁচাবে গেছেন। তো মিজান তারপর তাদের সাথে ওখানে রাতে থাকে, প্রচন্ড ব্যথা, তাদের কাছে টুকিটাকি ওষুধ ছিল সেগুলো তাকে খাওয়ায়, এবং তারা বলছে যে তার পায়ে তারা ওই যে স্যাবলন ট্যাবলন ঢেলে দিছে। তো বলছে আপাতত তো চিকিৎসা করার কিছু নাই, আপনারে সব মানে ভোরে সকালবেলা আমরা পৌঁছায় দিব নি। সে যাই হোক, রাতের বেলা মিজানের অনেক জ্বর আসে, সে তাদের ওখানে থাকে, মানে তার অবস্থা খারাপ, তাদের মধ্যে একজন ব্যক্তি তার সেবা যত্ন করে রাতের বেলা। তো পরদিন ভোরবেলা তাকে নিয়ে আসে এবং তার গ্রাম যেখানে সেখানে তারা পৌঁছায় দেয় সেই ট্রলারের মানুষরা। তো সেখানে সে বাড়ি যেয়ে তার বাসায় তখন দেখে যে পায়ের অবস্থা খুব খারাপ, কবিরাজ আসে, কবিরাজ এসে তার ওষুধ দেয় এবং বলে তাকে মানে এসে নিয়ে যেতে হবে হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে যায়, মিজানের চিকিৎসা করে, কিন্তু কেউ ওই যে তার কামড়টা কিসের এটা বলতে পারে না, তাকে চিকিৎসা দেওয়া হয় বিষ মানে কোন বন্য প্রাণীর কামড়ে যেই ই হয় ইঞ্জেকশন এগুলো দেওয়া হয়, কিন্তু কেউ কিন্তু বুঝতে পারে না, ডাক্তারও ডিটেক্ট করতে পারে নাই যে মিজানকে কিসে কামড় দিছিল। কামড়টা ডিফারেন্ট টাইপের, মানে কামড় বোঝা যায় যে বাঘ কামড় দিলে যেরকম এসে, তবে এটার সিমিলারিটি আছে, ওরকম বাঘের সাথে সিমিলারিটি আছে কামড়ের, এটা আছে। তো এটা যে কোনো প্রাণী না এটা তো মিজান নিজেই বুঝছে, যে সেই এটা যদি প্রাণী ওরকম হইত, প্রাণীর তো একটা প্রকারভেদ থাকে, প্রাণী সম্বন্ধে মানুষের ধারণা থাকে, সেটা দেখছে মিজান, জানে সে কি দেখছে। এবং মিজান অনেকদিন অসুস্থ ছিল, সে খোড়ায় খোড়ায় হাঁটতো অনেকদিন, তার শরীর অনেক ই হয়ে গেছিল, সে যেরকম একটা মাস্কুলার মানুষ ছিল, কুস্তি খেলত, সেগুলো তার শেষ হয়ে গেছিল। তার বাবা তাকে অনেকদিন আর এই মাছ ধরার কোনো কিছুতেই নেয়নি, তারপর আস্তে ধীরে মিজান যখন নাকি আবার মোটামুটি রিকভার করে তখন তার বাবা তাকে মাছ ধরতে নিয়ে যায়। তো এই ছিল হচ্ছে ঘটনা বাকেরের শেয়ার করা, বাকেরের বন্ধুর নানাবাড়ির এলাকা সেই জায়গার ঘটনা, সেই মৎস্যপল্লীর, এবং সেখানে নাকি আরো অনেক এরকম ঘটনা প্রচলিত আছে। এবং আসলে সুন্দরবন এলাকায় কিন্তু এই ধরনের ভৌতিক ব্যাপার স্যাপার অনেক ঘটে। আমি এই কদিন আগে আরো ঘটনা পাইছি এবং সেই ঘটনাগুলো আসলে সব পড়া সম্ভব হয়নি আমার, আমি একটা আরেকটা ঘটনা পড়তেছিলাম। তো যাই হোক, আমার কাছে এইটা বেশ ইন্টারেস্টিং লাগছে, এজন্য এটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের যাদের কাছে এই ধরনের ঘটনা আছে সুন্দরবন সংক্রান্ত, কাইন্ডলি আমাকে মেইল করবেন, কারণ আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এত বড় একটা ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে এত রকমের পশু পাখি আছে, বিশাল এক জীব বৈচিত্র্য, এছাড়াও এখানে জোয়ার ভাটার খেলা আছে, একটা সময় পানি থাকে একটা সময় থাকে না। তারপরে আমাদের এই সুন্দরবনের যে বাঘ, মানে আমাদের বেঙ্গল টাইগারের যে স্পেশাল কাইন্ড, এটা কিন্তু একটু ডিফারেন্ট, এরা কিন্তু একটু অন্যরকম। আপনি নর্মাল বেঙ্গল টাইগারের সাথে এটার স্বভাব সবকিছু মিলবে না, এর সবকিছুটা অন্যরকম এবং মিস্টিক। এছাড়াও এখানে মানুষ বনবিবির কথা বলে, আর অনেক কিছুর কথা বলে। তো সুন্দরবন ইজ এ রিয়েলি মিস্টিক প্লেস, ভেরি ডেঞ্জারাস প্লেস। এবং আমি অতীতে ছোটবেলায় শিকার কাহিনী পড়তাম, অনেক বেশি পড়তাম শিকার কাহিনী ছোটবেলায়, কেন এখনো সময় পেলে আমি পড়ি, যে কোনো বই পড়ি। আমার পড়ার একটা বিশেষ ক্যাটাগরি হচ্ছে এই যে শিকার কাহিনী। তো এখানে আমি পছাব্দি গাজীর ওনার বই পড়েছিলাম, উনি বলেছিল একবার উনি একটা মানুষকে শিকারে গেছিলেন সুন্দরবনে, এবং ওখানে তার পরিবার নাকি, তারা শিকারি পরিবার ছিলেন, তাকে নাকি নিষেধ করা হয়েছিল একা সুন্দরবনে রাত কাটানো যাবে না, এটা নাকি তাদের পরিবারের উসুল ছিল। মানে তারা যেহেতু শিকারী পরিবার, তারা বংশ পরম্পরায় শিকার করেন, তার পরিবারের নাকি একটা উসুল ছিল, মানে নিয়ম ছিল যে সুন্দরবনে যাবা, মানুষকে কো মারতে যাবা, যে কোনো মানুষকে কো যদি উপদ্রব করে, এবং সেটা তখনকার সময় লিগাল ছিল, সরকার থেকে মানে ই দেওয়া হতো, সরকার থেকে মানে বলা হতো যে মানুষকে কো উপদ্রব হচ্ছে এটাকে মানে মারার জন্য। তো সেই কাজে যেত, তিনি ফরেস্ট অফিসারও ছিলেন, তিনি ওই বনের বনরক্ষক ছিলেন পঁচাব্দি গাজী। কিন্তু তার পরিবার থেকে বলা হতো যে রাত কখনো যেন একলা সুন্দরবনে রাতে না কাটায়, এটা পুরোপুরি বলা ছিল। তো এটার কারণ তিনি ব্যাখ্যা করেন নাই, কেন তিনি কিন্তু কোন লৌকিক কারণ বলেন নাই, যে লৌকিক কারণ এখানে হেল্প নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি বলেন যে উনি এই জিনিসটাকে একটু মিস্টিক করেই রাখছেন, যে কোনো একটা কারণে যেভাবেই হোক, এমনকি গাছের উপর বসে নিজেকে বেঁধে রাখলো, একলা সুন্দরবনে রাত কাটানো তার পরিবারের উসুলের বাইরে। এবং আরো অনেকের এরকম বড় বড় শিকারীর বই আছে, আমি আরো অনেক মানুষেরও তাদের ঘটনা পড়েছে অনেক আগের, তারা আবার এখন তো না, এখন শুনছি যে যেই জায়গাটা আপনার যেখানে নাকি ওই যে দুবলার চর, সেটা নিয়ে এখন অনেক বিজি, অনেক চিত্র দেখা যায়, প্রামাণ্য চিত্র দেখা যায় ইত্যাদি ইত্যাদি, অনেক মানুষজন আসে, একটা মানে শহরের মতো হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এটা নাকি একসময় আরো অনেক অন্যরকম ছিল, এবং সেই সময় নাকি অনেক ভৌতিক ব্যাপার স্যাপার এখানে ঘটত, অনেকে দেখছে, কারণ এখানে বন্যার সময় অনেক মানুষ নাকি মারা গেছে, এবং সেগুলো অবশেষ মানুষকে নাকি তারা ওখানে মাটির নিচে চাপা দিয়ে রাখছিল। তো এইসব ঘটনা কিন্তু শুনছি, মানুষের মুখে শুনছি, কিছু বইতে পড়ছি। তো বেশ মিস্টিক, কিন্তু সুন্দরবন বেশ মিস্টিক একটা জায়গা। তো এই জায়গা সম্পর্কিত আপনাদের কারো কাছে কোন অভিজ্ঞতা ঘটনা যদি থাকে, বা মিথ লেজেন্ড যদি জানেন, অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের কাছে। লট টু ডিসকাস অ্যাবাউট দিস প্লেস, আমরা অনেক ঘটনা পেতেও পারি, শেয়ারও করতে পারি, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আর আপনারা যারা বিদেশে আছেন, আপনারা বিভিন্ন জায়গায় যারা থাকেন, তারা যদি সেই অঞ্চল সম্পর্কে মিথগুলো বা লেজেন্ডগুলো আমাদের কাছে শেয়ার করেন, আমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম, আমাদের প্রিয় অনুষ্ঠান অদ্ভুতের সঞ্চালক এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের পরিচিত ডক্টর এজ বলছি। আসলে অনেকদিন যাবৎ অনুষ্ঠানে আসতে পারিনি, আমার নিজস্ব কণ্ঠে অনুষ্ঠান রেকর্ডও করতে পারিনি, এক নম্বর ছিল আমার পেশাগত ব্যস্ততার জন্য আসলে সময় দেওয়া যাচ্ছিল না। এরপরে আমি কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পরে বিদেশে চলে আসছি, তো এই সমস্ত কারণেই আসলে ঠিক আপনাদের সাথে নিজের কণ্ঠে অনুষ্ঠানে শেয়ার করা সম্ভব হয়নি। তবে সবসময় অদ্ভুতের অনুষ্ঠানগুলো আমি শুনি এবং আহমদ বাবার সাথে আমার যোগাযোগ আছে। আজকে আমার একটি সংগ্রহ করা কাহিনী আপনাদের জন্য পাঠালাম। আমি আশা করব আহমদ বাবু ভাই ওনার নিজস্ব সুন্দর বাচন ভঙ্গিতে অনুষ্ঠানের গল্পটা পড়ে শোনাবেন এবং আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে এই আশা করছি। সবাই ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ডাক্তার ঈদ আজকে আমাদের অনুষ্ঠানে আপনার মতো করে উপস্থিত থাকার জন্য এবং আপনার ঘটনাটা আমি শেয়ার করব। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ডাক্তার ঈদ, আমি আপনার ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটি আমাদের ডাক্তার এইচ শেয়ার করেছেন, তিনি এটি কালেক্ট করেছেন, তিনি যেখানে আছেন পশ্চিমা দেশে যেখানে আছেন সেখানকার তার পরিচিত একজন মানুষের কাছ থেকে। তো সেখানকারই তিনজন যুবকের একটি ঘটনা আমাদের ডাক্তার এইচ কালেক্ট করে শেয়ার করলেন আমাদের কাছে এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে শেয়ার করি, কারণ উনি অতীতে কিন্তু অনেকবার রিকোয়েস্ট করেছেন আমাকে যে ওনার যে ঘটনাগুলো প্রথম দিকে উনি শেয়ার করতেন সেগুলো যেন আমি শেয়ার করি আমার মতো। তো এরকম কয়েকটি ঘটনা তিনি বলেছিলেন, আমি ওনাকে সবসময় বলেছি যে ভাই আপনি এটা শেয়ার করেন যেহেতু আপনার ঘটনা আপনি এটা বলছেন এবং এটা আপনার কণ্ঠে ভালো লাগবে বেশি। তো যাই হোক, তো তখন করা হয়নি, তো আজকে আমাদের ডাক্তার এইচ এর এই অনুরোধটা অবশ্যই আমি রাখব। তো এই ঘটনাটা ঘটেছিল তিনজন যুবকের সাথে, তারা নর্থ আমেরিকার কোন একটা স্টেটে, ঠান্ডা প্রধান স্টেটে বসবাস করত। তো বেশ আউটগোয়িং ছিল তিন বন্ধু, তারা তাদের পড়াশোনার ফাঁকে বাইরে যেত, আড্ডা দিত, ঘুরত, যেটা অভ্যাস থাকে ওখানকার মানুষের। অ্যাকচুয়ালি যারা টিনেজ যারা তারা এই জিনিসটা বেশি করে, বা টিন থেকে বের হয়ে যাওয়ার পরও 20-21 বছর বয়সেও খুব অ্যাক্টিভ থাকে। আমি নিজেও ওখানে ছিলাম টিনেজ বয়সে এবং আমার বেশ বন্ধু ছিল অনেক, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, ওদের সাথে আমি কিন্তু এরকম ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। আপনারা যে ঘটনাগুলো আমার কাছে শুনেছেন রয়ের সাথে, জিনোর সাথে বাইরে যাওয়া, উডসে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ওদের সাথেই আমার ঘটেছিল। তো এরকমই একটা ঘটনা ডাক্তার এইচ শেয়ার করেছে এবং আমি এখানে তিনটা ছদ্মনাম দিলাম, ডাক্তার এইচ ছদ্মনাম ব্যবহার করেছেন। তো একজনের নাম দিলাম রন, একজনের নাম জন, আরেকজনের নাম দিলাম কেভিন। রন, জন, কেভিন, এই তিনজন তিন ফ্রেন্ড। তো ওরা বেশ ঘুরত ফিরত এবং ওদের মাঝে এইভাবেই তাদের সময় কাটত। আর সেই সময়টা, যে সময়কার ঘটনা, তখন টেকনোলজিটা এইভাবে মানুষকে অ্যাকচুয়ালি গ্রাস্প করে ফেলে নাই বা এইভাবে মানুষকে আঁকড়ে ফেলে নাই আর কি। এখন যেমন টেকনোলজি আঁকড়ে ফেলছে মানুষ, কিন্তু বেশিরভাগ সময় দেখবেন একসাথে আড্ডা দিলেও মানুষ সেলফোন সামনে নিয়ে মানুষ সেলফোনে ঢুকে থাকে, বিভিন্ন রকমের চ্যাট বা বিভিন্ন রকমের ব্রাউজিং সোশ্যাল মিডিয়া ঢুকে থাকে। তখনকার সময়টা একটু ডিফারেন্ট ছিল, ইটস নাইনটিজ স্টোরি, নাইনটিজ এর সময় মানুষ কিন্তু একটু অ্যাডভেঞ্চার পছন্দ করত, বেশি বাইরে যেতে পছন্দ করত। তো রন, জন, কেভিন তিন বন্ধু এরকমই ছিল। তো একটা সময় লং উইন্টার পড়ে, বেশ লম্বা একটা উইন্টার সিজন, তো এই উইন্টার সিজনটা বেশ লম্বা সময় কাটছিল। ইউজুয়ালি তারা এই লম্বা উইন্টার যখন হয় তখন ঘরে আটকে যায়, কারণ স্নোফল হয় ইত্যাদি ইত্যাদি, তাদের অ্যাক্টিভিটিস অনেক কমে যায়, ঘরে বসে থেকে হয়তো গেম খেলা হয় বা এরকম এরকম ব্যাপার স্যাপার, আড্ডা দেওয়া হয় মাঝে মাঝে, এছাড়া আসলে তেমন কিছু করার থাকে না। তো ওইবারের উইন্টারটা একটু লং ছিল এবং এই কারণে বন্ধুরা বেশ বোর্ড ছিল। এর মাঝখানে বেশ কিছুদিন স্নোফল অফ থাকে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়ছে বাট স্নোফল বন্ধ। তো এর মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস গুলো যেটা করে সেটা জনের অ্যাক্টিভিটিসটা বেশি। তো সে রন আর কেভিনকে বলল, তারা বন্ধুরা ওই দিন আড্ডা দিচ্ছিল, বলল যে হেই লেটস গো আউটসাইড, ইউ নো ইটস বিন এ ওয়াইল্ড, মানে অনেকদিন হয়েছে আমরা বাইরে যাই না, আজকে আমরা বাইরে যাই। তো বলছে কোথায় যাবি, বলছে সে একটা ওই যে তাদের ওখানে ই ছিল, ম্যাপ ছিল, ম্যাপে দেখাইতেছে যে এই জায়গায় যে এই জায়গায় এই ফরেস্টের এখানে আমি শুনছিলাম বেশ স্নোফল হয়েছে আর বেশ কয়েকদিন যে বন্ধ আছে এখন স্নোফলটা, তো স্নো অনেক মেল্ট হয়ে গেছে ওই জায়গাটায়, তো মোটামুটি বেশ হাফ কভার্ড স্নো একটা উডস পাওয়া যাবে এবং উডস এর মধ্যে কিন্তু পাতা নেই। ওই সময় আপনারা দেখছেন যারা হরর মুভি বা আপনারা অনেকে আছেন যারা মেটাল মিউজিক শুনেন, আপনারা দেখবেন যে ওখানে কিন্তু অনেক সময় ইলাস্ট্রেশনে দেখানো হয়, এমনকি আমাদের দেশেও আছে। আপনি খাগড়াছড়িতে গেলে, রাবার বাগানে গেলে দেখবেন পাতা ঝরে গেছে, একটা ভয়ঙ্কর রকম একটা স্পুকি লাগে গাছের যে পুরো বনটা, পাতা থাকে না। তো ওইটাই বলতেছে আর কি জন, যে ওইখানে গেলে ওই ফিলটা পাওয়া যাবে, সো আমরা ওখানে মুভ অ্যারাউন্ড করতে পারি। আর সে আর একটা জায়গা দেখালো যে এইখানে রেস্টুরেন্ট আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এদিক থেকে ঘুরে অমুক ট্রেইল দিয়ে, একটা ট্রেইল আছে ওই জায়গাতে ঘুরে তারপর আমরা আসবো, এবং উডসের ভিতর দিয়ে পুরো জায়গাটা, আর এক পাশে হলো মাউন্টেন্স অ্যান্ড হিলস, অন্যরকম লাগবে, মানে কঠিন একটা অবস্থা। অ্যান্ড আই হার্ড, সে বলতেছে যে আমি শুনছি এই অংশটা, মানে একটা জায়গা দেখাইছে বলছে এই অংশটা বেশ হন্টেড, কারণ এই সময়ে এক সময় মানুষজন এখানে একটু সমস্যায় পড়ছিল। ওই সময় মানে দেখা গেছে যে অনেক মানুষকে অনেকে মানে মানে অত্যাচার করছিল ওই জায়গাটাতে, এবং এই কারণে নাকি এরপর থেকে জায়গাটা বেশ হন্টেড। তো জনের এই প্রস্তাব শুনে রন আর কেভিন রাজি হয়, বলে যে ওকে লেটস গো। হ্যাঁ, তো তিনজনে প্ল্যান করে বের হয়, এবং ড্রাইভটা কিন্তু বেশ বড়। তারা ওইখানে যে পৌঁছাবে ওই জায়গাটা দিয়ে উডস দিয়ে, যে ওইখানে যে তাদের একটা মানে সামার, ওইখানে যখন নাকি উইন্টার না থাকে সামারের সময় ওখানে ক্যাম্পিং গ্রাউন্ড হয়, মানুষ অনেকে ক্যাম্প করে ইত্যাদি ইত্যাদি। তো ওই জায়গায় পৌঁছাইতে যেও তাদের প্রায় ওভার 100 মাইল ড্রাইভ আছে, 100 মাইলের উপরে ড্রাইভ আছে। তো ওরা বের হয়, বের হয়ে দুপুরের দিকে তাদের গাড়িতে উঠে, তখন বেশ ঠান্ডা, এবং ঠান্ডার সময় বাতাসটা বেশ চটচড়া থাকে, শরীরটার মধ্যে মনে হয় সবকিছু মানে একদম চটচট করতেছে, এরকম ঠান্ডা শুষ্ক বাতাস। তো জন ওই দিন ওর বাবার কেনা নতুন গাড়িটা নিছে, 1998 মডেলের একটা লিঙ্কন নেভিগেটর তার বাপ কিনছিল, আর সেটা একদম 5.4 লিটার ইঞ্জিন, V8 and 4x4, মানে কঠিন একটা গাড়ি। আর আসলে জনের মনে বেরোনোর ইচ্ছাটা আসলে গাড়িটার জন্য বেশি হয়েছে, একেবারে ঝকঝক করতেছে। তো রন আর কেভিন তো খুব খুশি, আর গাড়ির মধ্যে বেশ কমফি, ওরা গাড়ির মধ্যে ওঠার পরেই হিটার টিটার অন করে দিছে, বেশ কমফি লাগতেছে, আর 4x4 গাড়ি, এবং মানে একেবারে এটা স্মুথ অ্যাজ বাটার। যাই হোক, বেরোলো এবং তিনজন রওনা দিল, ড্রাইভ করে যাচ্ছে, এবং রাস্তা কিন্তু বেশ মানে বরফ টরফ সব চাপায় ফেলছে, তখন বরফ প্রায় নাই, কিছু জায়গায় হালকা হালকা জমে আছে, এবং রাস্তাটা কালচে ফিতার মতো চলে গেছে, এর মধ্যে দিয়ে জোস লাগতেছে। তো কেভিন পেছন থেকে বলতেছে, হে ইউ গোনা হ্যাভ টু লেট মি ড্রাইভ ডিউড, মানে সেও চালাতে চায়। তো জন বলছে, ইয়া উই অল উইল ড্রাইভ, উইল টেক টার্ন, ইউনো আমরা মানে একের পর এক আমরা টার্ন নিয়ে চালাবো গাড়ি। তো এই বলেই যাচ্ছে তারা, এবং সেই দুপুরের পরও যেহেতু গ্রুমি ওয়েদার, মানে ঠান্ডা ওয়েদার, ঠান্ডার জন্য কিন্তু কেমন যেন একটা অন্ধকার ভাব হয়ে থাকে, মানে যেই অঞ্চলটা ঠান্ডা মানে বরফ পড়ে যেসব জায়গায় যেগুলো মাইনাস টেম্পারেচারে চলে যায়, ওখানে কিন্তু দিনের বেলাও ওয়েদারটা থাকে একেবারে ঘোলাটে একটা ওয়েদার, মানে নর্মাল কোন একটা অঞ্চলে যদি ডিপ্রেশন হলে আকাশ যেরকম থাকে জাস্ট লাইক দ্যাট। এরকম ওয়েদারে যা চলতেছে, যেতে যেতে হাইওয়ের একটা অংশ ছাড়ায় যখন একটা রাস্তায় পড়লো, তখন কিন্তু রাস্তার পাশে ওই উডস গুলো চলে আসছে, মানে ওই যে গাছগাছালি গুলা, পাতা নাই একদম, শুধু ডালপালা এরকম বের হয়ে গেছে। তো তিনজনের কাছে ওইখানে এসে জোস লাগতেছে, এবং তারা খুব অ্যাডভেঞ্চার প্রিয় ছিল। তো ওদের মধ্যে আলাপ করতেছে যে এই যখন নাকি উইন্টারটা একটু শেষ হয়ে আসবে, যখন নাকি মানে হান্টিং সিজন শুরু হবে, সামার যখন শুরু হতে থাকবে স্প্রিং এর পর, তখন কিন্তু আমরা হান্ট করতে আসবো এখানে। তো তিনজনই স্ট্রংলি এগ্রি করলো এটাতে, কারণ তিনজনেরই হান্টিং লাইসেন্স আছে, আর আগে জনের আব্বার সাথে আসতো তারা হান্টিং করতে, আর জনের আব্বা কিন্তু খুব ইন্সপায়ার করতো ওদেরকে, এবং অনেক সময় তারা মানে মানে জোস টাইম কাটাইছে এরকম হান্টিং লজের মধ্যে বসে। তো ওইসব স্মৃতি তারা কথা বলল কিছুক্ষণ, এবং তারা ওগুলো নিয়ে মনে করলো জোস এনভায়রনমেন্ট, এবং তারা ওইখানে হান্টিংয়ে যে কি দেখছে, দূরে আলো দেখছে, আলো চলাফেরা করতেছে উডসের মধ্যে রাতের বেলা, এবং একবার কেভিন দেখছিল যে এরকম আলো একটা এরকম চলে যাচ্ছে মানুষের মতো দৌড়ায় চলে যাচ্ছে, একটা আলো মনে হচ্ছে যে একটা আগুনের মানুষ উডসের মধ্যে দিয়ে এরকম দৌড়ায় চলে যাচ্ছে। তো এইটাও দেখছে অতীত, এবং সেটা নিয়েও সে আলাপ করলো, তারা গল্প করলো, মানে তারা ফিউচার প্ল্যান করতেছে, কিন্তু বলতেছে যে আজকের যে এই এনভায়রনমেন্টটা কিন্তু অন্যরকম সুন্দর, দেখ উইন্টারে কিন্তু এই উডসগুলোর চেহারা আরেক রকম হয়ে যায়, ক্রিপি, এবং যখন স্নোফল হয় তুই চিন্তা করে এখানে দাঁড়ায় থাকলে কেমন লাগে, এগুলো নিজের আলাপ করতেছে তারা। তো করতে করতে তাদের এক সময় পৌঁছায় গেল তারা, তখন কিন্তু বেলা মোটামুটি একটু পড়ে গেছে, মানে তারা তো রওনা দিয়েছিল দুপুরের দিকে, কিন্তু দুপুরটা বোঝা যায় না যেহেতু একেবারে গ্লুমি ওয়েদার, দুপুরটা একটু পড়ে গেছে। তো তিনজনে নামলো গাড়ির থেকে, গাড়ির থেকে নেমেই মনে হলো যে বাতাস ঠাস করে বাড়ি মারলো, কারণ তখন ওরা গ্লাস ক্লাস খুলে রাখছিল, তো বেরোনোর সময় তাড়াতাড়ি পড়লো, কারণ টেম্পারেচার তো মাইনাস বাইরে। তো যেখানে বসলো, বসে ওখানে দাঁড়ায় তারা দেখলো যে একপাশে কিছু মানুষ ক্যাম্প ফায়ার করছে ওই জায়গায়, মানে উডস জ্বালাইছে ওই জায়গায়, অ্যান্ড দে আর হ্যাভিং ফান ডুইং বারবিকিউ, মানে তাদের ওই যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে আর একটু পাশে বারবিকিউ করতেছে মানুষ। তো ওই বারবিকিউ এখানে তারা গেল, তারা যেখানে ঘোরাফেরা করলো, নিজেদের মতো আড্ডা দিল, বের হয়ে তারা উডসের মধ্যে ঢুকে গেল, বেশ একটা ভালো সময় কাটাইলো আর কি, তিন ফ্রেন্ডই ঘোরাঘুরি করে বেশ ভালো সময় কাটালো, এবং ছবি তুললো উডসদের মধ্যে, ভিডিও করলো কিছুক্ষণ, হ্যান্ডিক্যাম ছিল তখন তাদের কাছে। যাই হোক, এগুলো করে টোরে তারা যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চিন্তা করলো যে উই নিড টু গেট ব্যাক, তো যাওয়ার আগে খিদা লাগছে, কি করবে, চলে আসলো এখানকার রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা বেশ ক্লাসিক একটা রেস্টুরেন্ট। এটা আসলে এই যেহেতু এটা একটা ওই যে ক্যাম্প সাইট রেস্টুরেন্ট, ক্যাম্প সাইট রেস্টুরেন্ট গুলা কিন্তু একটু অন্যরকম থাকে, মানে হান্টিং ফিল দিয়ে রাখে। ঢুকেই দেখতেছে যে ওখানে ওই যে হরিণের শিং টিং লাগানো, এখানে ভিতরে ঢুকলো এবং একটা অংশ আছে তারা কিছুটা সোল ফুড সার্ভ করে, আবার আরেকটা অংশে স্টেক ইত্যাদি বিক্রি করে। তো যে ওই স্টেক অংশে বসলো, ওরা তিনজন স্টেক অর্ডার দিল, তো মজা করে খাইলো আর কি, স্টেক ম্যাশ পটেটো ইত্যাদি ইত্যাদি এগুলো খেয়ে দিয়ে গল্প করতেছিল অনেকক্ষণ। তো ওরা যে গল্প করতে করতে কখন আটটা সাড়ে আটটা বেজে গেছে এটা ওদের খেয়ালই নাই, মানে দু তিনজন মানে বিভিন্ন রকমের আলাপ করতেছিল এবং তাদের আরো অনেক আনুষাঙ্গিক গল্প গুজব, তাদের কলেজের গল্প এইসব করতে করতে সময় অনেকক্ষণ পার হয়ে গেছে। তো এক সময় খেয়াল করলো যে ওখানে যে রেস্টুরেন্টের লোকটা ছিল একটু বয়স্ক, সে হেঁটে আসলো, এসে বললো যে হে উই আর অবাউট টু ক্লোজ, ইউ সি এভরিওয়ান লেফট। তাকায় দেখতেছে যে আসলে মানুষজন নাই, রেস্টুরেন্ট একদম খালি হয়ে গেছে, আর ঠান্ডার সময় তো তো এবং লোকটা বলতেছে যে দেয়ার ইজ অ্যান আপডেট ফর দ্য স্নোফল, স্নোফল হইতে পারে, সো আমি জানি না তোমরা কোত্থেকে আসছো, কত দূর থেকে আসছো তোমরা, সো আমার মনে হয় তোমাদেরও সাবধানে যাওয়া উচিত, আর আমরা ক্লোজ করবো। তো তাড়াতাড়ি সে বললো বিলটা নিয়ে আসো, তো ওদের বিল নিয়ে আসলো, ওরা বিল পে করে দিল, বিল পে করে বেরো আসলো এবং দেখলো যে ওরা জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়েছে পরেই ওই রেস্টুরেন্টের মালিক জাস্ট ওই যে সাইন উল্টায় দিল আর কি, ক্লোজ লাগাই দিল এবং সামনের ওই সাইডের কর্নারে বাতিগুলো সব নিভাই দিল, টপ টপ করে বাতি নিভে গেছে, শুধু রেস্টুরেন্টের সামনে ওই লোকটা হয়তো ক্লোজিং করতেছে এবং সেও বেরোয় যাবে, তার গাড়িটা রাখা ওখানে দেখতেছে। বেশ ঠান্ডা এবং বাতাস শুরু হয়ে গেছে তখন, এই যে ওয়েদার আপডেটে বলছে যে স্নোফল হবে, ঠান্ডা বাতাস ঝাপটা মারতেছে। তো তিনজনই মাথার মধ্যে তাদের ওই যে ক্যাপ পরা ছিল, তারপরে তারা ওই হুড়ি উঠায় নিল মাথার উপরে, মোটা জ্যাকেট পরা থার্মাল, তো পরে তাকায় দেখতেছে একটু আগে, মানে একটু আগে মানে কি এই সন্ধ্যার আগে বিকালের দিকে তাদের এখানে যে ক্যাম্প ফায়ারটা হইতেছে এগুলো সব মানে ক্লোজড, সবকিছু ক্লোজড, এখানে যে বারবিকিউ করতেছিল মানুষ সেই সবকিছু গোছায় নিছে, ওই জায়গা পুরো ক্লিন, অন্যরকম, মানে এখন মনে হচ্ছে সেখানে কেউই নাই, কেউ ছিলও না এবং বাতাসগুলো বেশ হুইজলিং করে যাইতেছে ওদিক দিয়ে। প্রতিদিন বললো বল ওকে লেটস গো। তো জন বলতেছে যে ম্যান এইরকম গাস্টি উইন্ড শুরু হবে এটা তো ভাবি নাই, আর এই ঠান্ডা তো জমায় ফেলতেছে, মানে আই হোপ এইখানে কোনো পোলার ব্লাস্ট টাইপের কিছু না হয়, মানে ঠান্ডাটা হঠাৎ করে একসময় ঠান্ডার একটা স্তর চলে আসে, ওই সময় মানুষ যে যেখানে থাকে লুকায় পড়তে হয়, মানে হিটিং একটা অ্যাসাইলামের ভিতরে, মানে বাসার ভেতরে বা কোথাও কান না, এমন ঠান্ডা হয় সবকিছু জমে, মানে একদমই হয়ে যায় ওখানে ওই জায়গায়, মানে একদম প্রচন্ড রকমের বরফে ছেয়ে যায় জায়গাগুলো এবং একদম জমে যায়। তো চিন্তা করলো যে ওরকম কিছু না হয়, যাই হোক তারা তাড়াতাড়ি ওই উঠলো, গাড়িতে উঠে হিটার অন করে বসলো, সে গাড়ি বেশ কমফি, মানে সেই সময়কার যে গাড়িটা তখন লঞ্চ হয়েছিল লিংকন নেভিগেটর, এটা খুবই একটা কমফি কার ছিল, মানে একটা এসইউভি এবং ফোর বাই ফোর অনেক শক্তিশালী গাড়ি অন্যরকম। যাই হোক স্টার্ট করে বললো ওয়েল লেটস স্টার্ট আমাদের যে যাওয়ার এইম। তো কেভিন বলতেছে হেই ইট ওয়াজ মাই টার্ন টু ড্রাইভ। তো জন বললো ওকে 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 লেটস সুইচ। তো কেভিন চলে আসলো ড্রাইভিং এ। তো কেভিন বলতেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গো থ্রু দ্যাট ট্রেইল, মানে তোমরা কি ওই ট্রেইলের মধ্যে যে যাইতে চাও, দ্য হন্টেড ট্রেইল, মানে ওখানে একটা হন্টেড ট্রেইল ছিল, ওই যে রাস্তার কথা বললাম যে ম্যাপে দেখাইছিল ওই জায়গা হন্টেড ট্রেইল, এখানে একসময় মানুষকে অনেক অত্যাচার করছিল কিছু মানুষ এবং ওই জায়গাটা মানে অন্যরকম একটা জায়গাতে পরিণত হয়েছে, মানে মানুষ ভয় পায় ওই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে না রাতের বেলা। তো যখন বলছে ইয়া দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, এটাই তো প্ল্যান ছিল, তো চলো ওদিক দিয়ে যাই। তো বলতেছে ওয়েদার দেখছো কিরকম, আর স্নোফল শুরু হলে, রন বলতেছে কোনো সমস্যা নাই চলো ম্যান, নট এ প্রবলেম, রন একটু কম কথা বলে, কোনো সমস্যা নাই চল আমরা ওদিক দিয়েই যাই, মানে বেসিক্যালি উই কেম হিয়ার টু অ্যাকচুয়ালি এনজয়, আমরা তো এনজয় করতেই আসছিলাম, তো লেটস গো। যাই হোক কথা না বাড়ায় তারা বের হয়ে গেল কেবিন এবার ড্রাইভিং এ এবং ঘুরায় তারা বের হইল মেন রাস্তায় এবং ড্রাইভ করে যাচ্ছে, এবং তখনও স্নোফল হয় নাই, বাতাস বেশ গাস্টি উইন্ড, এবং এই গাস্টি উইন্ডটা বোঝা যাচ্ছে তার উইন্ডশিল্ডে বাতাস আছড়ায় পড়তেছে, তারা বুঝতেছে উইন্ডশিল্ডের মধ্যে বেশ বাতাসের চাপ যে লাগতেছে, কেন মাঝে মাঝেই তাদের যে উইন্ডশিল্ড ওয়াইপার গুলো একটু পটপট করে একটু নড়তেছে, মানে এটা তো অনেক এক্সপেন্সিভ কার আর অনেক ভালো বিল্ড কার, তারপরও এটার উইন্ডশিল্ড ব্যাপারটা একটু পটপট পটপট করতেছে, মানে বোঝা যাচ্ছে বেশ গাছটি উইন্ড আঘাত করতেছে এখানে, কারণ গাছে তো পাতা নাই, তাহলে পাতাটা তো উড়তে দেখতে পারত। আবার মাঝে মাঝে দেখতেছে ছোট ছোট দু একটা ব্রাঞ্চ অফ দ্য ট্রি, ছোট ছোট দু একটা ব্রাঞ্চ হেডলাইটের আলোতে দেখতে টাস করে মানে ভেঙে ভেঙে উড়ে যাচ্ছে এত বাতাস। তো বুঝতেছে যে পাতা থাকলে পুরো বোঝা যেত। তো তারা এরকম যেতে 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 সোজা যে এরকম টার্ন করে এরকম পাহাড়ি এলাকা দিয়ে ঘুরে বের হয়েছে। বের হয়ে এক পাশে দেখতেছে যে পুরা উডস, দুই পাশে এরকম শুকনা উডস, গাছের পাতা নাই, কিছু নাই, এবং যেহেতু স্নো পড়ে নাই বোঝা যাচ্ছে না, এই জায়গাটাতে স্নো নাই, কিন্তু বাতাস বইতেছে যে শব্দ, গাড়ির ভেতরে কিন্তু বেশ কোয়াইট, ওখানে মানে নেভিগেটর খুব কোয়াইট একটা গাড়ি ছিল, তো ওইটার ভেতরে বোঝা যায় না, কিন্তু তারপরও বাতাসটা যে বাড়ি খাচ্ছে উইন্ডশিল্ডের উপর এটা বুঝতে পারতেছে যে ভালো বাতাস আছে এখানে, এরকম চলতেছে এবং বেশ স্পুকি লাগতেছে। তো তারা আলাপ শুরু করলো এর মধ্যে, যে ই বলতেছে, এই রন বলতেছে, এই এই জায়গা তো আমরা অনেক শুনছি, এই জায়গায় নাকি উইন্ডিগো আছে। তো বলতেছে যে হ্যাঁ শুনছি, এটা জনও বলতেছে আমিও শুনছি, মানুষ বলে যে অনেকে দেখে উইন্ডিগো দেখে, অনেকে বলে যে উলফম্যান দেখে, এরকম অনেক কথা আর কি তারা বলতেছে, এবং তারা এরা এনজয় করতেছে, তাদের মধ্যে এই বিলিভ গুলো আছে আর কি। তো বলতে বলতে তারা যাচ্ছে, এবং এই সময় তারা দেখলো হালকা করে স্নোফল শুরু হইলো, পাতলা তুলার মতো আস্তে আস্তে পড়তেছে, এবং উইন্ডশিল্ডের কর্নার গুলাতে স্নো জমে যাচ্ছে, গুড়া গুড়া স্নো। তো ওরা বুঝতে পারছে যে বাতাস থেমে গেছে, কারণ যখন স্নোফল হয় তখন এই যে গাছটি উইন্ডটা থাকে এটা থাকে না, তো ওরকম জমতেছে। তো উইন্ডশিল্ড ওয়াইপার অন করে দিছে, মাঝে মাঝে স্নো ফেলতেছে, এবং এরপর দেখলো আস্তে আস্তে হ্যাভিয়ার হইতেছে স্নোফলটা, মানে ভারী ভাবে হচ্ছে, এবং এক সময় মানে পূর্ণ স্নোফল শুরু হইলো, মানে বেশ বেশ স্নো পড়া শুরু করছে, বুঝতে পারছে উইন্ডশিল্ড ই করতেছে। তো ওরা বলতেছে আর কি, জন বলতেছে যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ড্রাইভ স্লোলি, আস্তে আস্তে চালা, মানে স্নো পড়া শুরু হয়েছে যেহেতু দরকার নেই, আস্তে আস্তে চালা, সামনে চোখের মধ্যে একটু ধাঁধা লেগে যায় আর কি, রাস্তার মধ্যে যখন স্নো পড়ে একটা স্তর জমে যায় সাদা, তো বলতে চোখে ধাঁধা লেগে যাওয়ার অবস্থা, আর আগে থেকেই তো রাস্তা পিচ্ছিল ছিল খানিকটা, তো সুতরাং তখন কিন্তু ব্রেক করলে সমস্যা হইতে পারে, সো বি কেয়ারফুল। তো যাই হোক, তারা গাড়ি স্লো করে ফেলছে কেবিন এবং আস্তে আস্তে চালাচ্ছে। তো একটা সময় তারা পৌঁছলো এমন একটা জায়গায়, তখন দেখতেছে রাস্তাটা এরকম এস অক্ষরের মতো ঘুরে গেছে, এবং এই ঘুরে যাওয়ার ফলে গাছগাছালিগুলো সামনে যে পড়ছে এবং আকাশে অদ্ভুত একটা আলো, সেই সেটার মধ্যে দিয়ে স্নোফলটাকে বেশ অন্যরকম লাগতেছে, মানে ডিফারেন্ট একটা সিন। তো জন বলতেছে যে আই উইশ উই কুড স্টপ হিয়ার, আমরা এখানে স্টপ করে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে পারতাম, মানে হ্যাঁ অন্যরকম লাগত বলে বলতেছে। এবং ওই যে দেখতেছ যে এস এর এই যে এস অক্ষরের মতো জায়গাটা শেষ মাথা, ওই জায়গাটাই কিন্তু আসলে ওই জায়গা দিয়ে কিন্তু মানে ওই মূল উডস গুলো শুরু হয়েছে, এবং ওইটা ওই যে হন্টেড ট্রেইলের রাস্তাটা মূল। বলতে বলতে সে তার হ্যান্ডিক্যাম বের করছে, ভিডিও করতেছে, এবং তারা গল্প করতেছে, এবং বিভিন্ন অতীতের ঘটনা যেগুলো শুনছে তারা ওই এলাকার সম্বন্ধে, মিথ লেজেন্ড এগুলো বলতেছে, বলতে বলতে ড্রাইভ করছে, মানে তাদের উদ্দেশ্য এই ভিডিওটা তারা রাখবে আর কি, কালেকশনে রাখবে। যাই হোক, রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যখন নাকি সেই মানে মূল যেই জায়গার ট্রেইলটাতে ঢুকলো, ওই জায়গায় কিন্তু আসলেই অনেক গাছগাছালি, এবং গাছগুলো সব এখন এরকম শুকনা 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 গাছ, পাতা নাই, এরকম অবস্থা, দেখতেই জানি কেমন লাগে, এর মাঝে স্নো পড়ে পড়ে একদম পুরো জায়গাটা সাদা চাদরের মতো হয়ে গেছে। তো ওরা একটা ক্যালকুলেশন করতেছে যে কতক্ষণের মধ্যে পৌঁছাইতে পারবে তারা বাসায়। তো ধরে রাখলো যে মানে প্রায় আড়াই ঘন্টার মতো ড্রাইভ করলে তারা পৌঁছা যাবে, এত টেনশন করার কিছু নাই, পৌঁছা যেতে পারবে আড়াই ঘন্টা ড্রাইভ করলে, হোপফুলি যে অনেক বেশি স্নোফল না হয় রাস্তায়। চলতে থাকলে মানে চলার উপর থাকলে খুব একটা প্রবলেম হয় না, আর রাস্তায় যদি খুব বেশি স্নো হয়ে যায় তাহলে এক সমস্যা। তো চিন্তা করতেছে যে এর মধ্যে যদি সিটির গাড়ি এসেগুলো পরিষ্কার করে আবার স্নোগুলো সরা ফেলতে থাকে রাস্তার থেকে, তাহলে তার প্রবলেম নাই। যাই হোক, এসব আলাপ করতে করতে তারা যাচ্ছে, আর এরকমই হয়ে গেছে, মানে সামনে একদম মানে বেশ স্নো একদম ভরে যাচ্ছে দেখতেছে। তো একটা জায়গায় এসে হঠাৎ করে তাদের গাড়ি অল অফ এ সাডেন পুরো ডেড হয়ে গেল। ডেড মানে কি, পুরাই ডেড, মানে পুরো ড্যাশের আলো টালো সব নিভে গেল একবারে, এবং গাড়ির মানে মানে বোঝা যাচ্ছে যে গাড়িটার মধ্যে কোনো মানে রেসপন্স নাই, স্টিয়ারিং শক্ত হয়ে গেছে, পাওয়ার স্টিয়ারিং শক্ত হয়ে গেছে, এবং মানে ব্রেকও ঠিক মতো ই করতেছে না। খুব অবাক হয়ে গেল, এবিএস ব্রেক ইলেকট্রনিক সিস্টেমে তো মানে অনেক ই করার পরে গাড়িটা রাস্তার পাশে অ্যাটলিস্ট তারা সাইড করতে পারলো ঘেঁষায় একদম। তো মানে খুব টেনশনে পড়ে গেল, জন বলল যে এইটা তো হওয়ার কথা না, কি ব্যাপার। তো গাড়ি থেকে নামলো, তবে এই গাড়িটা যেহেতু ব্র্যান্ড নিউ, এটার সিস্টেমও খুব ভালো, জন বুঝতেছে না, মানে হি ডাজন্ট হ্যাভ মাচ ক্লু অ্যাবাউট দিস কার। তো সে হুট খুললো গাড়ির, হুট খুললো, সাথে কেবিন অ্যান্ড রন নেমে আসছে। তো ওখান থেকে তাদের কাছে লাইট ছিল, লাইট মারলো, মেরে বোঝার কিছু উপায় নেই, একদম ইঞ্জিন তো পুরো নিট অ্যান্ড ক্লিন, ঝকঝক করতেছে, কি মানে কোনো স্মোক নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে ডেড কেন। তো বললো যেহেতু ইলেকট্রনিক সব থেমে গেছে, ফিউজ চেক করো। তো যে গাড়ির ভিতরে ফিউজ বক্স ছিল এটা চেক করলো, দেখ না কোনো ব্যাপার না, যেখানে যেখানে তাদের ফিউজ ছিল যা ছিল সব চেক করলো, আর কোনোটাই কিছু মূল্য খুললো লাগাইলো, আবার এক্সট্রা ফিউজ ছিল তার কাছে, ফিউজ সেট গাড়ির ভেতরে এক জায়গায়, ওখান থেকে এনে ফিউজগুলো অ্যাম্পিয়ার দেখে দেখে সে চেঞ্জ করতেছে, লাভ হচ্ছে না। এদিকে ঠান্ডা কিন্তু জাকায় বসছে, কারণ গাড়ি হিটিং তো কাজ করতেছে না। এবং ওরা সবাই মোটা মোটা জ্যাকেট পরা, থার্মাল জ্যাকেট পরা, মাথার মধ্যে তাদের উলের ক্যাপ পরা, তার উপর দিয়ে হুডি উঠাই দিছে, হাতে গ্লাভস, ঠান্ডাও লাগতেছে, এদিকে স্নোফল হইতেছে, তো কোনো কিছুই হইল না। তিনজনে চিন্তা করতেছে এখন কি করবে, গাড়ির মধ্যে বসে থাকলে তো ভয়েরও ব্যাপার আছে, দ্য কার ইজ বেসিক্যালি ডেড, কারণ কোনো মানে পাওয়ার নাই, তো হিটিং নাই, তো রাতে যদি একটা মানে মানে সুপার কুল ওয়েভ আসে, হ্যাঁ মানে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মরেও যেতে পারে তারা। তো যাই হোক, তারা কি করলো, গাড়ির থেকে তিনজন বের হয়ে গেল, বের হয়ে গেলে আমাদের দেখতে হবে আশেপাশে কোনো বাসা আছে নাকি। তো এর মধ্যে হাসতেছে মানে জনই হাসতেছে, জন বলতেছে আশেপাশে বাড়ি কোথায়, কেমনে থাকবে বলে এই উডসের মধ্যে দিয়ে, বলে স্টিল উই হ্যাভ টু সার্চ, দেখি কিছুক্ষণ হেঁটে দেখি আশেপাশে কোথাও কিছু পাই কিনা, এমনকি কারো যদি ছোট কোনো হাট থাকে বা কিছু থাকে ওটার মধ্যে ঢুকে থাকতে পারি আমরা, ওয়েল লেটস সি যে হিটিং অ্যারেঞ্জমেন্ট সহ কোনো বাসা আছে কিনা। তো বলে তিনজনে গাড়ির থেকে বের হয়ে গাড়িটা লক করে চিন্তা করে যে মানে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, বিকজ লং টাইম হলে আমার গাড়ি আটকা যাবে এখানে, গাড়িতে ঢোকাও সমস্যা হবে যদি স্নো এরকম পড়তেই থাকে। তো স্নোফল এর মধ্যে আবার খুব হেভি ফল থেকে আবার একটু হালকা হয়েছে, লাইট ফল করতেছে। তো তিনজনে ফ্ল্যাশ লাইট নিয়ে বের হয়েছে, বের হয়ে হেঁটে ওই ঠিক ওই উডসের দিকে হেঁটে গেছে যেখানে গাছপালা, তো হাঁটতে যেয়ে দেখলো যে হ্যাঁ উডসের পায়ে একটা রাস্তাও আছে, পায়ে চলা রাস্তা, এবং এর মধ্যে ওই বরফ ওই শুকনা গাছপালার মধ্যে আটকে যাচ্ছে। তো তিনজনে হাঁটা শুরু করলো ওই রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে যাইতেছে, এবং ওই যেসব জায়গাটা ওই পায়ে চলা রাস্তার মধ্যে স্নো পড়স ওই সব জায়গাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, ফ্ল্যাশ লাইট মারতেছে, বেশ ভয়ের মনে হইতেছে, ডানে বামে যখন আলো মারতেছে দেখতেছে গাছ 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 গাছ, মাঝখান দিয়ে ফাঁকা, মানে অন্যরকম একটা পরিবেশ, মানে এই এই জিনিসটা অন্যরকম ভীতিকর। তারা ওই যে তখন তিনজন আলাপ করতেছে যে দেখ এই অমুক মুভিতে এরকম দেখছি না, এরকম রাত্রেবেলা এরকম ওয়্যারউলফ বের হয়, এরকম এরকম কথাবার্তা বলতে বলতে তারা যাচ্ছে আর কি। যেরকম হাঁটতে হাঁটতে তিনজনের নাকে একটা স্মেল আসলো, তিনজনই পাইছে, তো একজন বলতেছে যে গ্রান পাইছিস, কিসের একটা কেমন মনে হচ্ছে মাংস পোড়া টাইপের গন্ধ, তো বলতেছে যে হ্যাঁ একটা কেমন জানি একটা গন্ধ আসতেছে, কারণ মাংস পোড়ানো বারবিকিউ করার মতো কাইন্ড অফ লাইক দ্যাট। তো বলছে হ্যাঁ তার মানে এখানে কেউ আসে, আশেপাশে কেউ থাকে এবং তারা কিছু খাচ্ছে এখানে। তো তিনজনে মানে চিন্তা করলো যে আরো এগিয়ে যাই, তাদের মধ্যে কিন্তু একটা ধারণা চলে আসছিল যে কাউকে পাবো না। আরো হেঁটে যেতে যেতে তারা দেখলো যে হ্যাঁ এবার একটু এই দুপাশে গাছগাছালির মধ্যে রাস্তা দিয়ে একটা ফাঁকা জায়গায় আসছে বেরিয়েছে তারা, মানে সেইখানে একটা বাসা, মোটামুটি একটা ভালো সাইজের একটা টাউন হোম এর মতো একটা বড়, এবং সেটার মধ্যে দেখা যাচ্ছে যে তার ওইটার মানে সেই স্লোপি ছাদ, আবার পাশে একটা চিমনি আছে, সামনে একটা বারান্দা আছে, পাথরের বাসা, এবং দেখতেছে যে কাঠের উডেন ফিনিশিং দেয়া পুরনো, এবং ঘরের মধ্যে মনে হচ্ছে আলো জ্বলতেছে, এবং আলোটা জানালার ফাঁক দিয়ে যেটা মনে হইতেছে যে লাইক মানে কোনো পিদিম বা কোনো বাতি দিয়ে যদি জ্বলে সেরকম, মানে আলোটা নড়াচড়া করতেছে ভিতরে, তার মানে এখানে মানে কেউ কোনো ক্যান্ডেল বা কিছু বা ল্যাম্প বা কিছু জ্বালাইছে, ইলেকট্রিসিটির আলো না এটা। তো তিনজনই তাড়াতাড়ি হেঁটে বাসার দিকে যায়, গিয়ে তারা ওই বারান্দা দিয়ে উঠে, বেশ ঠান্ডা মানে অনেক ঠান্ডা, কিন্তু তাদের জ্যাকেট পরে কাঁপায় ফেলতেছে এরকম। তো তারা ওই দরজার মধ্যে ই ছিল ঘন্টা, ঘন্টা টানলো, দেখলো যে একেবারেই পুরনো সিস্টেম মানে বেল না ঘন্টা, ঘন্টা এরকম রশি আছে, টান দিল তো ঢং করে ঘন্টা বাজছে ভিতরে। তো দুইবার তিনবার করার পর ভিতর থেকে খুব মানে ভাঙা ভাঙা কণ্ঠে একটা মহিলার কণ্ঠ শুনছে, কামিন। তো কামিন যখন শুনছে সে বলে কামিন মানে দরজা খোলা, তো ওখানে রন দরজাটাকে আস্তে করে নবটা ঘুরায় দেখে দরজা খুলে গেছে ক্যাঁচ করে, ভিতরে ঢুকে ঢোকার পর দেখতেছে যে একটা রুম, এবং বেশ উষ্ণ, কিন্তু ঘরের ভেতরটা বেশ উষ্ণ, রুমে ঢুকলো উডেন ফ্লোর এবং সামনে কার্পেট করা, এবং এই ফায়ারপ্লেসের আলো এসে পড়ছে রুমের ভেতরে আর ক্যান্ডেল জ্বালানো অনেকগুলো। তো ঘরটার মধ্যে ঢুকলো, বেশ উষ্ণ, তাদের কাছে ভালো লাগলো, তাড়াতাড়ি তিনজনে ঢুকে দরজা আটকায় দিল, পিছনে ঠান্ডা বাতাসের বাড়িটা চলে গেল। তারা দেখতেছে যে ফায়ারপ্লেসের কাছেই একটা বয়স্ক মহিলা বসা বোঝা যাচ্ছে, এবং সে একটা হুইল চেয়ারের মধ্যে বসা, হুইল চেয়ারে বসা, এবং মাথাটা ফায়ারপ্লেসের দিকেই তাকানো ছিল, তাদের দিকে ঘুরলো, এবং তার হাতে ওই যে ফায়ারপ্লেসে যে লোহার যে শিকটা সেটা ছিল সেটা দিয়ে সে ঠেলে ঠেলে কাট দিচ্ছে বা কিছু, এবং সেই ফায়ারপ্লেসের কাছ থেকেই একটা স্মোক বেরোইতেছে, মানে স্মোকটা মানে কি বলতে কাঠ দিয়ে বার্ন করে, কাঠের সাথে ফ্লুইড দিয়ে জ্বালায় দেয়, কিন্তু এইটার একটা ই বেরোইতেছে মানে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছে, কারণ এইটার যে ইটা আটকানো নাই, ওই যে এটার যে হ্যাচটা আছে হ্যাচটা আটকানো না, হ্যাচটা খোলা, ওখান থেকে বেরিয়েছে, মনে হইতেছে কিছু একটা বার্ন করতেছে ভিতরে এবং মানে কিছু খাবার রান্না করতেছে। তো জিনিসটা একটু অড লাগলো। ও তিনজনের কাছে ফায়ার প্লেসে কেউ রান্না করে নাকি, ওইটাতে কাঠ টাট দিয়ে ফ্লুইড দিয়ে জ্বালায় দেয়, জ্বালায় হ্যাচটা লাগাই দেয় যাতে মানে এখানে ইটা না আসে, উত্তাপটা পাওয়া যায় বাট অন্য জিনিসগুলো না আসে, ধোঁয়াটা উপর উঠে যায়। এনিওয়ে তো জিনিসটা দেখে তাদের কাছে একটু অড লাগে। তো মহিলাটা তাদের দিকে তাকায় বলতেছে যে হাউ মে আই হেল্প ইউ। তো তখন বলল যে মানে আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, মহিলাটা বলল। বয়স্ক মহিলা এবং মুখের মধ্যে অনেক বলি রেখা পড়া এবং চেহারা মধ্যে একটা আভিজাত্য আছে, কিন্তু কেন জানি মনে হইতেছে যে মহিলাটা একটু অন্য রেসের, মানে তাদের তিনজন, তারা তিনজন কিন্তু মানে সাদা রেসের, কিন্তু ওই মহিলাকে দেখে মনে হচ্ছে তার রেসটা অন্য জায়গার কোথাও। এবং কালচে টাইপের চুল, মানে সাদা কাঁচা পাকা চুল, কালচে টাইপের, কালো এবং সাদা, বোঝা যাচ্ছে যে মহিলা যখন আরো তার যৌবনে ছিল তখন চুলগুলো কালো ছিল। তো মহিলা বলতেছে হাউ মে আই হেল্প ইউ। তো জন তখন তাদের মধ্যে থেকে বলতেছে যে থ্যাঙ্কস ফর লেটিং আস ইন ম্যাম, আওয়ার কার জাস্ট ডাইড এন্ড উই ওয়ার লুকিং ফর আ শেল্টার বিকজ ইটস স্নোইং আউট দেয়ার, মানে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তার মধ্যে, আমাদেরকে আসতে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমরা একটা আশ্রয় চাচ্ছিলাম, তো ফর টাইম বিং, মানে অল্প কিছুক্ষণের জন্য, আনটিল দ্য স্নোফল স্টপস and we can fix our car, মানে যখন স্নোফল যদি থামে আমাদের গাড়িটা ঠিক করতে পারি আদরুকের জন্য। তো সে বলতেছে যে আমার কাছে সেল ফোন আছে, জন বলতেছে বাট দেয়ার ইজ নো সিগন্যাল, সিগন্যাল নাই কোনো, দেখতেছে যে ওই সময় সিগন্যাল মানে একদম নাই, মানে সিগন্যাল নীল। তো আবার জিজ্ঞেস করছে যে আপনার এখানে কি ফোন আছে, ডু ইউ হ্যাভ এ ফোন আই ক্যান ইউজ, তো মানে ল্যান্ড ফোন যেখান থেকে কল করেন। তো মহিলা কোনো উত্তরই দিল না ওইটার, তো বললো যে ইউ মে সিট, বলে তাদেরকে ওই যে একটা বড় টেবিল ছিল ডাইনিং টেবিল, বলতেছে তুমি বসতে পারো তোমরা ওইখানে। তো তারা জাস্ট একটু ইতস্তত বোধ করে টেবিলের পাশে যা দাঁড়াইলো, এবং জ্যাকেট এখানে বেশ গরম হয়ে গেছে ঘরটা, তো জ্যাকেটের জিপার একটু খুলে দিল তিনজনই, তো দাঁড়াইছে অস্বস্তি ফিল করতেছে। তো এর মধ্যে দেখলো যে মহিলার এখান থেকে একটা ঘন্টি ছিল, এখানে ঘন্টিটা বাজাইলো। তো ঘন্টি বাজানোর পরে দেখলো যে তার ওখানে দুজন লোক আসলো মহিলার এখানে, এবং দুইজনই ক্লোক পরা, মানে গায়ের মধ্যে একটা ক্লোক মানে গাউনের মতো এরকম পরা, তাদের চেহারা ভালো দেখা যাচ্ছে না, মাথাটা ঢাকা, কোমরে সে ক্লোকটা দড়ি দিয়ে বাঁধা আর কি, তাই এটা মূল যে তাদের যে গাউনের মতো এটা দড়ি দিয়ে বাঁধা ক্লোক জিনিসটা, চেহারা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো ওরা একটু অস্বস্তি ফিল করলো যে এইগুলা কি, দুইজন লোক কি। তখন মহিলা ইশারা করলো ওদের তিনজনের দিকে, বললো ব্রিং দেম ফুড, খাবার নিয়ে আসো ওদের জন্য। তো লোকগুলো কোনো কথা না বলে আবার চলে গেল। তো মহিলা তাদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আছে, কিচ্ছু বলতেছে না, এবং দৃষ্টি এত নির্লিপ্ত এই মানে ফায়ার প্লেসের ভেতর থেকে যে আগুনের যে আলোটা এসে তার চোখে পড়তেছে, সেটা চকচক করতেছে এবং কালো চোখের মণি, কেমন জানি মানে এই তাদের কাছে একটু অন্যরকম লাগতেছে, গা শিশির করতেছে তিনজনেরই। একটু পর দেখলো যে ওই দুইজন আসছে মহিলার এখানে, এবং তার কাছে একটা এরকম সাদা কাপড়ে মোড়ানো একটা মানুষের মতো দুইজনে উঁচা করে নিয়ে আসছে। দেখে মনে হচ্ছে যে একটা মানুষকে যদি সাদা কাপড় দিয়ে পেঁচায় রাখে এরকম উঁচা করে নিয়ে আসছে ধরে দুইজনে মিলে। এনে মহিলা ফায়ার প্লেসের হ্যাশটা খুললো এবং তারা দুইজন ওইটাকে সাদা জিনিসটাকে ফেলে দিল ভিতরে, সেই ফায়ার প্লেসের ভিতরে, এবং একটা প্রচন্ড আলোড়ন হইল ভিতরে, মনে হলো নড়ে চড়ে উঠলো কিছু একটা ফায়ার প্লেসের ভিতরে, এবং দাউ দাউ করে আগুন বেড়ে গেল এবং সেই ধোঁয়া ভেতর থেকে ই হয়ে বেরোলো মহিলাটা হ্যাচটা, তখন যখন ধোঁয়া বেরিয়েছে এবং আগুন বেরোচ্ছে মহিলা হ্যাচটা অনেকটা বন্ধ করে দিল যাতে ওইটা না আসে পুরা, এবং মহিলার মুখে কেমন যেন হাসি বিস্তৃত হয়ে গেল ঠোঁটগুলা, এবং তাদের দিকে আবার ফিরে তাকাইলো। এবং এই সময় প্রচন্ড রকমের একটা কেমন গন্ধ বেরোলো ফায়ার প্লেস থেকে, আর ওই মহিলা বেশ মানে মজা পেয়ে হাসতেছে নিঃশব্দ হাসি এবং তাদের দিকে তাকায় যেন মজার কিছু ঘটতেছে। এখন রন, জন আর কেভিন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে দেখে, এবং দেখলো যে মহিলা যখন হাসতেছে এবার মহিলার দাঁত বের হয়েছে এবং দাঁতের দুই পাশে তারা দেখলো দুইটা স্বতন্ত্র সুচালো দাঁত, এবং মানে সুচালো দুইটা দাঁত, এবং দাগগুলো ঝকঝক করতেছে ফায়ার প্লেসের ফাঁক থেকে যে আগুনের আলো আসতেছে সেটা, এবং ক্যান্ডেলগুলো মানে কাঁপতেছে আলোগুলো, এবং মহিলা নিঃশব্দে হাসতেছে যেন মজার কিছু ঘটছে, আর ঘরের মধ্যে কেমন একটা মানে মাংস পোড়া গন্ধ পুরো ছিটকে গেল। তো ওরা তিনজন ভয় পেয়েছে, এবং ওই সময় দেখলো ওই দুজন লোক হেঁটে আসতেছে আবার মহিলার দিকে, তারা মনে হয় ওই ফায়ার প্লেসের হ্যাচ খুলে কিছু বের করবে। তো যখন ওখানে আসছে তখন জন আসলে ভয় পেয়ে গেছে, জন বলতেছে কি হেই লেটসমান বলে মানে এরকম মানে ইশারা দিল তিনজনকে, দিয়ে সে দৌড় দিয়ে দরজা খুলে ফেললো ঘরের, যে তারা এন্ট্রেন্স দিল দরজাটা খুলে তিনজনে দৌড় দিল বাইরে, এবং তাদের কাছে মনে হলো যে তাদের পিছনে কিছু দৌড়ে আসতেছে। তো তিনজন মানে ছেড়ে দৌড়াইছে ওখান থেকে বের হয়ে, একদম বের হয়ে যে রাস্তা দিয়ে আসছিল মানে ইসে, এবং জন বারবার বলছে রান 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 ফ্যাস্ট ম্যান বলে দৌড়াইতেছে, এবং তাদের যে ফ্ল্যাশ লাইট উঁচা নিচে হইতেছে, দেখতেছে যে তখন স্নোফল খানিকটা থেমে গেছে, স্নোফল নাই, এবং তাদের কাছে মনে হয়েছে তাদের পেছনে কুকুর দৌড়ায় আসছে এরকম। তো দৌড়াচ্ছে, খুব ফ্যাস্ট দৌড়াইতেছে, এবং তাদের মনে হইতেছে তাদের পেছনে কুকুর দৌড়াচ্ছে, এবং তারা কেমন যেন একটা ঘর ঘর শব্দ শুনতেছে পিছনে। যাই হোক, এবং মনে মনে তিনজনই সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছিল, সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছে আর দৌড়াচ্ছে তারা। তো দৌড়াইতেছে, মানে জনের কাছে মনে হইতেছে যে কোনো সময় গায়ের উপর কিছুটা ঝাঁপায় পড়বে কুকুর বা কিছু। একটা সময় তারা ওই উডসের বাইরে চলে আসছে, বাইরে বাইরে উডসের বাইরে যখন আসতেছে তখনই দেখতেছে লাল নীল আলো, মানে আলো মানে ই হচ্ছে মানে চমকাচ্ছে। তো বুঝলো যে এই লাইট তারা চিনে, পুলিশের ফ্ল্যাশিং লাইট। তো এটা দেখে মনের মধ্যে হঠাৎ করে মনে হলো যে অনেক ভালো লাগলো তাদের, ভালো লাগা কাজ করলো জনের। সে পিছন দিকে তাকাইলো, পিছনে তাকায় একদম জমে গেল, দেখলো যে মানে সামনের দিকে সে পুলিশের লাইট দেখছে, ফ্ল্যাশিং লাইট, কিন্তু পিছনে যেটা দেখলো যে তাদের পিছনে চার পাঁচটা উলফ দাঁড়ায় ছিল, এবং সেগুলো চোখ জ্বলতেছে, এবং ওগুলো আর আসতেছে না, ওখানে দাঁড়ানো আছে। তো উলফ কিন্তু এভাবে আসে না, উলফ এসে অ্যাটাক করে মানুষকে, এবং এত দূর তাকে দৌড়াইতেও দিত না। যাই হোক, তিনজনে কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছিল মনে মনে, এবং তারা মনে মনে প্রে করতেছিল, এইভাবেই দৌড়াইছে। তো সামনে এসে দেখে যে পুলিশের ফ্ল্যাশিং লাইট, এবং তারা দৌড়াইতে দৌড়াই চিৎকার করতে করতে সামনে আসে, এসে দেখে যে তাদের সেই এসইভি দাঁড়ায় আছে, লিংকন নেভিগেটর, ওদের বরফ জমছে অনেকটা আশেপাশে, আর ওইখানে পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি দুইটা, এবং সাথে টো ট্রাক আছে, একটা টো ট্রাকও আছে, মিড সাইজের একটা টো ট্রাক এসে দাঁড়ায় আছে। তো তারা দৌড় দিয়ে আসলে এসে বলতেছে মানে পুলিশ এটা টো করে নিয়ে যাবে পুলিশ প্রেসেন্টে, পুলিশ স্টেশনে। তো ওরা যে বলছে হ্যাঁ ওয়েট ওয়েট, আমাদেরকে নিয়ে যাও সাথে। তারা বলছে কারা? পুলিশ সাথে সাথে ফ্ল্যাশ লাইট বের করছে, পুলিশ যে এখানে মূল যে সামনে ছিল সে সাথে সাথে তার হোলস্টারের বেল্ট উঠায় ফেলছে এখান থেকে, পিস্তলে হাত রাখছে, এরা কারা? তো বললো যে আমরা এখানে আসছিলাম, আমরা আমাদের গাড়ি ব্রেকডাউন হয়েছে, আমরা এখানে হেঁটে উঠে গেছিলাম বাসা বাড়ি খুঁজতে। বলছে এইখানে তুমি বাসা বাড়ি কোথায় পাবা? পুলিশ অফিসার বলতেছে, তখনও সেই বলছে তোমার লাইসেন্স রেজিস্ট্রেশন দাও। তো সাথে সাথে জন বের করলো তার লাইসেন্স, বের করলো গাড়ি রেজিস্ট্রেশন পেপার, বলতেছে যে আমার গ্লভে আছে, গ্লভ কম্পার্টমেন্টে বের করে দিতেছি। তো বেরে লাইসেন্স দেখলো, রেজিস্ট্রেশন দেখলো, দেখে বুঝলো যে তাদেরই গাড়ি, আর কোনো ই নাই। তো গাড়িটাকে তারা সার্চ করলো, আবার গাড়ির মধ্যে অবৈধ কিছু আছে নাকি সেটাও পায় নাই। তো এদিকে মানে স্নোফল তখন থেমে আছে, স্নোফল হচ্ছে না, এর আগে যা হওয়ার হয়েছে, বেশ ঠান্ডা। তো যাই হোক, গাড়িটাকে টো করতে হবে। এন্ড জন বলতেছে যে ইট ওয়াজ এ গ্রেট হেল্প, তোমরা ওখানে টো করে নাও, আমরা তো টোর পেমেন্ট দিয়েই দিব। তো বলতেছে যে তুমি কি এটা ইসে নিতে চাও, মানে আমাদের পুলিশ স্টেশন নিতে চাও, নাকি তুমি কোনো গ্যারাজে নিতে চাও? বলছে আমি কোনো গ্যারাজ চিনি না এখানে। সো বলছে ওকে, তোমার গাড়ি আগে আমরা পুলিশ স্টেশনে নেই, সেখান থেকে যদি কোনো টো কোনো গ্যারাজের ঠিকানা পাও যেখানে ঠিক করবা সেখানে নিয়ে যাও তোমরা। এনিওয়েজ বলে তারা পুলিশ তাদেরকে নিল, এবং পুলিশের গাড়িতেই রাইড দিল ওখান থেকে নিয়ে। তো তারা বলতেছে, পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করতেছে তাদেরকে যে কি মনে করে এখানে আসছিল। সে বলছে যে আমরা ডে আউটে বেরিয়েছিলাম, এখানে আসার পথেই রাস্তা দিয়ে আসতে চাইছিলাম, বাট এরকম অবস্থা। তো বলছে এইখানে তো উডসে যে কোনো মানুষ নাই, তোমরা কোথায় গেছো? তো বলতেছে যে উডসে আমরা গেছি, এখানে যে দেখছি এরকম একটা কটেজ। তো পুলিশ অফিসার বলছে গ্রাহার ভিয়ের, এখানে কোনো মানে মানুষজন থাকে না, পুরানো কিছু বাড়ির রুইন আছে এখানে। হ্যাঁ, পুরানো কিছু বাড়ির রুইন আছে, মোস্ট প্রবাবলি ওয়ান অব দ্য রুইনস ইউ হ্যাভ সিন, কোন একটা রুইন তোমরা দেখছো এখানে ঢুকছিলা, কিছু রুইন আছে, মানে বাড়ি ঘরের ধ্বংসাবশেষ আছে। একটা সময় এখানে ই ছিল, কিছু মানুষ থাকতো, বসতি এমন কেউ থাকে না। কি দেখছো বলতে পুলিশ অফিসার এটা ই করে মানে ইগনোর করে। যাই হোক, তাদেরকে নিয়ে আসে থানাতে, স্টেশনে নিয়ে আসে, এনে রাখে। তো রাখার পর তাদের গাড়ি ওখানে থামায়, এবং গ্যারাজের ঠিকানা খুঁজবে। তার আগে জন বলল যে আমি একটু ট্রাই করি গাড়িটার কি অবস্থা কি। তো সে ঢুকে যখন গাড়ি ওখানে যে সে গাড়িতে ওখানে চাবি ঢুকায় যখন ইগনিশন দেয়, গাড়ি সাথে সাথে স্টার্ট হয়ে গেছে, মানে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি সাউন্ড, এনি ক্র্যাঙ্ক গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবং সব লাইট জ্বলতেছে, সবকিছু ফাংশন করতেছে এখানে। তো খুবই স্ট্রেঞ্জ ব্যাপার। তো পুলিশ বলে তোমার গাড়ি ব্রেকডাউন করছে, তো সুন্দর স্টার্ট হলো। তখন বলে আই ডোন্ট নো কি হয়েছে। যাই হোক, সে ওই টো চার্জটা দিয়ে দেয়, গাড়ির টো করে আনছে, এটা চার্জ দিয়ে দেয়। পুলিশ তাদের নিয়ে জাস্ট কিছু লেখে না ওইরকম, যেহেতু থামছিল গাড়ি পাইছে, এসব এরকম তারা এসকিউ করে প্রায় রাস্তার মধ্যে, কোনো এরকম গাড়ি টাড়ি এরকম থেমে থাকলে, তারা যদি তাদের পেট্রোল আছে, হাইওয়ে পেট্রোলে গাড়ি যায়, তখন দেখলে তারা ওইটা ই করে আর কি, পিক আপ করে ওখান থেকে। যাই হোক, ওদের কাছ থেকে জাস্ট ওদের স্টেটমেন্টটা নেয় তিনজনের, যে কেন থামছিল ওখানে, রাস্তায় গাড়ি থামায় রাখছিল কেন। তো ওরা বলে, তো শোনার পরে পুলিশ বলে যে হার্ড টু বিলিভ, মানে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, আমরা পরবর্তীতে যাবো ওইখানে, দেখবো এরকম কিছু আছে কিনা, বাট আই ডোন্ট থিঙ্ক এনিবডি লিভস ইন দেয়ার। আমরা জানি না ওখানে কোথায় কিনা, কিছু রুইন আছে আমরা জানি, বাড়ি ঘরের, পুরানো বাড়ি ঘরের ওখানে রুইন আছে। এই সেই তো বলার পর একজন ওদের মধ্যে একজন পুলিশ ছিলেন, সে একটু বয়স্ক আর কি, ওদের তুলনায় সবার তুলনায় মনে হয়, সে বলে যে আমি শুনছি, আমার চাচার কাছেও শুনছি যে ওইখানে এরকম কিছু ভৌতিক ব্যাপার স্যাপার বটে। দিস আ সুপার ন্যাচারাল থিং, উই ক্যান নট হ্যাভ রেকর্ড অন দ্যাট, ওইরকম রেকর্ড থাকতে পারবে না, কিন্তু মানুষের মুখে প্রচলিত আছে কথা। তো সেই বয়স্ক পুলিশ অফিসার, ওরা তো বিদায় নিয়ে নেয় পিছন থেকে, পুলিশের ওখান থেকে চলে আসবে, চলে যেতে থাকে। তখন বয়স্ক পুলিশ অফিসার তাদের সাথে হেঁটে বের হয় আর কি, ওই পুলিশ স্টেশন থেকে এসে গল্প করতে হতে বলে যে ওয়ার ইউ ফেলো সিন, অ্যাকচুয়ালি টেল মি নাও, ইউনো উই ক্যান টক আনঅফিসিয়ালি, আনঅফিসিয়ালি কথা বলতে পারি, অফিসিয়ালি তো এইসব ভৌতিক কথা হয় না। তো জন বলে যে এই ঘটনা আমি এরকম এরকম দেখছি। তো বলে যে হতে পারে এখানে, অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই ডোন্ট নো, আমি মানে এখানে তোমাদেরকে কোন ল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে বলতেছি না, পার্সোনালি বলতেছি যে এখানে আমি যেহেতু এলাকারই ছেলে, কাছাকাছি থাকি আমাদের বাড়িঘর, তো এখানে অনেক রকম প্যারানর্মাল ব্যাপার স্যাপার মানুষ এক্সপিরিয়েন্স করে, অনেকে দেখে অনেক কিছু, অনেকে অনেক রকম আনএক্সপ্লেইন জিনিস দেখে। এই যেমন তোমার গাড়ি বন্ধ হয়ে গেছে, এটা তো আনএক্সপ্লেইন্ড একটা জিনিস, তোমার গাড়ি তো নতুন, বলে হ্যাঁ আমার বাবার নতুন কেনা, এই বছরেরই গাড়ি, লেটেস্ট মডেলের 4x4। তো বলে যে হ্যাঁ, তো বুঝো তুমি হঠাৎ করে এরকম স্টার্ট হয়ে গেছে রাস্তার মধ্যে, এবং এখন তো স্টার্ট হচ্ছে, সবকিছু ঠিক আছে গাড়ি, বলে হ্যাঁ, বলে আসে আনএক্সপ্লেইন অনেক কিছু ঘটে ওইখানে। তো বলতেছে যে তোমরা যেদিক দিয়ে যাচ্ছিলে ওই জায়গাটা একটু অন্যরকম, ওইখানে নাকি এক শ্রেণীর মানুষ এসে মানুষকে অত্যাচার করছিল অনেক, এবং তারা ওইখান থেকে ওই মাইনিং টাইনিং হইতো কাছে, তো অনেক ব্যাপার স্যাপার ছিল, এবং মানুষজন বুঝোই তো, কিছু মানুষ যারা থাকে তাদের মধ্যে অনেক রকমের কিছু মানুষ আছে যারা চর্চা করে অনেক কিছু, হয়তো ওরকম কোথাও তোমরা পড়ছিলে কিছু একটা রিটার্ন করছে। এনিওয়েজ, যখন তোমার নাম্বার দাও আমি তোমাদের জানাবো, আমরা তো এখানে অ্যাটলিস্ট সার্চ করবো, আমাদের করতে হবে, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে, যদি কিছু পাই তোমাকে জানাবো, আর না পাইলেও জানাবো। জনও ওই পুলিশ অফিসারের নাম্বারটা নেয়, জনের নাম্বারটাও তারা তো রাখছে রেকর্ডে। তো যাই হোক, জন আবার এসে যখন গাড়ি তুলে, গাড়ি কিন্তু নর্মাল স্টার্ট হয়েছে, এবং তারা রাস্তায় ড্রাইভ করে ব্যাক করে, ওরকম আর কিছু দেখে নাই। তো জন বাসায় যখন পৌঁছায় তখন তো একেবারে গভীর রাত, মানে একদম পুরো রাত, তো ওর বাসায় তারা তিনজন থাকে ওই দিন রাতে। পরদিন এভরিথিং অ্যাপিয়ার্স ভেরি নর্মাল, স্বাভাবিক জীবন সবকিছু। তার বাবা তাকে বলে যে গাড়ি নিয়ে কেন বেরিয়েছিলা কালকে, তুমি এরকম স্নোফলে পড়ছে, সেই উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন করে, সে বলে যে না ঠিক আছে। তো যাই হোক, জন ওই পুলিশ অফিসারকে ফোন করে জিজ্ঞেস করে, যে সেই ফোন করে যে তোমরা কি গেছিলা। তো পুলিশ অফিসার প্রথমে একটু ইতস্তত করে, পরে বলে যে আমরা গেছিলাম, আমরা কিন্তু একটা রুইন ছাড়া কিছু পাইনি, একটা বাসা রুইন পাইছি, যে একটা পুরনো বাসা রুইন, মানে ওইটা ই নাই, স্ট্রাকচারটা শুধু আছে ভিতরে, বাকি কিছুই নাই আছে। তো খুবই স্ট্রেঞ্জ ব্যাপার, ওই বাসার যে সামনে পাটাতনে আমরা পদচিহ্ন পাইছি, তোমাদের ফুটপ্রিন্ট পাইছি, সামনে যে বারান্দাতে ফুটপ্রিন্ট পাইছি, এবং ওটা আমাদের কোনো ডোর ছিল না, তোমরা বলছো দরজা খুলে ঢুকছো, ডোর ছিল না। তোমরা তো টু দ্য বেস্ট অব মাই নলেজ যে তোমরা কিছু খাও নাই, কারণ আমরা তোমাকে ব্রেথালাইজার টেস্ট করছি তিনজনকেই, মানে তোমার অ্যালকোহল খাওয়া ছিল না, তো সুতরাং ইট ইজ স্ট্রেঞ্জ। হ্যাঁ, ওখানে কিন্তু তোমাদের পায়ের ছাপ পাইছি আমরা, ওই দরজার মধ্যে, দরজার সামনে মানে বারান্দার ওইখানে ফুটপ্রিন্ট পাইছি, আরেকটা স্ট্রেঞ্জ ফুটপ্রিন্ট পাইছি আমরা, অনেকগুলো উলফের ফুটপ্রিন্ট পাইছি এখানে। সো দিস ওয়ার ভেরি স্ট্রেঞ্জ থিং, খুবই আজব একটা জিনিস। হেই, ইউ ক্যান নট এক্সপ্লেইন এভরিথিং, সবকিছু এক্সপ্লেইন করতে পারবে না তোমরা। তো এটা বলে জাস্ট আর কথা বলে না তার সাথে পুলিশ অফিসার, তাকে গুড লাক উইশ করে রেখে দেয়। তো জন, কেভিন এবং রন তিনজনই কিন্তু ওই বাসাটাকে স্বপ্ন দেখত, মাঝে মাঝে স্বপ্ন দেখত, এবং মানে তারা পরবর্তীতে যখন চার্চে গেছে, তারা ফাদারের সাথে কথা বলছিল যে প্রেয়ার হেল্পস সামটাইম, আমরা বাজে জিনিস ফেস করি, ডিমন্স এন্ড স্টাফ, তো আমাদের প্রে করতে হবে সবসময়, উই শুড প্রে অলওয়েজ। যাই হোক, এই ছিল ঘটনাটা, ডক্টর এইচ এর শেয়ার করা একটা ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম, অ্যাজ ডক্টর এইচ রিকোয়েস্ট করলেন, এন্ড থ্যাংক ইউ, আপনি ঘটনা শেয়ার করলেন অনেকদিন পরে আমাদের সাথে, যেভাবেই পারেন হাজির হলেন অল্প সময়ের জন্য হলেও, এটা খুব ভালো লাগলো। কারণ অনেক স্মৃতি অদ্ভুতুড়ি, কিন্তু আসলে আমি যখন শুরু করছি তারপর থেকে অনেকেই আমাদের অদ্ভুতুড়িতে ছিলেন, বাস লম্বা সময় ধরে আমাকে সবসময় সাহায্য করে গেছেন দুজন মানুষ, সবসময় সাপোর্ট দিয়ে গেছেন দুজন মানুষ, তাদের নাম না বললেই না। একজন হচ্ছে আমাদের ডাক্তার এইচ, আমাদের আমার একজন প্রিয় বড় ভাই, আরেকজন হচ্ছে হাবিব ভাই, আমার একজন খুব ভালো বন্ধু। ওনারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন বিভিন্ন সময়, এমনকি যখন কোভিড হলো, মানে কোভিড এর সময় আমি অসুস্থ, আমি তখন তো অদ্ভুতদের প্রতি একটা আলাদা রকমের ক্রেজ ছিল যে মানে আমি শো করতেই হবে, আমি কিন্তু তখন কোভিড আক্রান্ত, শো কিভাবে করবো এটা চিন্তা করতেছি, একটা ছোট্ট শো হলেও করবো, মানে আমার প্রেজেন্সটা রাখবো এরকম ভাবছি। তো এই সময় হাবিব ভাই এগিয়ে আসলেন, বললেন যে ভাই আপনি ছোট্ট একটা কাহিনী দেন আমিও দিই, তাহলে শো হয়ে যাবে। তা হাবিব ভাই তখন একটা ছোট কাহিনী পাঠালো, আমি একটা কাহিনী বললাম আমার কোভিডের মধ্যে, আর শো হলো। যাই হোক, আমাদের ডাক্তার এইচ উনিও অনেক সাহায্য করেছেন, ওনার সাহায্য ছাড়া আসলে একটা সময় বেশ কঠিন হয়ে যেত আমার জন্য। উনিও অনেক সময় মানে আমাকে এই যে কাহিনী পড়ে, যখন ওনার নিজের কাহিনী বলা শেষ হয়ে গেল ওনার, ওনার নিজস্ব যা শেয়ার করা, তখন তিনি বলতো যে ভাই আপনাকে আমি হেল্প করব, আপনি এক কাজ করবেন, আপনি যেই ঘটনাগুলো আসেন আপনার কাছে আসেন সেগুলো থেকে আমাকে কিছু পাঠাবেন, আমি আপনাকে শেয়ার করে দিব। তো ডাক্তার এইচ তখন ওই ঘটনাগুলো শেয়ার করে দিতেন, এবং এটা ইট ওয়াজ এ গ্রেট হেল্প। এই দুইজন মানুষকে আমি সবসময় মনে রাখব, এবং অদ্ভুতরে মনে রাখবে, তারা সবসময় অদ্ভুতরের সাথে থাকবে, অদ্ভুতরে ভালোবাসার পাত্র দুইজন। এবং এছাড়াও আরো অনেকে কিন্তু ঘটনা শেয়ার করেছেন সবসময় আমাদের সাথে। আপনারা যদি অদ্ভুতরে শোনেন প্রথম থেকেই দেখবেন যে অনেকেই অনেক লম্বা সময় ধরে বিভিন্ন সময় ঘটনা শেয়ার করেছেন। সবার প্রতি অদ্ভুতরের কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং মানে একেবারে আজীবন ভালোবাসা থাকবে অদ্ভুতদের দিন আছে সবার প্রতি থাকবে। এবং আমি আশা করি যারা এখন তাদের সময় প্রয়োজনে বা বিভিন্ন জীবনের তাগিদে যারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় চলে গেছেন, তারা আর ঘটনা পাঠাচ্ছেন না, আমি রিকোয়েস্ট করবো কোন একটা সময় একটা ছোট্ট ঘটনা পাঠিয়ে দেবেন বা একটা গ্রিটিং পাঠিয়ে দেবেন, যাতে সবাই আপনাদেরকে আবার মনে করে। আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু বেশ লম্বা সময় ধরে চলে, বছরকে বছর। এটাতে হয় কি, অনেক সময় কিছু মানুষ এটা শুনতে শুনতে দেখা যাচ্ছে তারা তাদের মতো ব্যস্ত হয়ে যায়, আবার একটা নতুন জেনারেশন আসে তারা শোনে। যাই হোক, পুরনো যারা নতুন যারা এসছেন, যারা পুরনো ঘটনা শুনেছেন, তারা কিন্তু সে পুরনো মানুষগুলোকে আবার মনে করবেন তাদের গ্রিটিং পেলে। তো এটা আপনারা অব্যাহত রাখবেন এবং দোয়া করবেন আমি যেন অদ্ভুতরে চালিয়ে যেতে পারি। অদ্ভুতরে কিন্তু একটা ভালোবাসার প্রজেক্ট, আপনারা যারা অদ্ভুতরে শোনেন এবং দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে অদ্ভুতরে কিন্তু ভালোবাসার থেকে করি। অবশ্যই প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু কমার্শিয়াল এক্সপেক্ট থাকে, এটা থাকতেই হবে, নাহলে এই শোটা চলছে কিভাবে? একটা শো চালানোর জন্য তো অনেক কিছু প্রয়োজন হয়, ফ্লুইডের প্রয়োজন হয়, সেই ফ্লুইডটা হয়তো সেখান থেকে কোনো মতে চলে আসে, মানে একেবারে কাটায় কাটায়। আমরা কিন্তু এটাকে খুব মানে কি বলবো, এটাকে মানে বোল্ড করে দিচ্ছি না, বা এটা থেকে বেড়ে এমন কিছু হয়ে যাচ্ছে না যে অদ্ভুতরে দিয়ে অনেক কিছু হয়ে যায়, সেটা না। তবে অদ্ভুতরে চলছে, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি এবং একেবারে অর্গানিক ভাবে সেটা চালাই। তো দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি সময় চলে এসছে যে আমরা হয়তো এই কষ্টার্জিত সিলভার বাটন পাওয়ার মতো একটা অবস্থায় চলে আসতেছি ইনশাল্লাহ, তো কাছাকাছি জায়গায় চলে আসছি। তো আপনারা দোয়া করবেন যেন সেটা আমাদের কাছে চলে আসে, এবং এটা খুব যদি পাই তাহলে সেটা হবে আমাদের খুব কষ্টার্জিত পাওয়া, কারণ একেবারেই কষ্ট করে মানে একেবারেই অর্গানিক ভাবে কাজ করে আমরা এই পর্যায়ে আসছি। তো আজকের মতো আমাদের 300তম এপিসোড শেষ করে দেব, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের সামনে চলে আসবো তার পরের সপ্তাহে 301তম এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।